exclusively on FusionBD.com.
প্রত্যেককে স্বাগত জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিও চলছে, এবং ভূত স্টুডিও এভাবে করে হয়, আমরা আড্ডা দিই কিছুটা সময়, তারপর এক এক করে এক একজন গেস্ট আসেন, তাদের লাইফে ঘটে যাওয়া অদ্ভুত বা প্যারানর্মাল যেটাই বলি না কেন সেই স্টোরিগুলো শেয়ার করার জন্য। যদি আপনারা থেকে থাকে করবেন রেজিস্ট্রেশন, বাট রেজিস্ট্রেশনের নিয়মটা আরেকটা বার আপনাকে জানাবো, বাট একটু পর, বিকজ আমাদের আজকে গেস্ট যারা রয়েছেন তারা কিন্তু ইন দ্য মেইন টাইম স্টুডিওতে চলে এসছেন, সো তাদের সাথে আমরা একটু পরিচিত হব। এবং এই যে রাত বিরাতে ছুটে আসে জন্য আসলে যদি বলি যে রিজনটা কি, কারণটা কি, সেই কথাবার্তাগুলো শুনবো। সো কি নাম আপনার?
নার্গিস সত্তার।
কি করা হয়?
আমি বেসিক্যালি স্কুল টিচার।
স্কুল টিচার। সো ডেফিনেটলি যে প্রফেশন আপনি আছেন সেটা মেইনটেইন করার পর রাতে এই সময়টা ঘুমানো হয়। সো ভূত স্টুডিও শুনছেন কতদিন যাবত প্রায়?
আমি অনেক বছর ধরে এই শুনতেছি।
ওকে, সো কেমন লাগে, আপনার কি মনে হয় যে এই ব্যাপার স্যাপারগুলো কি আদৌ ঘটে বা হয়?
হ্যাঁ, আমি বিশ্বাস করি,
বিশ্বাস করছেন,
নিজের সাথে ঘটেছে তো সেই জন্য আর কি।
ওকে, সো ডেফিনেটলি একের পর এক বেশ কিছু ভালো স্টোরি আমরা শুনবো। আরো একজন রয়েছেন, তার সাথে আমরা ইন্ট্রোডিউস হবো। কি নাম ভাই আপনার?
আরিফিন।
ওকে, সো আরিফিন ভাই কি খবর, কেমন আছেন?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
এই তো, আমিও তো ভীষণ ভালো। সো আরিফিন ভাই, প্রথম একটা ঘটনা আপনার ঘটনাটি দিয়ে শুরু করছি আজকে, কোন ঘটনাটা শুনছি বা কোথাকার ঘটনা?
ঘটনাটা একটা গ্রামের ঘটনা বলবো, মূলত আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা পরে বলবো। আমি বলতে চাচ্ছি আমার আশপাশের মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা, এরকম একটা ঘটনা দিয়ে শুরু করবো। তো বিষয়টা ছিল আজ গত দুই বছর আগের ঘটনা। ঘটনাটা ছিল এরকম, একটা লাশ নিয়ে ঘটনা। আমাদের গ্রামে যেই একটা ব্যাপার, গ্রামের একটা নির্জন একটা গ্রাম ছিল সেই গ্রামটা, তো ওখানে আমাদের গ্রামের আমার এক বড় ভাই, উনি বেড়াতে যাওয়ার পর দেখে যে ওই গ্রামে অনেক হইচই বা লাশের কাছে কেউ যেতে চাচ্ছে না, এরকম একটা ঘটনা। তো সে যখন মানে এরকম মানুষের কাছে শোনার পর কয়েকজনের কাছে জানতে চাইল যে আসলে ঘটনাটা কি, তো অনেকেই বলতে চাচ্ছে, অনেকেই বলতে চাচ্ছে না, বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়ে গেছে লাশটা নিয়ে। একে দুয়ে আসলে কেউ বিষয়টাকে যেন শেয়ার করতে চাচ্ছে না, অনেকেই বলতে চাচ্ছে না, অনেকেই সরে যাচ্ছে, কিন্তু লাশটা যে জানাজা হবে, দাফন করার মতো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে না সেই মুহূর্তের জন্য। এটা ছিল মানে 2016-15 মাঝামাঝি। তো সেখান থেকে সে মানে তার নিজের কৌতূহল থেকে সে জানার চেষ্টা করতে করতে একটা সময় প্রায় 1-2 ঘন্টা পরে জানতে পারলো যে লোকটার কাছে একটা জিন বাস করত, তার জিনের আচর বলে যেটা আর কি। তো জিনের আচর ছিল, তো যেই জিনটা ছিল সেই জিনটা নাকি হিন্দু ছিল, তো যে মারা গেছে উনি পুরুষ। তো সেই মুহূর্তের জন্য যখন মানে বিষয়টা পুরো ক্লিয়ার হলো, তো ওই জিনটাই তার জানাজা করতে দিচ্ছে না। যে মারা গেছে সে ছিল মুসলিম।
আচ্ছা,
তো মানে লাশে যখনই হাত দিতে যাচ্ছে অনেক ধরনের বিকট শব্দ হচ্ছে, মানে যে লাশ ধোয়াবে গোসল করাবে সে নাকি এরকম শুনতে পাচ্ছে, ওকে নাকি ভয়ভীতি দেখাচ্ছে, বা লাশ নাকি অনেক সময় মানে ওর মনে হচ্ছে যেন যে গোসল করাবে যে তাকাচ্ছে বা হাত নড়াচ্ছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এরকম কিছু না। তো এইভাবে যখন একে দুয়ে যেহেতু লাশ অনেকক্ষণ হয়ে গেছে, তো একটু এক পর্যায়ে মানে মানে সবার বাধা বিঘ্ন পার করেই যেন লাশটাকে দাফন করতে হবে। তো লাশটা যখন গোরুস্থানের দিকে নিয়ে যাই, তখন ওখানে নাকি মানে যেই লাশটা যেখানে দাফন করবে, কবর খুঁড়ে চলে আসার পর লাশটা ঠিক নামানোর আগ মুহূর্তে দেখে ওখানে দুইটা সাপ কবরের মধ্যে, দুটো সাপ, একটা সাপ অনেক ছোট, একটা নাকি অনেক বড়। তো যখন আমাদের জানাজার সময় একজন ইমাম জানাজা করেন, ইমাম সাহেব দেখার পর ওনাকে বলতেছে যে ঠিক আছে সবাই আমরা কবরটাকে পিছন করে আমরা একটু ঘুরে দাঁড়াই, তাহলে হয়তোবা এখানে সাপ দুটো চলে যেতে পারে, এরকম মানে ইমাম সাহেব বলার পর নাকি ঘোরার পর কিছুক্ষণ পর দেখছে সাপটা নাই, ওখানে
চলে গেছে।
তো খুব তড়িঘড়ি করে জানাজাটা কমপ্লিট করেছে, কমপ্লিট করে পরে মানে ভিতরের যেই লোকটা লাশ নামানোর জন্য নেমেছে এই লোকটা আর উঠতে পারতেছে না, মানে উনের নাকি শরীর অনেক ভারী হয়ে যাচ্ছে, অনেক ভারী হয়ে গেছে। মানে সে যে মাটিটাকে ভর করে লাশ তো কবরে শোয়ানো হয়ে গেছে, সে যে ভর করে উপরে উঠবে এটা পারতেছে না, এবং পাঁচ ছয় জন ধরে তাকে তোলার চেষ্টা করতেছে, কিন্তু তার শরীরটা এতটা ভারী মানে বলার মতো না যে চার পাঁচ জন ধরে তুলতে পারতেছে না। তো কিছুক্ষণ পর তাকে তোলা সম্ভব হয়েছে। তো তুলে নিয়ে আসার পর লাশ যখন টোটালি দাফন কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে আসতেছে, একটা অনেক জোরে বিকট একটা শব্দ। তো কেউ বুঝতে পারতেছে না আসলে শব্দটা কেন হলো, কোথা থেকে হলো। কিছুক্ষণ পর দেখে কবর থেকে আগুন আর ধোঁয়া।
ও মাই গডনেস,
অনেকেই ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেছে, অনেকেই কৌতূহলবশত দেখার চেষ্টা করছে। মসজিদের ইমাম সাহেব সবাইকে দোয়া দরুদ পড়তে বলতেছে। তো এখন এইটা মসজিদের ইমাম সাহেবের ভাষ্য অনুযায়ী যেটা জানা গেছে যে এই লোকটা হচ্ছে সুদের ব্যবসা করত প্রথমত, প্রথম আর তার কাছে সে সবসময় একাকিত্ব থাকত, মানে তার একটা মাটির একটা বাড়ি ছিল নাকি অনেক বাগানের মধ্যে, তো ওই বাগানে সে একাই থাকত এবং রাত বেরিয়ে তার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করত গভীর রাত্রে। তো মানুষগুলো হয়তো অনেকে চেনে অনেকে চেনে না, ব্যাপারটা ছিল এরকম। তো তাকে তার যে মানে বসতি ছিল, যে ঘরটা ছিল, সেই ঘরে কাউকে প্রবেশ করতে দিত না, এবং সে তার যে সংসার ছিল, পরিবার ছিল, তার বাচ্চা কাচ্চা ছিল, সবাইকে বলে দিয়েছিল যে আমি তোমাদেরকে ত্যাগ করে দিয়েছি, আমাকে তোমাদের সাথে মিশতে দিবে না, তোমাদের সাথে যদি আমি মিশি তাহলে তোমাদের ক্ষতি হবে। এবং সে মারা যাবার সময় তার চুলে জট বলে না, জট পড়ে গেছিল, ঠিক আছে, এবং তাকে সব সময় মানে গাছে গাছে রাখত।
গাছে থাকার কারণটা কি?
এটা আসলে সেই মুহূর্তের জন্য আমাদের জন্য জানা তো পসিবল হয়নি, সেটা শোনা কথা তার গ্রামের লোকজন থেকে। আর সব থেকে বেশি ইয়ে হতো ওর মানে যেখানে বসতি ছিল সেখানে একটা তেঁতুল গাছ ছিল। এই তেঁতুল গাছটা আসলেই তো আমাদের জন্য একটু ভয় লাগে নাম শুনলেই, তেঁতুল গাছ,
একটু ডিফারেন্ট কিছু একটা।
তো এই তেঁতুল গাছের নাকি উনি মাঝে মাঝে উঠত, রাত বেরিত ওখানেই বসে থাকত, মানে উনার একটা অদ্ভুত ভৌতিক একটা মানে লাইফ, যেন উনি প্রায় 15 বছর নাকি এই লাইফটা পার করেছে। তারপরে তার কবরের যে ব্যাপারটা ঘটে গেছে, তার কবরের ধোয়া আগুন, এই ব্যাপারটা হুজুর যেটা বলল যে সে যে সুদের, আমাদের ইসলাম ধর্মের যে ব্যাপারটা আছে যে সুদ পরিহার করতে হবে, তো এই ব্যাপারগুলো নিয়ে নাকি এরকম একটু আলোচনা হয়েছিল। এটা ছিল আমার এই শোনা গল্প, আর বাকিগুলো তো আবার বলবো।
অলরাইট, সো প্রথম ঘটনাটা ছিল হচ্ছে আপনার এই ঘটনাটা,
এটাই।
ওকে, সো এখানেও মানে আজকে মানে গল্প শোনার আগে যে কথাটা বলছিলাম, এবং সবসময় আমরা যেটা বলি যে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু বিষয় হয়তো বা কখনোই আপনি কোনো স্পেসিফিক উত্তর খুঁজে পাবেন না, ঠিক এমন একটা ঘটনাই আমরা শুনছিলাম। সো আরো বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে। সো প্রথম ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন অপূর্বকে 6969 নম্বরে, বিকজ ভূত স্টুডিও ইজ অন ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণী সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণী জাগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণী সাহস যোগায়। সো প্রাণী সাহস নিয়ে আপনি আছেন এবং আপনি থাকছেন আমার সাথে পুরোটা সময় জুড়ে, আর পুরোটা সময় বলতে রাত একটা পর্যন্ত আমরা থাকি, প্রতি বৃহস্পতিবার 10টা থেকে 1টা পর্যন্ত হয়ে থাকে। কথাগুলো হয়তো আপনার কাছে একটু অন্যরকম লাগতে পারে যে নাম, এটা তো আপনি জানেন, বাট যেই মানুষটা আজকে প্রথমবার জয়েন করলো তিনি হয়তো বা এতটা ক্লিয়ার না যে কবে হয় প্রোগ্রামটা বা কটা থেকে কটা পর্যন্ত হয়। সো এখানে আমরা মূলত যেটা করি যেটা হচ্ছে পুরোটা সময় জুড়ে অদ্ভুত ভুতুরি কিছু ঘটনা, যেই ঘটনাগুলো কখনো কখনো শহর, কখনো কখনো শহরের বাইরে, কখনো কখনো গ্রামে, বিভিন্ন ঘটনাগুলো মানে এক একটা ঘটনা এক একটা জায়গায়, বাট কখনো কখনো মনে হয় যে প্রতিটা ঘটনার সাথে মানে কেমন যেন একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা একটা রিলেশন, এবং সেই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেই কথাবার্তাগুলো জানিয়ে ফেলবেন। নাম্বারটা 6969 JFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। যেমনটা অর্পিতা বলছে ভালো লাগছে আজকে ভূত স্টুডিও, শাকিল বলছেন লালবাগ থেকে তিনি আছেন এবং তিনি এবং তার ওয়াইফ শুনবেন রাত একটা পর্যন্ত, ধন্যবাদ আপনাদের দুজনকে। যেমনটা বাঁধন বলছে মুন্সিগঞ্জ থেকে, বেশ ভয়ানক একটা স্টোরি, অ্যান্ড সামি বলছেন মিরপুর এক থেকে, আচ্ছা লোকটা কোনো না কোনো একটা প্রবলেম ছিল, হতে পারে হতে পারে, যেহেতু আমরা অত সুপার ন্যাচারাল পাওয়ার আমাদের নাই বা অত জ্ঞানের পরিধি এই জায়গাগুলোতে আমাদের খুব একটা বেশি না, সো এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আসলে কথা বলাটাও একটু কেমন যেন লাগে। ফাহিমা বলছেন নাই, স্যার শরীফুল বলছেন গাজীপুর থেকে তিনি আছেন, প্রতীক সাভার থেকে বলছেন স্টোরি ওয়াজ সো গুড থ্যাংক ইউ, অ্যান্ড রোমান আছেন ওদের সাথে, আর অনেকে জয়েন করছেন, সবুজ মানিকগঞ্জ থেকে বলছেন তিনি আছেন আমাদের সাথে, আশরাফুল আছেন আমাদের সাথে, লিখেছেন আরো অনেকেই যেমনটা। আচ্ছা রনক বলছেন চিটাগং থেকে সবসময় শুনি ভূত স্টুডিও, মাত্র জয়েন করলাম, সো কি খবর? ইয়েস আমার তো ভীষণ ভালো খবর, আপনার কি অবস্থা? ঝটপট করে লিখে ফেলতে পারেন নাম্বারটা 6969। আর ইন দ্য মিনটাইম আরেকটা ঘটনা শুনবো আমরা, নার্গিস যিনি আছেন তার কাছ থেকে তার প্রথম স্টোরিটা আমরা শুনবো। সো কোথায় ঘটে যাওয়া ঘটনা শুনছি আমরা এই মুহূর্তে?
আসলে এই ঘটনা আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছে।
কতদিন আগে?
এটা 1996 সালের ঘটনা। তো আমরা যে বাসাতে থাকতাম তো ওইখানে একটু পানির প্রবলেম দেখা দিয়েছে, তো তখন রাত হলে আমাদের পানিটা ভরতে হতো, তো রাত 2টা নাগাদ আমার ছোট ভাই জেগে উঠে পানিটা ভরার জন্য রেডি হয়েছে, মোটরটা সার্জ, তো ওর ভাল লাগতেছে না, তো ও বাহিরে মেন গেটটা খুলে একটু দাঁড়িয়েছে আর কি, তো তখন ও একটা সিগারেট ধরিয়েছে, তো সিগারেট ধরানোর পর দেখলো যে একটা মহিলা ওকে ক্রস করে যাচ্ছে, সাদা কাপড় পরা চুল ছাড়া। তো আমার ছোট ভাই ভাবছে যে রাত করে তো অনেকেই তো চলাফেরা করে, তো ও তেমন একটা ইয়ে করেনি, তা তখন ও বাঁদিক থেকে ডান দিকে ও মানে ওর ঘাড়টা কাত করছে
মানে সাইড
দেখার জন্য, তখন দেখলো যে বেশ কিছু দূর মানে মহিলাটা চলে গেছে, তখন আমার ছোট ভাই চিন্তা করলো যে এখান থেকে ওইখানে যাওয়ার দূরত্ব কমপক্ষে মানে 15 মিনিট লাগে, সে এত দ্রুত এখানে কি করে গেল, তখন ওর পুরো শরীর মানে একদম ভয়ে মানে মনে হয় যে একদম ঝাড়া দিয়ে উঠছে এরকম পরিস্থিতি হয়েছে, তো তখন আমার ছোট ভাই গেটটা লাগিয়ে মানে ঘরে চলে আসছে, এসে আমাকে বলতেছে আপু আপু তাড়াতাড়ি ওঠো, আমাকে কেন কি হয়েছে, আমি ঘুমাচ্ছি আমাকে ডিস্টার্ব করিস না, আমার ছোট ভাইকে বললাম, কারণ ও তো এতটা ভয় পেয়েছে যে মানে বলতেও পারতেছে না। তার 10 মিনিট পর ওর মানে একটু আগ্রহ জাগলো যে দেখি বিষয়টা কি, তো আবার ও বের হয়েছে সাহস করে, গেটটা খুলে বের হয়ে ও আমাদের যে একটা ছোট রাস্তা ছিল সেই ছোট রাস্তাতে দাঁড়িয়েছে, তখন ও দেখলো যে ওই মহিলাটা মানে এখানে একটা আম গাছ ছিল, সে আম গাছের নিচে দাঁড়ানো, 5 মিনিট পরে দেখে যে একটা হেলানো ডাল ছিল আম গাছে তার উপর বসা, এবং তার চুল মানে সেই উপর থেকে মানে নিচ পর্যন্ত রোডে মাটি পর্যন্ত চুলটা লম্বা হয়ে গেছে, তার আশেপাশে 3-4টা বাচ্চা দৌড়াদৌড়ি করছে এবং সেই চুল বেয়ে একবার উপরে উঠছে একবার নিচে নামছে। আমার ছোট ভাই এটা দেখে মানে ও ওখান থেকে মানে যে ঘরে আসবে ও তখন আর আসতে পারতেছে না, মনে হচ্ছে যে ওর সারা শরীর ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে এরকম, তখন ও মানে আমাকে ডাক দিতে পারতেছে না যে আপু তুমি আসো, তখন ও এতটাই মানে নার্ভাস ফিল করছে বা ভয় মানে এতটা ভয় পেয়েছে ও যে মানে কাউকে ডাক দিতে পারতেছে না, তখন ওই যে ছোট ছোট বাচ্চাগুলো যে খেলতেছে ওইখান থেকে আমার ছোট ভাইকে লক্ষ্য করছে, লক্ষ্য করার পর ওইখান থেকে ওরা দৌড়ে আসতেছে আমার ছোট ভাইয়ের দিকে, তখন ও সাহস করে মানে অনেক মানে বলল যে আমি সাহস জুগিয়ে তারপর আমি ঘরের দিকে দৌড় দিছি, দৌড় দিয়ে ও এসে গেট লাগিয়ে ও আমাকে মানে জড়িয়ে ধরে শুয়ে মানে একদম কাঁপতেছে, আর তখন আমাদের জানালা এবং রোডে প্রায় কাছাকাছি ছিল, তখন 5 মিনিট পরে আমার জানালা নক করতেছে টাস টাস করে, তখন আমি বলতেছি কে কে এভাবে আওয়াজ করতেছি, তখন রাত্রের 2:30 কি 2:45 মানে বাজে এরকম অবস্থা, এখন আমার ছোট ভাই আমাকে মানে জোরে ধরে বলতেছে জানালা খুলিস না আপু, আমি বলছি কেন কি হয়েছে, না খুলিস না আমি তোকে পরে বলবো এখন খুলিস না, এখন জানালা মানে 3টা নক করছে এবং এত জোরে জোরে যে বোধ হয় যে জানালা আমার ভেঙে ফেলবে, মানে এমন মানে ভয়ানক ভাবে মানে আঘাত করছে জানালাটার মধ্যে, তখন মানে আর দেখতেছি যে ও ভয়ে মানে পুরো শরীর ও এমন হয়ে গেছে, লোমগুলো দাঁড়ানো, আর আমাকে এমন ভাবে জড়িয়ে ধরছে মানে কাঁপতেছে ও। তখন আমি ওকে জড়িয়ে ধরলাম, ঘরের লাইটটা ধরানো ছিল, তারপর দেখলাম যে পাঁচ মিনিট পরে মানে আর মানে কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। তারপর বলতেছে, আমি বলছি যে কি হয়েছে, বলতেছে যে আপু আমি এরকম এরকম দেখলাম। তারপর সাথে সাথে মানে রাতে ওর মানে এমন জ্বর হলো মানে খুবই মানে ভয় পেয়ে,
ভয় পাওয়ার কারণে জ্বরটা।
হ্যাঁ,
অলরাইট। এবং এটাই আপনার প্রথম ঘটনা ছিল যে ঘটনাটা আপনার ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল?
হ্যাঁ, আমার ছোট ভাইয়ের সাথে।
ওকে, ডেফিনেটলি আপনার কাছে আরেকটা বার ফিরবো। এন্ড চলছে কিন্তু ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও প্রাচ্য বাই প্রাণ সালচেনা চর্চা প্রাণী সাহস যোগায়। রাত একটা পর্যন্ত থাকছি আমরা, একের পর এক বেশ কিছু ঘটনা কিন্তু এখনো ওয়েট করছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। তো নার্গিস আপুর, প্রথম ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে দিতে পারেন। নাম্বারটা 6969। আমরা অনেক সময় এরকমটা হয় যে কোনো না কোনো কারণে রাত বিরাতে বাসা থেকে বের হতে হয়, বের হওয়ার পর যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, আপনি দেখলেন আপনার খুব কাছে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আবার নিমিষের মধ্যে আপনি দেখলেন যে এমন একটা জায়গায় এসে চলে গেছে যেখানে হেঁটে যেতেও 5 থেকে 10 মিনিট সময় লাগে, ব্যাপারটা আসলেই অদ্ভুত। ব্যাপারটা যদি আপনার সাথে ঘটে আপনি কি করবেন? ডেফিনেটলি এরকমটাই ঘটবে আপনার সাথে, খুব বেশি ভয় পেয়ে যাবেন। তো ভয়কে জয় করতে হবে, খেতে হবে প্রাণ ঝাল জানাচ্ছি। পুরোটা সময় জুড়ে আপনি থাকছেন আমাদের সাথে, রাত একটা পর্যন্ত আজকেও চলবে, এবং ফেসবুকে অনেকে আছেন এবং অডিও লাইভ চলছে পেজে, সেই অডিও লাইভটাকে শেয়ার করতে পারেন facebook.com/jagofm। একই সাথে আর যে অপূর্বর যে ফেসবুক পেজ, সেই পেজে আপনি যেটা করতে পারেন, সেই পেজেও লাইভটা রয়েছে, সেখানেও চলছে, এবং লাইভটাকে শেয়ার করতে পারেন from your own timeline facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm। দুটো পেজেই চলছে একই সাথে অডিও লাইভ। সো ঝটপট করে দেরি না করে সেখানে কমেন্ট করতে পারেন যে কেমন লাগলো বা কেমন লাগছে ইনফ্যাক্ট স্টোরিগুলো। যেমন অনেকেই জানিয়েছেন, জোহান আহমেদ বলছেন স্টোরিটা ওকে, ভালোই লাগলো, নট ব্যাড। অ্যান্ড লিখন আছেন আমাদের সাথে, যেমনটা নফিস তাহমিদ, তিনি শুনছেন প্রথমবারের মতো আমাদেরকে। সো প্রথমবার যারা আজকে টিউন করলেন তাদেরকে ভীষণ ভীষণ ধন্যবাদ, বিকজ অনেক কাজের ফাঁকে বা অনেকগুলো যদি বলি রেডিও স্টেশনের মাঝে আসলে জাগরণ ফিল্মটাকে আপনি পিক করেছেন ইন দ্য মিন টাইম। সো প্রথমত আপনাকে ধন্যবাদ, দ্বিতীয়ত যেটা বলবো, রাত একটা পর্যন্ত থাকুন, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়তো বা আপনার ঝুলিতে আজকে জমা হতে পারে। নাফিস আছেন, অনন্ত খান তিনি বলছেন ভাই কেমন আছো, প্রথমবার কমেন্ট করলাম। আচ্ছা ওকে, অনেকদিন যাবত ভূত স্টুডিও শুনি। সাব্বির বলছেন তিনি আছেন আমাদের সাথে, এ আর রাকিব বলছেন তিনি আছেন, কুড়িল থেকে লিখেছেন আমাদেরকে শিমু, শরীফুল ইসলাম তিনি বলছেন সিঙ্গাপুর থেকে আছেন তিনি। সো প্রবাসী যে বন্ধুগুলো সবটা সময় শুনেন, কেউ কেউ হয়তোবা চুপটি করেই শুনেন, আবার কেউ কেউ ফেসবুকে কমেন্ট করেন। সো যেটা রিকোয়েস্ট করবো প্রত্যেককেই আসলে কমেন্ট করার জন্য, বিকজ অনেকটা দূর থেকে আপনি শুনেন, যখন এই ধরনের টেক্সটগুলো পাই যে ও জায়গার মানুষজন জাগোএফএমটা বেশি শুনে, বাট আপনাদের নামগুলো কখনো জানা হয় না, একটা বন্ধুত্বটা ক্রিয়েট হয় না, তো তখন একটু খারাপ লাগে। তো সেই জায়গা থেকে একটা রিকোয়েস্ট করব, ঝটপট করে ফেসবুকের থ্রুতে আপনি কমেন্ট করতে পারেন। ফেসবুকে অনেকেই রয়েছে যে পোস্টটা দেওয়া হয়েছিল সেই পোস্ট অনেকে কমেন্ট করছে, যদি ভালোবেসে থাকেন ভূত স্টুডিও সেক্ষেত্রে পোস্টটা শেয়ার করবেন, কমেন্ট তো ডেফিনেটলি করবেন। সাজু বলছেন অনেক ভালো লাগলো, অ্যান্ড কেমন আছেন সবাই? খুব ভালো আছি আমরা। এদিকে বিজয় আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি শুভ বংশী তিনি শুনছেন এই মুহূর্তে। মনি বলছেন সেকেন্ড স্টোরিটা অনেক ভালো লাগলো, ওকে। আর লিখেছেন শান্ত ছেলে, আপুর ঘটনাটা ভালোই লাগলো, লিখেছেন শুভ তিনি আছেন আমাদের সাথে। তাহসান আহমেদ অজিল বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, আজিম মল্লিক তিনি আছেন আমাদের সাথে পুরোটা সময় জুড়ে। সো একদম রাত একটা পর্যন্ত যে মানুষগুলো থাকবেন এতটুকু প্রমিস করছেন, আপনার আশপাশে যে মানুষগুলো থাকে, আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস প্রত্যেককে নিয়ে আসলে প্রোগ্রামটা যখন শুনবেন দেখবেন যে শুনতেই একটু ভালো লাগে, বিকজ ফ্যামিলি মেম্বাররা মিলে যখন আপনি ডিনার বা লাঞ্চে বসেন, হোয়াট এভার দ্য লাঞ্চ মেনু বা ডিনার মেনু, আপনি কিন্তু খেতে দেখবেন যে ভালো লাগে। সো সেম থিং যখন একটা রেডিও শো আপনি শুনবেন, তাও আবার এই যে ভৌতিক ব্যাপার স্যাপারগুলো, একটা সময় ছিল যখন এই ধরনের ব্যাপার স্যাপারগুলো মানে গল্পগুলো শুনে আমরা ঘুমোতে যেতাম। সো অবশ্যই আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যখন শুনবেন তখন দেখবেন যে এক্সপিরিয়েন্সটা আরো বেশি ভালো লাগবে। রাসেল মন্ডল তিনি আছেন ফেসবুকে, কমেন্ট করেই যাচ্ছেন। ফাহিম আছেন আমাদের সাথে দুবাই থেকে, সীমান্ত শুভ তিনি শুনছেন এই মুহূর্তে, আর তৌসিফ ওকে বাড্ডা থেকে আছেন তিনি শুনছেন এবং সবসময় শুনেন ভূত স্টুডিও, কোন এপিসোড তিনি মিস করেন না, মিস হয়ে গেলে আচ্ছা রেকর্ডেড ভার্সন তিনি শুনেন ইউটিউব থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবং ইউটিউবে জাগর যে অফিসিয়াল চ্যানেল রয়েছে জাগো এফএম 94.4, সো সেই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে আপনি ক্লিক করবেন এবং ভূত স্টুডিওর প্রত্যেকটা এপিসোড এবং লাভ স্টোরি এপিসোডগুলো এবং আরও বেশ কিছু সারপ্রাইজ কিন্তু আপনার জন্য সেখানটায় প্রতিদিনই ইনফ্যাক্ট থাকে। অফকোর্স আপনি সেখানে চোখ রাখতে ভুলবেন না এবং প্রত্যেকটা জায়গায় আছে, আমরা ইনস্টাগ্রামে রয়েছি এবং ফেসবুকেও আছে এই মুহূর্তে facebook.com/jagoFM, এখানটায় অডিও লাইভ চলছে। বলছিলাম অডিও লাইভটাকে শেয়ার করতে, যদি শুনে থাকেন এই মুহূর্তে আমাকে ফেসবুকে চলছে অডিও লাইভ, সো লাইভটাকে আপনার ফেসবুক টাইম লাইন থেকে আপনার যে গ্রুপগুলোর সাথে আপনি কানেক্টেড সেখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারেন। তন্ময় বলছেন তিনি সবসময় অপেক্ষায় থাকেন ভূত স্টুডিওর এবং আজও অপেক্ষায় ছিলেন ইনফ্যাক্ট, বাট ভূত স্টুডিও কিন্তু অন হয়ে গেছে। সৌরভ খান তিনি আছেন আমাদের সাথে, লিখেছেন মৌসুমী আহমেদ ত্রিনা, ওকে সবসময় শুনি তোমাদেরকে সিলেট থেকে। এবং রাজশাহী থেকে সবুজ আছেন আমাদের সাথে, যেমনটা জানিয়েছেন চট্টগ্রাম থেকে পান্না। সো ঢাকার বাইরে যারা যারা আছেন এবং ঢাকার বাইরে যারা যারা থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। facebook.com/jagoFM, এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক। সো এই পেজের থ্রুতে আপনি কমেন্ট করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমাকে যদি ফেসবুকে খুঁজে পেতে চান সেক্ষেত্রে facebook.com/apurbo.fm APURBO.FM এই পেজে যাবেন, লাইক দিবেন, তারপর সেখানে অডিও লাইভ চলছে সেখানে কমেন্ট করতে পারেন। মাহফুজ মিরপুর থেকে বলছেন আজকের গল্পগুলো ভালোই লাগছে। উর্মি বলছেন গাজীপুর থেকে, অনেকদিন পর শুনছি, ওকে। আর ইফরাজুল বলছেন ভালোই জমে গেছে। রিমি বলছেন বাড্ডা থেকে, ধন্যবাদ রিমি আপনাকে। রেদওয়ান বলছেন গুড স্টোরি। তো এভাবে করে আবারও আপনার কাছে ফিরবো, একের পর এক বেশ কিছু ঘটনা শুনবো আমরা। বাট ইন দ্য মিনটাইম আজকের গেস্ট যারা রয়েছেন তাদের কাছে আমরা আরেকটা বার যাবো এবং ইন দ্য মিনটাইম যেটা করবো সোহাগ ভাইয়ের আরেকটা ঘটনা আমরা শুনবো। আর ফিন সোহাগ যিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে লাইভে চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল চ্যানেল।
এখন যেটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটা ঘটনা। আমি বেসিক্যালি চাকরির সুবাদে বা ছোট থেকেই ঢাকাতেই থাকা হয়, গ্রামের বাড়িতে খুব কম যাওয়া পড়ে। 2013 সালে যে ঘটনাটা ঘটে গেছে, আমি গ্রামে গেলেও সাধারণত আসলে এখন গ্রাম তো নামে শুধু গ্রাম, সবই তো শহর, মানে দালানকোঠার যে ভিড় এখন আমরা গ্রামের সেই ঘরগুলো পাই না বললেই চলে। তো আমাদের ওই রকম একটা বাড়ি আছে যেটা হচ্ছে টিন সেট, মাটির ঘর। তো এই ঘরটা আমার কাছে অনেক ভালো লাগে, যেটা আমার পুরনো বাড়ি বলি আমরা আমাদের মানে পারিবারিকভাবে। তো সবাই আমাদের মানে মেইন বাসাতে থাকলেও আমি ওই বাসাটাই যেন একটু কমফোর্টেবল ফিল করি ওই বাসাটায় থাকার জন্য, আমার কাছে অনেক ভালো লাগে বাসাটা। তো আমি আমার বন্ধুদের নিয়ে অনেক সময় ওখানে বসি, রাত্রেও অনেক সময় ঘুমাই। তো এরকম এটি একটা টাইম, আমি ঠিক সন্ধ্যার পরে আমি ওই রুমে যাই। যাওয়ার পর আমার দুইটা ফ্রেন্ড আসে, দুজনের সাথে গল্প করতে করতে রাত 10:30 চলে যাই। তো আমার ঘুম ধরছে চোখে, আমি আর সামনের বাসা থেকে মানে গেলাম না। তো আম্মা আসলো, আসার পরে বললো যে কি তুমি কি মানে ঘুমাবা না? তাম বললাম যে আমি আজকে এই রুমে থাকবো, তো তুমি যাও। পরে মা বললো যে না এখানে তো ভয় করবা তুমি একা একা, এখানে থাকা যাবে না, এখানে আশপাশে কবর আছে, মানে ওই বাড়িটার আশপাশে সব কবর, দুই পাশে একটা পারিবারিক গোরস্থান এবং ও পাশে বেশ কিছু কবর ছিল পুরনো, এবং ওখানে একটা বেল গাছ আছে এবং একটা ছোট্ট একটা তেঁতুল গাছ আছে, খুব ছোট্ট। তো আমি যখন মা বললো কথা, আমি বললাম যে না আমার ভয় লাগবে না, তুমি যাও, আর ভয় লাগলে আমি এখান থেকে চিল্লায় ডাকবো তোমাকে, মানে এরকম একটা ব্যাপার। তো রাত্রে শুয়ে আছে, লাইটটা মা চলে যাওয়ার পর আমি যেন লাইটটা নিভাতে তখন ভয় পাচ্ছি যে আমি লাইটটা নিভাবো না,
তখন ভয় লাগাটা শুরু,
তখন একটু ভয় লাগছে যে মা বলে গেল, ভয় লাগতেও পারে। তো এখন লাইটটা যখন নিভালাম না, তো আমাদের ঘরটা ছিল এরকম মানে টিনের খাড়া টিনের ঘর, তো ওখানে বাঁশের মাচা দেওয়া ছিল টিনের উপরে। তো আমি যখন শুয়ে আছি তো ওই মাচাগুলোর দিকে আমার চোখ পড়তেছে, তো হঠাৎ মনে হচ্ছে যে একটা সাপ ওই বাঁশের ভিতর দিয়ে চলে যাচ্ছে, মানে কিছুক্ষণ পর, মানে আমি যখন শুলাম শোয়ার কিছুক্ষণ পর ঘটনাটা। তো আমি সাথে সাথে উঠে লাইটটা ঠাস করে অফ করে দিয়েছি, লাইটটা অফ করে দিয়ে আমি হেডফোনটা কানের মধ্যে খুব লাউডলি গান প্লে করছি যেন আমার ভয়টা আমার ভিতর থেকে চলে যায়, অলরেডি আমি মানে ভয়ে পড়ে গেছি।
আচ্ছা,
তো মানে হেডফোনটা কানে বাজতেছে কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকতেছে, পিছন থেকে কে যেন ডাক দিতে। আমি একবার হেডফোন খুলে কোনো শব্দ নাই, আবার হেডফোন লাগে, মনে হচ্ছে আবার ডাকে আমাকে, মানে এরকম বেশ কিছুক্ষণ আমার সাথে।
ব্যাপারটা কি হ্যালুসিনেশন হচ্ছিল আপনার?
মনে হচ্ছিল।
ওকে,
তো এরকম হতে হতে আমি না গানটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি একটু সাহস নিয়ে, মানে ওই রুমের দরজা ছিল দুটা, একটা হচ্ছে আমাদের মেইন বাড়ির দিকে আসার জন্য, আর একটা ছিল হচ্ছে ওই বাড়ির উঠানে যাওয়ার জন্য, এরকম দুইটা দরজা ছিল। তো আমি একটা দরজা খুলে উঠানের দিকে গেলাম, আর আমার একটু বদ অভ্যাস আছে স্মোক করা, তো আমি ওখানে গিয়ে আমি একটা সিগারেট ধরানোর পর, তো মনে হচ্ছে যে আমার ওখানে ওই বাড়িটায় দুইটা রুম ছিল, একটা হচ্ছে আমি যে রুমটা থাকতাম, আরেকটা রুম ছিল পরিত্যক্ত রুম। এবং ওই রুমটার মধ্যে যেহেতু মাটির ফ্লোর, তো মানে এলোমেলো মানে অপ্রয়োজনীয় বস্তুগুলো সব আমার ওখানে জমা রাখতাম, হাড়ি পাতিল গুলা এই সেই, বস্তা অনেক পুরনো। তো
মানে ওয়ান কাইন্ড অফ স্টোর রুম বলা যেত,
রাইট? তো ওই রুমের মধ্যে দেখছি অনেকগুলো মাটির মধ্যে গর্ত, মানে ইঁদুরে গর্ত করলে যেমন হয়, তো এরকম একটা গর্তের মধ্যে সাপ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো সাপটা দেখার পর মানে কেন যেন আমার কাছে খুব একটা ভয় লাগলো না, আমি জানি না কেন ভয়টা লাগেনি, কিন্তু যখন পিছন থেকে ফিরে যখন তাকিয়েছি, তখনই আসলে মানে আমি প্রায় দুই তিন মিনিট আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। মানে একটা সাপ দুইটা মাথা,
জোড়া মাথা,
জোড়া মাথা। কিন্তু আমি যখন ফার্স্ট তাকাই তখন তো আমি দুইটা মাথা দেখছি, একটা মাথাই দেখেছিলাম। এখন এটা হতে পারে আমার চোখের ভুল, বা এমন হতে পারে সাপটা যখন ছোবল দেওয়ার একটা ভাব করে তখন হয়তো দুটা মাথা হয়ে গেছে, এরকম হতে পারে। কিন্তু প্রথমে আমি খুব একটা ভয় পেয়েছিলাম না যে সাপ হয়তো চলে যাবে, কারণ আমি ওই মুহূর্তের জন্য মানে ভয়ের সাথে আমি লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম, এরকম ব্যাপার। যখন দুটা মাথা দেখছি তখন আমি আর অন্য কোথাও তাকাইতে পারতেছি না, সোজাসুজি সাপটার দিকে আমার চোখ। তো সে মানে সাপটাও কোনো দিকে নড়তেছে না, আমিও যেন নড়তে পারতেছি না। হঠাৎ করে আমি যে মা বলে চিৎকার দিব এটাও আমার ভিতর থেকে আর আসতেছে না। আমি এখন পর্যন্ত আমার মনে পড়ে যে আমি চিল্লাবো, আমি ভিতর থেকে ডাকার চেষ্টা করতেছি কিন্তু আসতেছে না, আমার গলা পর্যন্ত আসার পর আমার
মানে বোবায় ধরলে এরকম হয়, ওয়ান কাইন্ড অফ এরকম হচ্ছে,
মানে আমার ঠোঁটে আর কথা আসতেছে না, আমার সিগারেট অলরেডি শেষ। তো আমি মানে একটু দৌড় দিয়ে আমার রুমের ভিতর ঢুকে পড়েছি। তো মানে রুম তো প্লাস্টার করা ছিল না, তো রুমের ভিতরে অনেক সময় হচ্ছে মানে গর্ত থাকে, মানে ইটের ফাঁকা যে জায়গা থাকে একটু একটু। তো আমি দেখতেছি সেম সাপটা ওই ইটের ওই ফাঁকের মধ্যে, একই সাপ, মানে ওই মাথা দুইটা, কিন্তু আমি লেজ দেখতে পাচ্ছি না, পুরো বডি দেখতে পাচ্ছি না, শুধু মাথাটা দেখতে পাচ্ছি। তো আমি মানে বুঝতে পারতেছি না কি করব, আর এখান থেকে আমি যদি আমার আম্মাকে বা আমার ভাই বোনকে ডাকি শুনতে পাবে না, একটু ডিস্টেন্স, আর সেই রাতের জন্য জোরে চিল্লানোটাও আমার জন্য ছিল আরো ভয়ঙ্কর। তো আমি কি করব আমি কিছু বুঝতেছি না। তো হঠাৎ করে আমার কেন যেন মনে হলো যে আমি যদি এখন একটু ম্যাস লাইট বা গ্যাস লাইটটা একটু আগুন দেই তাহলে হয়তো বা আমার ভয়টা কাটতে পারে। পরে আমি একটু আগেই সিগারেটটা ধরিয়েছি, ঠিক পাঁচ মিনিট আগে, অথচ আমি ম্যাচটা খুঁজে পাচ্ছি না, আমি ম্যাচটা কোথায় রাখলাম, মানে আমি ঘরের মধ্যে কেন যেন একটু হাঁটাহাঁটি করতেছি, নিজের ভয়টাকে দূর করার চেষ্টা করতেছি, কিন্তু ভয় তো আমি যতটুকু ভয়ের মধ্যে আছি আমি নিজেও বুঝতে পারতেছি না যে কতটুকু ভয়। আমি কি করলাম, গরমের সময় তারপরও আমি একটা কম্বল পুরা শরীরের মধ্যে দিয়ে বালিশের মধ্যে চাপে আমি শুয়ে আছি। তো আমার যেন মনে হচ্ছে যে আমার বিছানার উপরে কে, আমি যখন কম্বলটা পুরা শরীরটাকে ঢেকে নিয়েছি মনে হচ্ছে আমার বিছানায় কে যেন এসেছে, আশপাশে কেউ আসলে একটা অনুভব পাওয়া যায়, সেই অনুভূতিটা যেন আমি পাচ্ছি, মনে হচ্ছে যে কে আমার পায়ের ওপর দিয়ে উঠছে। ঠিক ওই মুহূর্তে সাপটার কথা আমার মাথায়, তো মনে হচ্ছে সাপটা আমার শরীরের উপরে হাঁটতেছে, বাঁকাচ্ছে, এই করছে সেই করছে, এরকম কেন যেন মনে হচ্ছে আমার। আমি মানে এতটা ভয় আমি পুরা ঘেমে গেছি। আমি পরে জোর করে আমি কম্বলটা ফেলাই দিয়েছি, উঠে দেখি কিছু নাই। মানে আমার সাথে ওই রাতটা যে একটা ঘটনা, সর্ব লাস্ট যে মুহূর্তটা, মানে এই মুহূর্তটা ছিল এরকম, আমি যখন কম্বলটা ফেলাই দিলাম, ফেলাই দেওয়ার পরে আমি জোরে দৌড় দিয়ে আমি মানে সামনের বাসার দিকে যাব। আমি দরজাটা যেই খুলছি, আমাদের আমার ওই বাসার মানে বাড়ির দিকে আসার জন্য যেই দরজাটা, এই দরজাটা হচ্ছে একটা নারিকেল গাছ ছিল, ছোট্ট, এখন অনেক বড় হয়ে গেছে নারিকেল গাছটা। এই নারিকেল গাছটা এবং একটা পেয়ারা গাছ আছে, এই দুইটা গাছের মাঝখান দিয়ে যেতে হয়। এই পেয়ারা গাছ এবং নারিকেল গাছ দুইটা গাছের মাঝামাঝি একটা সাপ ঝুলে আছে।
একদম অসম্ভব একটা ব্যাপার।
এবং সাপটা অনেক চিকন, কালারটা বলতে পারবো না যেহেতু রাত ছিল, কিন্তু যেহেতু আমাদের উঠানটা অনেক বড় ছিল, দুই পাশে দুইটা লাইট, মানে মেইন উঠানের দিকে একটা লাইট আর এই বাড়ির দিকে যাওয়ার জন্য একটা লাইট, এবং লাইটগুলো এখন তো এনার্জি বাল্ব, তখন এনার্জি ছিল না, ওই যে হলুদ বাল্বগুলো পাওয়া যেত 100 বা 150 ওয়াটের 50 ওয়াটের যে বাল্বগুলো, এই হলুদ বাল্বগুলো ওখান থেকে। তো এতটা চিকন একটা সাপ, আমি আর ওইদিকে যেতে পারিনি, আমি ওখান থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার সেন্স নাই, আমি বলতে পারবো না কি হয়েছে। প্রায় 20-25 মিনিট পর আমি দেখতেছি আমি আমার রুমে, আমি যেই রুমে শুয়েছিলাম
ওখানেই,
ওখানেই আমাকে আনলো কে, আমাকে ওখান থেকে তুলেছে কে, আমার এমন তো না যে আমি চিৎকার দিয়েছি আমার বাবা মা বা আমার ভাই বোন এসেছে, এরকম কিছু না। কিছুক্ষণ পর দেখতেছে আমি আমার রুমেই আছি, স্পষ্টভাবে আমি আমি কিন্তু ফ্যান আমি অন করি নাই, ফ্যান অন করা নাই, আমার টেবিল ফ্যান চলতেছিল, কারণ ওই ফ্যানটা ছিল আমার একটু প্রবলেম যে ফ্যানটা খালি খটখট শব্দ করতো, তো ঘুমানোর সময় প্রবলেম হবে, যার কারণে আমি পায়ের নিচে একটা টেবিল ফ্যান দিয়ে রাখছিলাম। অথচ আমি দেখতেছি আমার ওপরের ফ্যানটা চলতেছে, টেবিল ফ্যানের প্লাস ওই ফ্যানটা সহ চলতেছে। তো এই মুহূর্তটাকে আসলে আমি এখনো ভুলতে পারি না যে একটা মুহূর্ত গেছে। এখন পর্যন্ত আমি যদি বাড়িতে যাই তো আমি ওই জিনিসগুলো ওই সাপগুলো যেন আমি ফিল করি, এখন পর্যন্ত এখনো মনে হয় যে ওই সাপগুলো আমার পিছনে। এমনকি আমি বাড়িতে গেলেও আমি রাত্রে মানে বের হইনি, মানে একটু
ভয়গুলোর
কারণে আমি এখন পর্যন্ত রাত্রে আমি উঠানে আসি না,
সাহস হয় না,
সাহস হয় না। তো এই গল্পের সাথে আরেকটু অ্যাড করে, যেহেতু মানে গল্পটা এরকমই একটু আছে, এইটা ঘটে যাওয়ার পর প্রায় 2-3 বছর পর আমি রোজার ঈদে বাড়িতে গিয়েছি। বাড়িতে যাওয়ার পর তো আমাদের আবার একটা ব্যাপার আছে কি যে দাদা দাদি চাচা চাচিদের সাথে আমরা একটু উঠানে বসে
আড্ডা দেওয়া হয়,
এটা আমাদের হয় অনেক সময় হয়ে যায়। তো আমি আমার ছোট ভাই আর আমার ছোট বোনটা উঠানে পাটির ওপরে শুয়ে আড্ডা দিতেছি। তো কিছুক্ষণ পর আমার বোনটা রুমে চলে গেল, ভাইটাও চলে গেছে, রাত 10-11 এরকম, খুব একটা বেশি রাত হয়নি। তো আমি শুয়ে আছি, শুয়ে থাকার পর হঠাৎ আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমার পেটের উপর দিয়ে একটা সাপ চলে গেল।
ওই ঘটনার পরে,
হ্যাঁ ওই ঘটনার পরে, মানে এটা খুব সিম্পল একটা 1 মিনিটের ব্যাপার। তো তো আমি নিচের দিকে তাকিয়ে আমি কিছু পাইলাম না, কিচ্ছু নাই, মানে চারি সাইডে লাইট সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যেন ফিল করলাম যে আমার পেটের উপর দিয়ে একটা সাপ চলে গেল, পাটির ওপর দিয়ে এদিক দিয়ে আসলো, আমার পেটের উপর দিয়ে চলে গেল।
না এটা হতে পারে, মানে আপনার সাথে একটা ঘটনা যেহেতু আপনি রাতে ফেস করেছেন, তো ওটার পর হতে পারে যে হ্যালুসিনেশনও হতে পারে,
হতে পারে,
হতেই পারে।
কিন্তু এইটার ব্যাখ্যা বা এইটার সমাধান, আসলে সমাধান তো পাওয়া যায় না এগুলোর, কিন্তু এগুলোর ব্যাখ্যা না আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি।
রাইট, ওকে, সো আরো আরেকটা ঘটনা আমরা শুনলাম আরফিন শখভের কাছ থেকে, এবং ডেফিনেটলি তার কাছে আমরা আবারও আসব। একের পর এক এভাবে করেই আমরা ঘটনাগুলো শুনবো এবং শোনাবো আপনাদেরকে জাগো এফএম 94.4 এর থ্রুতে। চলছে কিন্তু ইন দ্য মেইন টাইম ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝালচানা চর্যা, প্রাণী সাহস যোগায়। সো প্রাণী সাহস নিয়ে থাকবেন আপনি পুরোটা সময় জুড়ে, ঘুরতে সময়টা বলছে আমাকে 10:46 এখন হয়ে গেছে। সো আর একটা ব্রেক, একটা ব্রেক নিচ্ছি, আমরা শর্ট ব্রেক নিব, শর্ট ব্রেকের পর যখন ফিরবো তখন আরো বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে। সো স্টে টিউন এন্ড স্টে কুল উইথ 94.4 এফএম। ফিরছি একটু পর, চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝালচানা চর্যা, প্রাণী সাহস যোগায়।
ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার মার দানা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ঝাল চানা চুর, প্রাণে সাহস যোগায়
জাগো এফএম 94.4।
Oh, studio.
চলছে ভূত স্টুডিও প্রাত্রিবাই প্রাণ ঝাল চানাচুর যা প্রাণী সাহস যোগায় ঘড়িতে সময়টা বলছে আমাকে 10:47 প্রথম ঘন্টায় এখন পর্যন্ত শেষ হয়নি। এভাবে করে আসলে ভূত স্টুডিওটা চলে রাত একটা পর্যন্ত। অনেকগুলো ঘটনা তার সাথে আড্ডাবাজি তো থাকেই। facebook.com/jagofm এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজের থ্রুতে আপনি যেটা করতে পারবেন আমাদেরকে কমেন্ট করতে পারবেন, একই সাথে ফেসবুকে অডিও লাইভ কিন্তু চলছে facebook.com/apurbo.fm, একই সাথে facebook.com/jagofm দুটো পেজের থ্রুতে আপনি আছেন আমাদের সাথে অডিও লাইভে। বেশ কিছু কমেন্টস দেখতে পাচ্ছি আমরা, সেই কমেন্টগুলো পড়বো, এসএমএস গুলো পড়বো। ইন দ্য মিন টাইম সরাসরি আবার আমরা নার্গিস আপুর কাছে যাব, তার সেকেন্ড ঘটনাটা শুনছি আমরা। আপু কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
এটা আসলে আমার স্কুলের ঘটনা।
ওকে,
আমার স্কুলে এরকম আমাদের যে নাইটগার্ড আছে ওনার কাছ থেকে আর কি শোনা, এবং আশেপাশে যারা থাকে তারাও মাঝে মধ্যে আর কি দেখছে, যারা রাত্রে করে চলাফেরা করে।
আচ্ছা, আপনার স্কুলের এরিয়াতে ঘটে যাওয়া
এরিয়া? হ্যাঁ, এবং আমার স্কুলের ভিতরের এই ঘটনাটা। তো আমাদের স্কুলের স্টুডেন্টরা, আমাদের কিছু মানে ওয়াশরুম আছে, সেখানে যেতে ভয় পায় ওরা, এবং আমিও সেটা অনুভব করছি যে আমি যখন ওইখানে যাই কেমন শরীরটা ভার ভার মনে হয়, মানে জায়গাটা একটু অন্যরকম মনে হয়। কিন্তু এমনি কিছু না, কিন্তু মনে হচ্ছে যে এখানে বোধ হয় কিছু আছে, বা তাকাইলেই ওদিকে মানে একটু খুব ভয়ানক ভয়ানক মনে হয় আর কি। তো একদিন আমাদের নাইট গার্ড রাত্রে 12:30, তখন আমাদের ওই এরিয়াটা মানে একদম নীরব হয়ে যায়, 9টা বাজলে এতটা নীরব হয় যে খুবই ভয়ানক। তখন মানে উনি বারান্দায়, আমাদের স্কুলের বারান্দায় সে মানে পাটি বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে আছে, প্রচন্ড গরম, সে গরমের মধ্যে মানে ভিতরে ক্লাস ভিতরে আর শুয়ে নেই সে। তখন উনি দেখতেছে যে আমাদের দোতলা লাইট তো অন করা, তো দোতলায় কে যেন হাঁটতেছে, একদম স্পষ্ট একটা মানুষ দেখতে পেল। কিন্তু উনি তাড়াতাড়ি উঠে বসলো যে এখানে কে, সে আবার আওয়াজ দিল যে কে ওখানে, কিন্তু কোন আওয়াজ নেই। আওয়াজ শোনার পর মানে ওকে আর দেখতে পাচ্ছে না। তখন দেখলো যে আমাদের এক সারিতে, আমাদের স্কুলের মাঠটা বিরাট বড়, তো আমাদের পূর্ব সাইডে একদম নারকেল গাছ অনেকগুলো লাগানো, দেখলো যে নারকেল গাছের উপরে একটা মানুষ বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। তখন মানে সে বলতেছে কে আসলো এত রাত্রে। তখন আমাদের স্কুলের নারকেল গাছগুলো তো অনেক নারকেল ছিল, ভাবছে যে হয়তো চোর আসছে নারকেল পাড়ার জন্য। সে তখন বলতেছে এখানে কে রে বলতেছে মতন, তখন দেখে যে নাই, তখন তার একটু সন্দেহ হলো। তারপরে উনি করছে কি, আমাদের যে অফিস রুম আছে, আমাদের টিচার্স রুম, সেখানে সে চলে মানে ভিতর থেকে গেট লাগিয়ে দিল। তার মনে একটু মানে ভয় জাগতেছে যে আমি এরকম দেখলাম আবার নাই হয়ে যাচ্ছে, তখন সে খুবই ভয় পাচ্ছে। তারপরে রাত্রে যখন 1টা বাজে, উনি দেখতেছে যে আমাদের তো চতুর্দিকে তো লাইটিং করা, ওই লাইটের আলোতে মাঠের মধ্যে তার অতটা আলো যাচ্ছে না, হালকা হালকা আলো, দেখতেছে একটা মানুষ হাঁটতেছে মাঠটার মধ্যে। আমাদের আবার এক সাইডে এটা দক্ষিণ সাইড, দক্ষিণ সাইডে হলো গা আপনার আমাদের শহীদ মিনার আছে, শহীদ মিনারের উপর একবার উনি মানে ওই ছায়াটা যাচ্ছে এবং আবার আসতেছে। কিন্তু যখনই আমাদের টিচার্স রুমের কাছাকাছি আসতেছে, তখন দেখতেছে লোকটা ঠিকই আছে কিন্তু তার শরীরে যে মানে মাথা, সে মাথা নেই।
ও মাই গডনেস!
হ্যাঁ, তখন মানে এইটা উনি দেখার পর মানে তার শরীর মানে এতটাই মানে সে মানে স্তব্ধ হয়ে গেছে যে সে মানে মানে নিজের হাত পা সে লাগতে পারতেছে না, মানে দেখার পর এই ধরনের মানে নিজের চোখে যে এটা কি করে সম্ভব যে একটা মানুষ হাঁটাটি করছে অথচ তার মানে মাথা নেই, এটা নিজের চোখে মানে দেখাটাও মানে একদম খুব ভয়ানক। যেমন আমি এখন বলতেছি আমার কিন্তু খুব ভয় লাগতেছে,
খুবই স্বাভাবিক।
হ্যাঁ, তখন দেখলো যে আমাদের পূর্ব পাশ থেকে শুরু করে একদম দক্ষিণ পাশের যে আমাদের এল সিস্টেম যে বারান্দা, সেই বারান্দাটা সে হাঁটতেছে, একবার দোতলায় যাচ্ছে, একবার মাঠের মধ্যে ঘুরতেছে, এরকম সে মানে কতটুকু মানে আধা ঘন্টার মধ্যে তার এক কীর্তি কারখানা থেকে সে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার পরবর্তীতে মানে কি হয়েছে সে আর বলতে পারে না। তো আমাদের স্কুলের পিসের সাইট আবার তার ফ্যামিলি নিয়ে আর কি থাকে, তো তখন মানে তার ওয়াইফ আবার ফোন দিছে, এখন যে ফোন রিসিভ করতেছে না। তখন ওনারা আবার জানালা দিয়ে এসে মানে ডাকতেছে ছেলেটা, তার বড় ছেলে, যে আব্বু আব্বু দেখো যে সে একদম অজ্ঞান হয়ে পড়েছে, এখন ঢুকবে কিভাবে এখান থেকে গেট, আর এখান থেকে তো সে হাঁটাহাঁটি করতেছে। এখন মানে ওরা তো আর জানে না যে এখানে কি মানে ঘটনাটা ঘটছে। তখন তার বড় ছেলে আবার আসতেছে, তার বড় ছেলে যখন মানে বারান্দায় উঠছে ঠিক একদম 20 হাত দূরে তার ছেলে দেখছে, দেখে তার ছেলে ওইখানে অজ্ঞান,
ছেলেও দেখে
সেখানে অজ্ঞান হয়ে গেছে। তারপরে মানে যে তাদের দুজনের সাথে মানে ওই সময় কি হয়েছে সেটা তারা আর বলতে পারে না। পরে সকালে তারা দেখলো যে তারা রুমে, কিন্তু তখন মানে হয়তো তার ওয়াইফ বা তারা এসে হয়তো নিছে, কিন্তু আমরা এক সপ্তাহ পরে ঘটনাটা আমরা শুনতে
না, ব্যাপারটা খুবই অদ্ভুত। মানে একজন যখন আরেকজনকে সেভ করতে যায় বা রেস্কিউ করতে যায়, খোঁজ নিতে যায়, তখন সেম ঘটনা আরেকটা মানুষ ফেস করে। তো এই ব্যাপারটা বা এই বিষয়টা আসলে বেশ অদ্ভুত লাগলো। প্রথমবার মনে হয় এই ধরনের কোন একটা ঘটনা আমরা ভূত স্টুডিওতে শুনলাম। এনিওয়েজ, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট বাই প্রাণ ঝালঝানা, চলছে প্রাণে সাহস যোগায়। প্রতিদিন প্রতি মুহূর্তে অদ্ভুত কিছু এক্সপেরিয়েন্স বা অন্যরকম কিছু এক্সপেরিয়েন্স আমরা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য। এবং ধন্যবাদ প্রত্যেকে যারা এখানে আসেন, পার্টিসিপেট করেন তাদের ঘটনাগুলো বলার জন্য। তো এই মানুষগুলোর জন্যই আসলে আমরা প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন কিছু এক্সপেরিয়েন্স অ্যাড করতে পারি, নতুন নতুন কিছু ঘটনা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। সো প্রথমত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলছে কিন্তু ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও, সেখানটা আপনিও পার্টিসিপেট করতে পারেন। নাম্বারটা 6969। আগামী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে RBS, তারপর নাম, তারপর লোকেশন, প্রফেশন, এবং পাঠাবেন যে নাম্বারে, নাম্বারটা 6969। আর ঘটনাটা কেমন লাগলো সেটা যদি বলতে চান সেক্ষেত্রে ফেসবুক আছে, facebook.com/jagofm। সেখানটা যাবার পর দুটো জিনিস আপনি দেখবেন, এখন একটা পোস্ট আপনি দেখবেন আর দ্বিতীয়টা হচ্ছে অডিও লাইভ। সো পিন্টু টপ যে পোস্টটা করা রয়েছে সেখানে আপনি কমেন্ট করতে পারেন, একই সাথে অডিও লাইভে কমেন্ট করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অডিও লাইভ থেকে শেয়ার করতে পারেন। অ্যান্ড ফেসবুক পোস্টটাকেও চাইলে আপনার ফেসবুক টাইম লাইন বা যে যে গ্রুপগুলোর সাথে আপনি কানেক্টেড সেই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন। এতে করে অন্যান্য যে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধব, তারা কিন্তু জানতে পারবে এই মুহূর্তে জাগো এফএম এ একটা ভৌতিক প্রোগ্রাম হচ্ছে যার নাম ভূত স্টুডিও, যেখানটায় অপূর্ব আছে এবং থাকবে পুরোটা সময় জুড়ে রাত একটা পর্যন্ত। তো এর মধ্যে ঝটপট করে লিখে ফেলতে হবে আপনার কথাবার্তাগুলো, কেমন লাগছে বা কেমন লাগলো যে এই ঘটনাটা আমরা শুনলাম সেই ঘটনাটা, তার জন্য GFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলোকে সুন্দর করে পাঠিয়ে দিবেন 6969। আফ্রিদি বলছেন ঢাকা থেকে, ওকে আচ্ছা, স্টোরিটা বেশ ভালো লাগলো। আর হুরায়রা বলছেন আজিমপুর থেকে, পুরোটা সময় ধরে আছি। বাঁধন মুন্সীগঞ্জ থেকে বলছেন ভয়ানক একটা স্টোরি আমরা শুনলাম। অ্যান্ড জুয়েল নাসির আছেন নাসিরনগর থেকে, বলছেন কেমন আছেন। আর এদিকে আরো অনেকেই শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে, যেমনটা খাদিজা তিনি আছেন, আমদাদ হোসেন বলছেন ঢাকা থেকে তিনি আছেন এই মুহূর্তে, আর শুভ আছেন আমাদের সাথে, প্রীতম বলছেন আহমেদবাগ থেকে, এবং অনেকে মিলে একসাথে শুনছেন পুরোটা পরিবার। ধন্যবাদ আপনাদের পরিবারের সবাইকে, যেমনটা বলছেন আরমান, কবির, সামিহা, প্রমি, ইউকি, মেশকাত, লামিসা, অ্যান্ড থ্যাংক ইউ, ভীষণ ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার এসএমএসটা দেখে। অ্যান্ড আজমাইন ঢাকা থেকে বলছেন কুল একটা স্টোরি আমরা শুনলাম। ফাহিমা বলছেন তিনি আছেন আমাদের সাথে। শাকিল বলছেন লালবাগ থেকে তিনি শুনছেন, এবং আরিফিন ভাইয়ের স্টোরিগুলো বেশ ভয়ের, ভাল লাগলো। শিশির খান মোহাম্মদপুর থেকে আছেন তিনি। বাঁধন বলছেন মুন্সীগঞ্জ থেকে, যেমনটা এসএমএস করেছেন আমাদেরকে। শুভ সুমাইয়া বলছেন তিনি আছেন, যেমনটা আবুল হোসেন বি বাড়িয়া থেকে শুনছেন এই মুহূর্তে। রাতুল হাসান বাড়িধারা ডিওএইচএস থেকে শুনছেন আমাদেরকে। রওশন বলছেন মিরপুর 7 থেকে তিনি আমাদেরকে শুনছেন। আর ইফরাজুল বলছেন ক্লাস 4 পড়েন তিনি। রোমের বলছেন তারও শুনতে খুব ভালো লাগছে, ক্লাস 7 পড়ে। সো স্কুল কিংবা কলেজের স্টুডেন্ট যারা আছো তোমরা লিখে ফেলতে পারো, ঝটপট করে জয়েন করতে পারো, আগামীকাল যেহেতু ক্লাস নাই সো খুব একটা রাত জাগলে আমার মনে হয় না বড় কোনো প্রবলেম হবে। সো ঝটপট করে রেজিস্ট্রেশনের জন্য যেটা করতে হবে, RBS, আগামী সপ্তাহে যারা ভৌতিক ঘটনাগুলো নিয়ে লাইভে আসবেন, আপনাদের ভৌতিক এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করবেন, সেক্ষেত্রে লিখবেন RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন ঝটপট করে 6969 নম্বরে। ফেসবুকে আছেন অনেকেই, তাদের কথাবার্তাগুলো একটু করে পড়তে চাই। facebook.com/jagofm, এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, হুইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক। সো ঝটপট করে আসলে সেখানটায় আপনাকে প্রথমত জয়েন করতে হবে। একই সাথে আমার যে ফেসবুক পেজ রয়েছে facebook.com/apurbo.fm, এই দুটো পেজের মাধ্যমে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে পোস্টটাকে কমেন্ট করতে পারেন পোস্টে যে, তারপর পোস্টটাকে শেয়ার করতে পারেন ফ্রম ইউর টাইমলাইন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি অডিও লাইভ যেহেতু চলছে সেই লাইভে আপনি কমেন্ট করে ফেলতে পারেন। সো ইন দ্য মিন টাইম দেখা যাক পেজে অডিও লাইভে কে কে বা কারা কারা আছেন কানেক্টেড। বাট মনে রাখবেন পোস্টটাকে যত বেশি শেয়ার করবেন বন্ধুত্বটা আসলে তত বেশি বেড়ে যাবে আপনার সাথে আমার। আর এই মুহূর্তে খালিদ হাসান মিশু বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, ইমন কমেন্ট করেছেন এই মাত্র তিনি জয়েন করলেন, স্টোরিগুলো আরো বেশি হরর হলে বেটার হয়। ওকে থ্যাংকস, থ্যাংকস ফর ইউর আইডিয়া। অ্যান্ড এদিকে ওসমান গনি আছেন ওদের সাথে, পাপ্পু বলছেন ভালো লাগছে, আর শাওন বলছেন ভালো লাগে সবসময় ভূত স্টুডিও, থ্যাংক ইউ। আর একই সাথে পোস্টে অনেকে কমেন্ট করছেন, যেমনটা নারগিস পারভিন তিনি আছেন ওদের সাথে, যেমনটা বলছিলেন কাউসার তারও ভীষণ ভালো লাগছে ঘটনাগুলো একের পর এক। রাসেল মঞ্জুল বলছেন নাইস স্টোরি। সো আপনিও পার্টিসিপেট করে ফেলতে পারেন ফেসবুকে, আমাদেরকে খুঁজে পেতে হলে যেটা করতে হবে facebook.com/jagoFM। যেমনটা জহিরুল বলছেন নাইস স্টোরি। আর আহমেদ আরাফাত তিনি আছেন উত্তরা থেকে আমাদেরকে টিউন করে আছেন, তিনি শুনছেন। রনি বলছেন ভয় করছে কি করব। তো যখনই বেশি ভয় করবে তখন যেটা করবেন প্রাণ ঝাল চানাচুর খাবেন, বিকজ চানাচুর আর স্পাইসি মশালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে। হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর যা প্রাণে সাহস যোগায়। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
ভালো লাগে না ধীরে অপেক্ষায় বসে থাকা, ভালো লাগে
নাও প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণ ডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
চানাচুরের আর স্পাইস মশালার মারদাঙ্গা ম্যাচ মেকিং না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, প্রাণ ঝাল চানাচুর প্রাণে সাহস যোগায়।
Time check brought to you by Vision Refrigerator.
এখন সময় রাত 11টা।
Vision Refrigerator সব সময় সতেজ খাবার।
বসে আছি একা নিতার দেখা, ভালো লাগে না ধীরে অপেক্ষায় বসে থাকা।
নাও প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণ ডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার।
জাগো এফএম 94.4।
Right, welcome back once again. চলছে কিন্তু ভূত স্টুডিও জাগো এফএম 94.4 এ, আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর যা প্রাণী সাহস যোগায়। ঘড়িতে সময়টা বলছে আমাদেরকে 11:01, প্রতিটা বৃহস্পতিবার এভাবে করি আমরা বারবার ফিরি, এভাবে করি একের পর এক ভূতুরে সব ঘটনা, অদ্ভুত সব ঘটনা, অন্যরকম সব ঘটনাগুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়, যেই ঘটনাগুলো হয়তো বা আপনি কখনোই ফেস করেন নাই, যেই ঘটনাগুলো কিছু মানুষ যখন ফেস করে তখন প্রচন্ড রকম অসহায় হয়ে যায়। তো সেই জায়গা থেকে সেই জায়গার সেই পরিবেশটা কাটিয়ে এই মুহূর্তে সেই মানুষগুলো আপনাদের জন্য লাইফে তাদের লাইফে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনাগুলো নিয়ে তারা আছেন এই মুহূর্তে স্টুডিওতে। তো ঝটপট করে তাদেরকে চাইলে এসএমএস করে ফেলতেই পারেন, কিংবা কেমন লাগছে সেই ঘটনাগুলো তার জন্য ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন। নাম্বারটা 6969 আবারও বলছি, যদি আগামী পর্বে আপনি আসতে চান তাহলে কি করবেন? লিখতে হবে RBS মোবাইল ফোনের মেসেজ অপশনে যে, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। একই সাথে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে SMS করতে হলে JFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলোকে পাঠাবেন 6969 নম্বরটায়। আর শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য RBS, সো প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ রেজিস্ট্রেশন ছাড়া RBS অন্য কেউ টাইপ করবেন না। আর ফেসবুকে অডিও লাইভ চলছে, সেখানে লাইভটাকে বলেছিলাম শেয়ার করতে, অনেকেই কথা রেখেছেন আমাদের, আবার অনেকেই কথাটা রাখেননি। সো যে পোস্ট আপনি দেখছেন এই মুহূর্তে facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ। একই সাথে জাগো FM এর যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে facebook.com/jagofm উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক, রাইট? সো এই পেজের মাধ্যমেও না আপনি যেটা করে ফেলতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি শুনতে পারেন, বিকজ চলছে কিন্তু এখানটায় অডিও লাইভ, এবং সেই অডিও লাইভে অনেকে লিখছেন, যেমনটা আমার যে পেজ facebook.com/apurbo.fm, সেখানটায় ইমন ভাই ইটালি থেকে আছেন, তিনি আমাদের সাথে শুনছেন এই মুহূর্তে। শিমু আছেন এবং তিনি আছেন কাকরাইল থেকে, ধন্যবাদ আপনাকে শিমু। আর এদিকে দেখতে পাচ্ছি আপন সালাম, তিনি আছেন এবং ভালো লাগছে, প্রথমবার তিনি শুনছেন ভূত স্টুডিও। সুমাইয়া মিমি তিনি বলছেন তিনি আর ওকে ভয় পাচ্ছেন তার, থ্যাংক ইউ। আর এদিকে দেখতে পাচ্ছি আচ্ছা তাহমিনা জরিন তিনি শুনছেন আমাকে এই মুহূর্তে। বদরুল আছেন আমাদের সাথে, লিখেছেন যেমনটা রবার বয় রব্বি ডেমরা থেকে তিনি আমাদেরকে শুনছিলেন, যেমনটা আরো অনেকেই রয়েছেন, এক এক করে বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করছেন, যেমনটা অচিন দেশের রাজকুমার তিনি আছেন এই মুহূর্তে গাজীপুর, সেখান থেকে শুনছেন। মানিকগঞ্জ থেকে সাইফুল ইসলাম বিপ্লব আমাদের রেগুলার লিসেনার, তিনিও আছেন পাশে। তো নতুন প্লাস পুরনো সবকিছু মিলিয়ে সবাইকে নিয়ে সময়টা ব্যাপক ভালো কাটছে, বিকজ চলছে ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণী সাহস যোগায়। সো এখন যেটা করবো, আবারও নার্গিস আপুর কাছে যাব, তার নেক্সট ঘটনাটা আমরা শুনবো। সো আপু পরবর্তী ঘটনায় যাচ্ছি আমরা।
আসলে এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে, তো আমি এখন আমার মানে নিজের সাথে ঘটা গল্পটা বলবো আর কি। যে আমি তখন এটা ঘটনাটা হচ্ছে আপনার 95-96 সালের ঘটনা। তো আমার মানে খুব শখ ছিল যে মানে হিন্দুদের যে দুর্গাপূজা হয় সেটা কিভাবে হয় মানে দেখার খুব শখ আমার, অনেক আগে থেকে এটা একটা শখ ছিল। এবং আমার কিছু পরিচিত মানে হিন্দু যারা মানে এই ধর্মে ছিল তাদের সাথে খুব ভালো রিলেশন ছিল। তো তখন আমি ওদের বলতাম যে তোরা যখন দুর্গাপূজা দেখতে যাস আমাকে একটু নিয়ে যাস। বলছে যে তুই তো এত রাত্রে যেতে পারবি না। আমি কেন, কি হয়েছে? বলে যে আমাদের তো এই পূজাটা রাত্রে দু এক সময় মানে 12টার পর হয় আমাদের মানে ইয়ে অনুযায়ী, তাদের পূজার যে একটা টাইম আছে সেই টাইম অনুযায়ী। তাই আমি বলছি আমি যাব। যখন দুর্গাপূজা প্রায় কাছাকাছি হয়ে আসলো তো আমাকে একদিন বলে যায় পরশু দিন তো দুর্গাপূজা শুরু হবে তুই যাবি? আমি বলছি যে হ্যাঁ যাবো ভাইয়া। তখন ঠিক আছে তো তুই রেডি হয়ে থাকিস। আমি আচ্ছা। তখন যখন দুর্গাপূজার আপনার ওদের তো বলো পঞ্চমী ষষ্ঠী এরকম, তো যখন মানে আমি বলছি না আমি এই রেতে যাবো না, ফাইনালি যখন হবে সেটাতে আমি যাবো, হ্যাঁ দশমীতে আমি যাবো আর কি। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে। যেদিন ওরা যাবে আমাকে দিনের বেলা বলতেছে যে আজকে কিন্তু আমরা রাত্রে 12টার দিকে কিন্তু মানে 11টার দিকে কিন্তু রওনা দিয়ে যাবো, 12টার দিকে আমরা ওইখানে গিয়ে সারা রাত দেখে আমরা আবার ভোরের দিকে চলে আসবো। তাই বলছে যে ঠিক আছে। তাই আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাবো? বলছে যে আমরা তাঁতিবাজার যাবো। তাঁতিবাজার তো মানে ওইখানে তো হিন্দুদের তো পুরো একটা ইয়ে, তো ওর ওইখানে তো আনন্দ হয় অনেক। তখন আমি বলছি ঠিক আছে যাবো। তা আমার তখন আমি দিনের বেলা আবার আগে যেটা বলে আর কি, যে মেয়েরা কিন্তু আগে কিন্তু যখন ইয়ং বসে থাকতো ওরা কিন্তু একটু সৌন্দর্যের প্রতি খুব একটু আগ্রত। তো আমি দিনের বেলা কাঁচা হলুদ গায়ে মেখেছিলাম, তো গোসল টোসল করছি। তারপর রাত্রে যখন যাব সবাই শাড়ি পরছে, আমাকে বলতেছে যে নাগিস তুইও শাড়ি পরে নে। তো তখন আমি একটা লাল কালারের শাড়ি পরছি, শৈলে মানে আপনার স্প্রে করছি, তারপরে বেলি ফুল খোপায় পরছি, মানে এভাবে মানে যা একটা আকর্ষণীয় সমস্ত কিছু ওদিন আমার সাথে এটা ছিল। আমি তো আর এগুলো বুঝতে পারিনি। তা আমি যখন ওদের সাথে যাই তখন আমাকে দাদা বলছে আর কি, যে মানে রনিতা যে উনি বলছে যে তুই বেলি ফুল লাগাইছিস কেন আর সেন্ট দিয়েছিস কেন? এখন শৈলে সেন্টটা লেগে গেছে, এখন তো এটা আর কিছু করার নেই। তখন বলছে যে ঠিক আছে চল। প্রায় আমরা সব একটা দল বেঁধে মানে প্রায় 30 জনের মতো। তো দাদা খালি আমার ছোট ভাই, তারপর তার একটা ভাগ্নি ছিল মালা, তাকে বলতেছে যাই নার্গিসকে, নার্গিসের সাথে সাথে থাকবি, কারণ তারা তো বিষয়গুলো বুঝে। আমরা তার তখন তো এতটা বেশি এটা বোঝার মতো আমাদের ক্ষমতা ছিল না। তারপর যারা মুরব্বী ছিল তারাও মানে আমাকে খুব ইয়ে করতেছে। তখন আমি যখন আমরা গেলাম, যখন মানে তাঁতিবাজারের মোড়ে আমরা যখন গেলাম, যে প্রথম যে মানে তাদের যে বলে মণ্ডপ দুর্গাপূজার, ওইটা আমি যেখানে দাঁড়ানো ছিলাম তার থেকে প্রায় 15 হাত দূরে ছিল। আমি কাছাকাছি যাইনি, কারণ আমার নিজের কাছে কেমন একটা অস্বস্তি মনে হচ্ছিল। কিন্তু আমি যখন ওইখানে দাঁড়িয়েছি মানে আমার সারা শরীর মনে ঠান্ডা বরফ হয়ে গেল। কেন
হয়েছে?
হ্যাঁ মানে ভয় না, মানে কেন জানি মানে একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, আর মানে আমি লড়তে পারতেছি না। তখন তারা তো পূজা করে তারা মানে এক ধরনের পানি খায়, সেটা খেয়ে তারা মানে চলে আসতেছে। আমাকে দাদা মানে ধাক্কা দিয়ে বলতেছে এই চলে আয়। দাদা তাঁতিবাজারের আবার রাস্তাগুলো কিন্তু খুব ছোট ছোট,
খুবই ন্যারো।
হ্যাঁ মানে একজন যদি আসে আরেকজন যেতে খুব কষ্ট।
স্বর্ণের দোকান যদি আমার ভুল না,
হ্যাঁ হ্যাঁ স্বর্ণের দোকানের সাইড, তারপর আরো মানে পুরো মানে একদম, হ্যাঁ অনেক কিছু আর কি। তো তখন তারা বেশ 20-30 হাতের মতো তারা চলে গেছে, কিন্তু আমি ওইখানে দাঁড়ানো মানে আমি লড়তে পারতেছি না। এবং আমার যে মানে একটা সেন্সের যে আমি মানে আমার মনে হচ্ছে যে আমি ওইখানে দাঁড়ানো, আমার আশেপাশে লোক চলতেছে বাট আমি কাউকে কিছু বলতে পারতেছি না, এরকম পরিস্থিতি আর কি। তখন ওরা মানে আমার দাদা ওরা আমার ছোট ভাই ওরা পিছে দিকে ফিরে দেখে আমি নাই, কি ব্যাপার ওকে বলে আসলাম, আসার জন্য আসলো না কেন? পরে তারা এসে দেখে আমি ওইখানে দাঁড়ানো। তখন আমি আমাকে নিয়ে ওরা চলে আসলো, যাক আমরা আরো কিছু ইয়ে দেখলাম, খাওয়া দাওয়া করলাম, করে চলে আসলাম বাসায়। চলে আসার পর প্রায় এক সপ্তাহ পর আমার এক খালাম্মা আমাকে কি যেন বলল, মানে আমি তার উপর রেগে উঠছি। রেগে ওঠার পরে খালাম্মা অবাক হয়ে গেল যে মেয়ে এরকম কখনো কখনো সে আমার সাথে এরকম বেয়াদবি করতেছে কেন। তো আমার ছোট ভাই ও যেন আমাকে কি যেন বলছে, তখন একদম বড় একটা বালতি ছিল, বালতি ভরা পানি ছিল, মানে যেটা সচরাচর মানে কোন দুইজন মানুষও মানে উঠাইতে পারে না, সেই বালতিটা আমি একা উঠিয়ে আমার ছোট ভাইয়ের দিকে আমি ছুড়ে মারি। তখন খালাম্মা বলছে যে ও যেহেতু এই বালতিটা উড়ায় মারছে, মানে ও এটা সাধারণ কোন কিছু না, নিশ্চয়ই কিছু একটা ওর সাথে ঘুরতেছে, তাহলে এই বালতি তো ও যে উঠাবে এটা শক্তি তো ওর হওয়ার কথা না। তখন সাথে সাথে আমার ছোট ভাই মানে হুজুর আনলো আর কি। তখন হুজুর যে জিনিসটা করে আর কি, আমার কায় হাঙ্গুল ধরল, ধরার পর যখন সে মানে সুরাপুর আমাকে ফুদিল, তখন মানে নাকি তারা মানে আমার আসল ইয়াটা দেখতে পারছে এবং তারা কথা বলছে আমার সাথে যে মানে কিভাবে কি।
আপনার মনে নাই?
আমার আমার কোনো কিছু মনে নেই এবং কি ঘটতেছে আমার সাথে আমি সেটা আমি আদব দিয়ে আমি বলতে পারি না, কিন্তু আমার ছোট ভাই আমার মামা তাদের কাছ থেকে যতটুকু আমি শুনছি আর কি তারা বলল। তখন মানে হুজুর যখন তার সাথে মানে তর্ক করতেছে বলতেছে, তখন বলতেছে যে আমার নাম হচ্ছে দেব, আমি কলকাতা থেকে আসছি, আমার ওকে অনেক খুব ভাল লাগছে, এর জন্য আমি ওর সাথে আসি। তখন বলছে যে কেন তুমি একজন হিন্দু তাহলে তুমি ওকে কেন এরকম ধরছে কেন, ও তো মুসলিম। বলছে না ওকে আমার খুব ভালো লেগেছে, আমি ওকে ছেড়ে যাব না, এই ধরনের কথা মানে বলা হচ্ছে। যাক কোনোভাবে হুজুর একটু কিছু করে একটু ইয়ে করলো। তারপর প্রায় আমার মানে এরকম ঘটনা ঘটে। তারপর একদিন আমার ছোট ভাই মানে বাহিরে গেল আর কি, মানে বন্ধুদের সাথে আড্ডা মারতে। তো ও বাসায় ফিরে দেখে আমি নাকি লাল শাড়ি পরে বসে আছি, মানে মাথায় সিঁদুর দিয়ে শাখা পরে। এখন আমার ভাইয়ের কথা যে ও সিঁদুর শাখা কোথেকে জোগাড় করলো, এটা তো প্রশ্নে উঠে।
শাড়িটা না হয় আপনার বাসায় ছিল,
বাসায় ছিল, কিন্তু শাখা সিঁদুর কোথেকে আসলো এটা তো আসার তো কথাই না। তখন মানে সবাই মানে আর তখন আমার মানে চেহারা মানে মানে সম্পূর্ণ মানে একটু অন্যরকম হতো আর কি। আর যখন নাকি মানে এই জিনিসটা হতো, মানে আমাদের আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িটা পাঁচতলা ছিল, পুরো বিল্ডিংটা নাকি একদম ঠান্ডা বরফ কেমন অনুভব, প্রত্যেকটা মানুষ এটা অনুভব করছে এবং তারা আদব দিয়ে বলে যে যখনই আসতো বাড়ির উপর তখন পুরো বাড়িটা কেমন বলে ভার এবং কাঁপতে থাকতো, এরকম আর কি তারা বলতো তাদের কাছ থেকে আমি শুনতাম। তখন এরকম করে অনেক মানে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, মানে অনেক ধরনের যেটা হয় আর কি, কিন্তু আমার কোনো সেন্স থাকতো না। লাস্ট মুহূর্তে যখন আমার কাছ থেকে এটা মানে ছাড়ানোর একদম ফাইনালি ডিসিশন নেওয়া হয়, তখন মানে যে কাজটা করছে সে ছিল একজন হিজলা, মানে ওনার নাম ছিল আবুল। ওনার খোঁজ একজন দিল আমার ছোট ভাইকে, যে ওনাকে একটু এনে দেখ যে কি করা হয়। উনি এসে আমাকে বলছে যে মা তুমি বসো, তো আমি বসলাম তার পাশে। উনি শুধু এক গ্লাস পানি মানে আমাকে পরে দিল, বলে যে এই পানিটা তুমি খাও। ঠিক ওই মুহূর্তে নাকি মানে আমি বলছি যে আমি খাবো না, মানে এই মানে তাদের সাথে মানে তক্কাতক্কি শুরু হয় আর কি। তখন উনি নাকি আমার কাছ থেকে মানে একটু দূরে গিয়ে বসলো। তখন আমার মামা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনি ওর কাছ থেকে দূরে কেন? কয় অলরেডি চলে আসছে, এখন আমাকে যদি ধরে আমার শক্তি হবে না ওর কাছ থেকে ছুটার, খুবই শক্তিশালী। তখন ও দূরে গিয়ে বসলো এবং ঘর থেকে মানে বেশ কিছু ইয়ে করলো। আর আমার ছোট ভাইকে আগে বলে দিছে যে বেশ কিছু মানে আপনারা পুরুষ থাকবেন, ওর যে মানে শক্তি এই শক্তিটা কিন্তু কেউ পারবেন না কিন্তু ওর সাথে। তখন আমার ছোট ভাই ওর বন্ধু বান্ধব আমার মামা এরা সবাই ছিল। যখন নাকি পুরোপুরি আমার উপর নাকি ভারটা চলে আসে, তখন ওরা প্রায় 15 জন আমাকে ধরছে, মানে 15 জন নাকি আমাকে ধরে রাখতে পারে না। আমার মামা আমার আমার ছোট ভাই ওর ফ্রেন্ডরা বলছে যে এই মেয়ের সাথে তোমরা কি শক্তিতে পারো না? কিন্তু আসল তো শক্তিটা মানে তো আমার ছিল না, এটা যেটা উনি ইয়া করছে। তখন আমার ছোট ভাই মানে মানে খুবই ও কান্না করতেছে আমার পরিস্থিতি নাকি দেখে, আমার মানে খুবই ভয়ানক একটা পরিস্থিতি ছিল ঠিক ওই মুহূর্তটা। তখন এই 15 জন যখন নাকি আমি তাদেরকে একটা ঝাটকা দিছি, এই ঝাটকাতে 15 জন নাকি চতুর্দিকে মানে ছুটে পড়ে গেছে। তখন মানে যে এই কাজটা করতেছিল তখন সে মানে খুব ভয় পেয়ে গেছে যে 15 জন যেন ঝাটকা দিয়ে দিছে ওকে যেভাবে হোক ধরতে হবে। তখন আমাকে খাটের সাথে বেঁধে ফেলছে, খাটের সাথে হাত পা বেঁধে এবং তারা আমাকে যেতে ধরছে যে ওকে কোনোভাবে এটা ইয়া করা যাবে না। তখন আমার তার তো যেটা করার সে করতেছে, করার পর তখন আমার সাথে মানে নতুন একটা গামছা আর আর একটা কি যেন আর কি আমার ছোট ভাইয়ের কাছে দিল, বলে যেটা সাথে সাথে ওকে বাঁধো। তখন ও সাথে সাথে আমার মানে মাথার মধ্যে এবং আমার গলার মধ্যে এটা মানে গিট মেরে ফেলল। গিট মারার পরে তখন দেখলো যে পুরো ঘরটার মধ্যে মানে কেমন যেন একটা ধোঁয়ার মতো, একদম মানুষ যেমন কি বলে বাঁশ বা পাতা পুরা যেমন একটা ধোঁয়া উঠে, ঠিক পুরো ঘরটা এরকম ধোঁয়া হয়ে গেল। আর কেমন ধরনের যেন একটা বিকট আওয়াজ শুনলো সবাই, তখন সবাই ভয়। আর যে সময় এই কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সন্ধ্যা সন্ধ্যা নাগাদ, মানে
সন্ধ্যা হবে হবে প্রায়
প্রায় এরকম অবস্থা আপনার, সেটা দুপুর 1টার থেকে শুরু করছে আপনার রাত্রে 9টা হয়ে গেছে, তবুও মানে আমার কাছ থেকে মানে কোনোভাবে সরাতে পারতেছে না ওকে। ওর একটা কথা, আমি ওকে ছেড়ে যাব না, আর যে ওর কাছ থেকে আমাকে সরাবে তার ক্ষতি হবে, মানে এরকম নাকি মানে এটা একমাত্র ওই যে যে আমাকে এই কাজটা করতেছে সারানোর জন্য সে শুনতে পাচ্ছে নাকি। তখন যখন এই ইয়াটা হলো আর সে খুবই মানে আমার থেকে খালি আমি যত তার কাছে যাচ্ছি সে তত সরতেছে, আমার ঘর থেকে সে বের হয়ে যাচ্ছে। তখন আমার ছোট ভাই রাগ হয়ে গেছে যে আপনি যদি ঘর থেকে বের হয়ে যান তাহলে আমার বোনের অবস্থা কি হবে? কয় তুমি এটা বুঝবা না, তোমরা খালি ওকে ধরে রাখো যাতে উঠতে না পারে, ও উঠতে পারলে কিন্তু মানে সমস্যা আছে। তারপর যেভাবে হোক কোন রকম মানে জায়গাটা সারানোর একটা ইয়ে হলো। হওয়ার পর তখন আমাকে মানে যখন আমার প্রায় 1 ঘন্টা পর আমার সেন্স আসলো, আসার পরে এবং যখন নাকি কথাগুলো বলছে মানে সম্পূর্ণ একদম কলকাতার অরিজিনাল শুদ্ধ ভাষায় মানে কথাগুলো নাকি বলছে, যে বলছে যে আমাদের নর্মালি মানে বাংলাদেশের মানুষ এভাবে কথা বলে না আর এত সুন্দর করে বা এত ইয়েভাবে
কলকাতা
যে একটা অরিজিনাল যেটা সেইটা হলো মানে বলা হয়েছে। তখন জায়গাটা সারানোর পর আমার সাথে একটা তাবিজ দিয়েছে যে এই তাবিজটা কখনো যেন ওর সাথে থেকে না হয়, যদি এটা হারায় বা কোনোভাবে যদি হয় তাহলে আবার প্রবলেম হবে। তো আমার এখন অবধি যখন দুর্গা পূজা আসে তখন আমার মাথাটা মানে একটু অন্যরকম হয়ে যায়, মানে আমি পুরো সাতটা দিনই অন্যরকম থাকি, এখন আমি সেটা অনুভব করি। এবং
মানে বাসায় থাকলে অপরকম
তো, হ্যাঁ বাসায় থাকি যেখানে থাকি, এবং আমার সবাইকে বলে দেওয়া থাকে যে অন্তত দুর্গা পূজায় যখন আসবে কেউ আমার সাথে কথা বলো না, কারণ তখন আমার মাথায় কোনো কাজ করে না। প্রবলেম হয় যেমন ধরেন কেউ যদি আমার সাথে কোন একটা ভালো কথা বলে আমি তার উপরে রেগে যাই, বা তাকে দু এক সময় চর মারি, মানে এবং তার সাথে যেমন কি ধরনের আচরণ করি, মানে ধরেন মারামারি যেটা, মানে ধরেন মারতেছি তাকে, তাকে কিছু বকা দিতেছি, বা মানে একদম যে নেচারের কথা হয়েছে মেজাজ খারাপ থাকে আর কি, এরকম মানে ঘটনা আর কি ঘটে, তখন আমার এটা আর কি থাকে না, মনে থাকে না, আজ অব্দি আমার এই ঘটনাগুলো আমার সাথে ঘুরতেছে।
ওকে, তো আপনার জিন রিলেটেড যে ব্যাপারটা ছিল এটা আসলে আপনাকে ছাড়ানো হয় কিভাবে?
এটা ছাড়ানো হয় যেটা হচ্ছে যে মানে আমার মামার কাছ থেকে যেটা শুনলাম আর কি, যে আমার মুখে নাকি কি জানি একটা হয়েছিল, মানে উনি বলছে যে আমি ওকে নিয়ে যাব, তখন বলছে কেন নিয়ে যাবে, বলছে যে আমি তো ওকে বিয়ে করছি, আমি আমার বউকে নিয়ে যাব, এই কথা নাকি বলছে, তখন বলছে যে না তুই হিন্দু ও মুসলিম, তাহলে তুই ওকে কি করে বিয়ে করবি, আর তোকে তো আমরা দেখতে পাই না, তাই না, তোকে যদি দেখতে পেতাম তাহলে একটা কথা ছিল, তাহলে তুই বললে তো আর এটা হবে না, এটা একমাত্র যে আমাকে এই কাজটা করতেছিস তার সাথে কথা, এবং সে এটা কথা মানে বলতেছে, কিন্তু সব তার কথাটা সবাই শুনতেছে, কিন্তু ও কি বলতেছে এটা তার কেউ শুনতেছে না। তো তখন বলছে যে তাহলে তুই কি চাস, কি নিলে তুই চলে যাবি, তে ও মানে কি যেন ও গরু চাইছে, বলছে যে আমাকে একটু গরু দিতে হবে, তখন বলে যে না আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না, তখন মানে আস্তে আস্তে করে মানে নিচে নামতেছে যে কি, তখন বলছে আমরা কিচ্ছু দেবো না তোকে, আমরা যেটা দেব তোকে সেটা নিয়ে চলে যেতে হবে, যদি না যাস তাহলে তোকে আরো বেশি আমরা শাস্তি দেব, এটা বলছে। তখন আমার মুখে একটা মানে কিসের একটা জানি খড়কুটা, সেই খড়কুটা মানে একটা ডবল করে বাঁধছে আর কি, আমার ছোট ভাইকে বলছে যে তোমরা দেখো খড়কুটা তাড়াতাড়ি জোগাড় করো, ওগুলা কোন রকম জোগাড় করে মানে এটা বাঁধছে, রশি দিয়ে বেঁধে বলছে যে ওর মুখে দাও, তারপরে আমার মুখে নাকি সেই খড়কুটা গুলো দিছে, কিন্তু খড়কুটা এটা একটা অবাক লাগলো যে আমার মুখে যখন খড়কুটাটা দেয় সেই খড়কুটাটা মনে করেন আপনার আমার মুখ থেকে ছুটে মানে দরজার আমাদের যে ফ্ল্যাটের যে গেটটা ছিল সেই গেটের বাইরে চলে গেছে, মানে আমার মুখ থেকে এখানে যাওয়া নর্মালি যাওয়ার কোনো কথা না, সম্ভব না, কিন্তু তখন মানে এটা ওই খড়কুটাটা ঠাস করে দেখলো যে আমার মুখের থেকে মানে গেট পর্যন্ত চলে গেছে, তখন চলে যাওয়ার পরে মানে উনি বলতেছে গেট লাগাও, তো ফ্ল্যাটের গেটটা লাগাই দিছে, দেওয়ার পরে বলতেছে যে এখন সবকিছু নর্মাল চলে গেছে। তো তখন সবাই অনুভব করতে পারছে যে যখন নাকি আমার মুখ থেকে খড়কুটাটা ওইখানে চলে গেছে তার মানে ও ও ছেড়ে চলে গেছে, মানে এটা বুঝেলো আর কি।
ওকে, বেশ অদ্ভুত আরো একটা ঘটনা আমরা শুনছিলাম। এবং আপনি যেটা বলছিলেন যে আপনার এখনো আসলে দুর্গাপূজা যখন হয় তখন একটু ডিস্টার্ব থাকেন, হতে পারে যেটা ওয়ান কাইন্ড অফ ফোবিয়া যেটা হয়, কারো কারো লিফ্ট ফোবিয়া হয়, কারো কারো একা ঘুমাতে গেলে একটা ফোবিয়া কাজ করে, তো ওরকম একটা ফোবিয়া হয়তো বা আপনার ভেতরে গেঁথে গেছে, যার কারণে হচ্ছে যখনই দুর্গা পুজোটা আসে তখন আপনার ভিতরে একটু মেজাজ খারাপ হয়ে যায় বা মেজাজ খিটমিটে থাকে। এনিওয়েজ, খুবই অদ্ভুত একটা ঘটনা, মানে এখন পর্যন্ত মানে আজকের ভূত স্টুডিওর বেস্ট ঘটনা এখন পর্যন্ত এটা। সো কেমন লাগলো সেই ঘটনাটা লিখে ফেলতে পারেন 6969 নাম্বারে, JFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলোকে পাঠাতে হবে যে নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে 6969। সায়েম বলছেন তিনি ভালোবাসেন ভূত স্টুডিওকে, থ্যাংক ইউ সো মাচ সায়েম ভাই। অ্যান্ড রাফেল আছেন নারায়ণগঞ্জ থেকে, ভালো লাগলো। মাহিরা বলছেন ভেরি নাইস স্টোরি, সবার থেকে একজন বলছিলেন তিনি আছেন, বাট শাকিল, ওকে ওয়েলকাম টু দ্য শো শাকিল ভাই। শান্ত বলছেন ফকিরা বলতে গিয়ে তিনি আছেন এবং ভয় পাচ্ছেন। আর এদিকে এমদাদ ঢাকা থেকে বলছেন ভালো লাগছে, ভয়ও লাগছে। আর জুয়েল বলছেন তিনি আছেন ধন্যবাদ আপনাকে জুয়েল ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো একের পর এক আরো বেশ কিছু ঘটনা আমরা শুনব, বাট তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে SMS JFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলোকে পাঠিয়ে দিতে হবে 6969 নাম্বারে। একইভাবে আগামী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন RBS, তারপর নাম, তারপর লোকেশন আর প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। মনে রাখবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে লিখতে হবে RBS, আদারওয়াইজ RBS লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট JFM লিখে SMS করলেই চলবে। এবং ফেসবুকে অনেকে রয়েছেন, বলেছিলাম পোস্ট শেয়ার করতে বা ফেসবুকে অডিও লাইভটাকে শেয়ার করতে, facebook.com/jagofm, একই সাথে facebook.com/apurbo.fm দুটো পেজে অনেকে রয়েছেন। যেমনটা আলভি আছেন ওদের সাথে, ভালো লাগলো ঘটনাটা বেশ, জুয়েল ভাই বলছেন তিনি আছেন ওদের সাথে, ইব্রাহিম বলছেন ঘটনাটা বেশ ভালো লাগলো, আচ্ছা হৃদয় বলছেন তিনি আছেন, তার কাছেও বেশ ভালো লাগলো লাস্ট স্টোরিটা নার্গিসাপুর। সো আপনার কাছে কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন না, বাট 6969। যেমনটা আজিম মৌলিক বলছেন জোশ লাগলো স্টোরিটা, রাসেল মন্ডল তিনি আছেন ওদের সাথে, জহিল বলছেন তার কাছেও ব্যাপক ভালো লাগলো, আর তাহমিনা জেরিন তিনি বলছেন ভূত স্টুডিও অনেক আগ থেকেই তিনি শুনেন বাট আজকে প্রথমবারের মতো তিনি কমেন্ট করলেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এভাবে করে আপনিও পার্টিসিপেট করে ফেলতে পারেন নাম্বারটা 6969। বাট জানাতে চাই আপনাকে চানাচুরের স্পাইসি মশালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে হ্যাঁ, এক্সকিউজ মারবি উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে আপনাকে থাকতে হবে একদম পুরোটা সময় জুড়ে। আর ইন দ্য মিন টাইম যেটা করবো আমরা, আবারও আরফিন সোহাগ যিনি রয়েছেন তার কাছে আবারও যাবো আমরা, তার নেক্সট ঘটনাটা শুনছি আমরা।
আমি এখন যেটা বলবো সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমি সেই মুহূর্তে অবস্থান করছিলাম আজিমপুরে, তো আমি ওই দিন বেশ কিছুদিনের জন্য আমার এক বড় ভাইয়ের কাছে থাকবো বলে ওনার রুমে গিয়েছি। আমি তো উনি একটা ব্যাংকে জব করতেন, উনি সিঙ্গেল থাকতেন, দুইটা রুম ছিল ওনার, তো সেই সুবাদে আমি ওনার কাছে অনায়াসেই থাকতে পারবো, সেই হিসাব করে উনি আমাকে বলেছিল যে ঠিক আছে তুমি আমার রুমে আসো, একসাথে আমরা থাকবো, আমারও একা একা ভালো লাগে না। তো ওখানে যাওয়ার পর মানে একদিন দুই দিন কেটে গেল অনেক ভালোভাবে, ভাইয়া আসে রাত 8-9টা, কোনোদিন 10টার সময় আসে, অনেকদিন দেখা যাচ্ছে সকাল সকাল চলে আসে। এভাবে কিছুদিন যাওয়ার পর একটা দিন আমাকে সচরাচর আমার রিলেটিভরা, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আশপাশের মানুষগুলো হয় সোহাগ নামে ডাকে, নয়তো বা আরিফিন বলে ডাকে, আরিফিন সোহাগ এই নামটাই খুব কম লোক আমাকে ডাকে একসাথে দুইটা নাম মিলিয়ে। তো ওই দিন রাত্রিবেলা আমি ওয়াশরুম থেকে আসলাম, আসার পর আমি বারান্দায়, আমি কন্টিনিউ ঘুমানোর আগে বারান্দায় একটু বসি, আমার আমি যেখানেই বাসা নিই না কেন বারান্দা মাস্ট বি থাকা লাগবে এরকম একটা ব্যাপার। তো বারান্দায় বসে আছি, হঠাৎ আমাকে কে যেন আরিফিন সোহাগ বলে ডাকল। তো আমি একটু অদ্ভুত হলাম যে আমাকে এই নামে তো সাধারণত কেউ ডাকে না, তাহলে আমাকে কে ডাকলো। তো আমি তখন উত্তরটা নিলাম না, আরেকবার আমাকে ডাকলো আরিফিন সোহাগ, মানে ডাকটা ছিল খুব গম্ভীর একটা ব্যাপার, মানে এরকম হয় না যে 70-80 বছরের একটা বৃদ্ধ যেভাবে ডাকে এরকম একটা কণ্ঠস্বর। তো বাসায় আমি একা, ভাইয়া ওই দিন একটু আমাকে ফোন দিল যে আমি লেট করে আসব, তো তুমি এক কাজ করো একটু রান্না করে রাখো। তো মাঝে মাঝে আমরা খিচুড়ি রান্না করতাম, অনেক সময় আড্ডা দেওয়ার সময় যে মজাগুলো করা হতো আমি আর ভাইয়া মিলে মজাটা করতাম। তো আমি চুলাতে খিচুড়ি দেওয়া আছে, আমি তখন মাঝে মাঝে যাচ্ছি দেখছি, তো আমাকে কে ডাকলো ব্যাপারটা আমি মানে একটু সিরিয়াসলি দেখলাম যে আমাকে এই নামে তো কেউ ডাকবে না। তো আমি একটু উঠে এসে দরজা দেখে ছিটকানো লাগানো হয়ে আছে, তো আমি রান্নাঘরে গেলাম, আবার পাতিলে আমি খিচুড়িটা দেখলাম, দেখে চলে আসলাম, তখন আর বারান্দায় আমি যাইনি। আবার কিছুক্ষণ পর ডাকলো, মানে 2-4 মিনিটের ডিস্টেন্সে আমাকে 3 ডাকলো, তখনই না আমার ভিতরে কেমন যেন লাগলো। তো আমি ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া আপনি কি বাইরে আর দাঁড়িয়ে আছেন নাকি আসছেন? তো বললো না আমার আসতে তো আরো 1/2 লাগবে। ও আচ্ছা ঠিক আছে, আমাকে বললো কোনো সমস্যা? তো আমাকে বলতেছে কি ভয় করতেছিস, মানে আমাকে এই কথাটা বললো, তখন যেন ভয় মানে ভিতরটা ভয় ঢুকে গেছে আমার। আমি বলতেছি না আমি ভয় করিনি, কিন্তু কে যেন আমাকে ডাকতেছে। তো বলতেছে আচ্ছা তুই ইয়ে কর, একটু ভয় করিস না, লাইটটা জ্বালায় রাখ, গান টান শোন, আমি আসতেছি। আমাকে আচ্ছা ঠিক আছে আসেন। দেন আমার খিচুড়ি মানে রান্নার প্রায় শেষ, তো হয় না অনেক সময় আস্তে করে চুলাটা জ্বালিয়ে মানে পাতিলটা রেখে দিতে হয়, এরকম একটা ব্যাপার। তো অনেক ডিপ ডিপ করে জ্বলতেছে চুলাটা, তো আমি চলে আসতাম আমার রুমে। কিছুক্ষণ পরে ওই যে চুলার উপর মানে হাড়ির উপর থেকে যে পাতিল পড়ে গেলে যেরকম একটা শব্দ হয়, এরকম একটা ঠাস করে শব্দ হলো। আমি আমার রুম থেকে উঠে দৌড় দিয়ে গিয়ে দেখি খিচুড়ি একেবারেই পুড়ে গেছে, মানে এতটা পুড়ে গেছে গন্ধ বেরোচ্ছে, দুই থেকে তিন মিনিটে তো এটা সম্ভব না। এর চুলার আগুনটা এত জোরে দেওয়া, মানে আমি বুঝতেছি না, মনে হচ্ছে হাড়িটাও পুড়ে গেছে। তাড়াহুড়া করে আমি ফেলাই দিয়েছি পাতিল সহ, ধরে ফেলাই দিয়েছি। তারপর আমি মানে অন্যরকম একটা আমার ভিতরে ইয়ে কাজ করতেছে যে কেন এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। আমি ভাইকে ফোন দিয়েছি, ভাই আপনি তাড়াতাড়ি আসেন, কি অবস্থা একটু দেখেন। ভাই বললো যে আমার আর দুই তিন মিনিট লাগবে, এরকম একটা ব্যাপার। তো আমি মানে শুধু তাকিয়ে আছি যে চুলাটা আমি নিভানো দেওয়ার পর আমি তাকিয়ে আছি যে হয়তো এরম হয় না যে অনেক সময় বিড়াল ঢোকার পর পাতিলটা ফেলাই দিল, কিন্তু বিড়াল যদি ঢোকে তাহলে চুলাটা মানে জোরে দিল কে, এতটা হওয়া তো সম্ভব না। এর মধ্যে ভাই আসলো কিছুক্ষণ পর, ভাইকে আমি বললাম যে ভাই এই যে এই ব্যাপার হয়েছে। তাহলে আচ্ছা হয়তো তোর মনে নাই, তুই এত ফোনে ব্যস্ত ছিলি, হয়তো চুলাটা আসতে দিতে গেছিস, হয়তো জোরেই ছিল, আমাকে অন্যভাবে বোঝালো। বোঝানোর পর রাত্রে আমরা খাওয়া দাওয়া করলাম না, আমাদের রুমে পাউরুটি ছিল, কলা ছিল, কেক ছিল, এগুলো খাইলাম। খাওয়ার পর আমাকে রাত্রে ভাই বলতেছে আয় তোকে আমি একটা গল্প শোনাই, এই এই বাসার গল্প। তো বলতেছে এই বাসার গল্প মানে ভূতের গল্প নাকি, আমি এটা জিজ্ঞেস করলাম। তো বলছে না এরকম কিছু না, আয় বসি। পরে আমরা রুমে বসার পরে ভাই আমাকে যে গল্পটা শেয়ার করলো সেটা হচ্ছে যে এই বাসাতে মানে রুম ছিল তিনটা। একটা রুমে বাড়ির মালিক, উনি দেশের বাইরে থাকে, উনি মাঝে মধ্যে আসে এবং থাকে, বাট উনি চলে যাওয়ার পর এই রুমটার মধ্যে কন্টিনিউ মনে হয় যে একটা মানুষ জবাই দেওয়ার পরে যে একটা শব্দ, মানে একটা মানুষের যে মানে ভিতর থেকে যে একটা শব্দ আসে, একটা মানে ভয়ঙ্কর যে একটা শব্দটা, এই শব্দটা কন্টিনিউ রাত্রে হতো। আমি যে তিন দিন ছিলাম এই তিন দিনে আমি জানতে পারিনি বা আমি শুনতে পারিনি, কিন্তু ভাই যেটা বললো, ভাই দীর্ঘদিন ধরে আছে কিন্তু তারপরে উনি ওখানে থাকে, কারণ রাত্রে ওনার কয়েকটা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, উনি একা থাকে না। তো অনেকে চলে গেছে যার কারণে আমাকে আসতে বলেছিল, ওনার উদ্দেশ্য ছিল এটা যে এখন উনি একা থাকবে না, আমাকে রাখবে। তো শব্দ হয় একা থাকলে, ওখানে শব্দ হয় যদি দুইজন থাকে কোনো সমস্যা নেই, কিন্তু একা যেই থাকুক না কেন ওই রুমে তাকে এরকম ভয় দেখাবেই, এবং ভয় দেখাবে এমন কি মানে সরাসরি পর্যন্ত সশরীরে হাজির হয় এরকম ব্যাপার। তো ওই রুমের মধ্যে থেকে একটা দিন ভাই নাকি দেখছে যে দুপুর বেলা ওনার ডে অফ ছিল, উনি শুয়ে আছে, তো উনি তো ফ্লোরিং করে ঘুমাতো, তো ওনার যেই মালিকের যে রুমটা ওই রুমের মধ্যে থেকে নাকি রক্ত বেরোয় আসছে, মানে টাইলস থেকে যে রক্ত মানে চলে যায় এরকম যে ব্যাপার, দরজা পর্যন্ত চলে আসছে। তো ভাই তো একটু অবাক হয়েছে যে ব্যাপারটা কি, এরকম তো কিছু না। তারপরে আবার উনি ভাবতেছে হয়তো ফ্রিজে মাছ মাংস ছিল অনেকদিন ধরে, বাসায় কেউ নাই, ওইটা গলে হয়তো পড়তেছে এরকম, কিন্তু এরকম তো রক্ত হওয়ার কথা না,
তাজা রক্ত,
হ্যাঁ একটা তাজা রক্ত, এবং রক্তগুলো নাকি একটু খুব বিদঘুটে ছিল, মানে জমে যাওয়ার পরে যেরকম কালচে কালচে ভাব এরকম। তো উনি নাকি মানে বাথরুমে গেছে, যাওয়ার পরে একটা বালতি এবং একটু কাপড় নিয়ে আসছে একটু মোছার জন্য, এসে দেখে নাই, মানে ওনার সাথে এরকম ম্যাক্সিমাম সময় নাকি হয়েছে বেশ দুই তিন দিন। তো বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করছে বা আশপাশের রুমে কয়েকজনের সাথে শেয়ার করছে ব্যাপারটা, তো সবাই মানে হাসাহাসি করছে যে এরকম কিছু না, হয়তো তোমার ভুল দেখছো বা তুমি সারাদিন ক্লান্তিতা নিয়ে আসো, হয়তো এগুলো চিন্তা করো, এরকম একটা ব্যাপার। তো উনি কখনোই একা থাকতো না, উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে একে ওকে নিয়ে আসতো, সেই সুবাদে আমাকেও নিয়ে গেছিল। তো হঠাৎ এরকম যখন শুনলাম রাত্রে গল্প করতেছে, তো এতটা ভয়, তো আমি রাত্রে আর কোথাও বেরোচ্ছি না, মানে উনার আমি ওয়াশরুমে যাবো আমি সেটাও যাচ্ছি না, এতটা ভয় আমার ভিতরে লেগে গেছে। আমি রাত্রে ঘুমও আসে না, ঘড়ির দিকে তাকালাম প্রায় দুইটা বা দুইটা চৌত্রিশ এরকম মনে আছে আমার টাইমটা, দুইটা চৌত্রিশে ভাই বললো তাহলে আমি ঘুমাই, তুই ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, তখন ওয়াশরুমে তো যেতেই হবে। তো আমি খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে একটা একটা পা ফেলে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে যাওয়ার পর দেখি মানে একটা কুকুরের মতো কি যেন, খুব কালো একটা আবছা, ঠাস করে মনে হচ্ছে যে ওয়ালের মধ্যে দিয়ে চলে গেল, মানে এমন ভাবে চলে গেল মানে মানুষের চোখের পলকে যে একটা ব্যাপার থাকে এরকম কিছু একটা যেন আমার মনে হলো। তা আমি জোরে চিৎকার দিয়েছি, ভাই এদিকে আসেন, ওনার নাম ছিল আলী, আলী ভাই এদিকে আসেন। পর উনি উঠে দৌড় দিয়েছে, কিরে কি হয়েছে ভাই এরকম ব্যাপার, তো বলছে আমি দাঁড়াচ্ছি ঠিক আছে তুই। পরে উনি দাঁড়ালো, আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, বের আসার পরে রুমে শুয়ে আছি, আমার তো ঘুম আসে না, কিছুক্ষণ পর পর খালি বিকট মানে তখন আমার ভিতরে ওই হ্যালো সলিউশন চলতেছে, এটা শুনতে পাচ্ছি ওটা শুনতে পাচ্ছি, কে আমার নাম ধরে ডাকতেছে, আর নাম ধরে ডাকলেই শুধু ওই আরেফিন সোহাগ, আরেফিন সোহাগ। মানে আমি তখন ভাইকে বারবার বললাম যে ভাই আপনি আজকে রাতটা আমার সাথে ঘুমায়েন না, আপনি আমার সাথে জেগে থাকেন আমরা কথা বলি। তো উনি বলতেছে কি কর মোবাইলে গেম খেলা, আমার তো সকাল অফিস আছে, মোবাইলে গেম কর, এই হেডফোন দে, এই ল্যাপটপ এই কর, মানে উনি অনেকভাবে মানে আমার সাথে এড়িয়ে চলতেছে। আবার কিছুক্ষণ পর দেখি যে মনে হচ্ছে যে দরজায় কে যেন টকটক করে শব্দ করতেছে, তো আমি কিন্তু জানি না আমি মানে ওখানে উঠেছিলাম কিনা, ভাই আমাকে পরে বলছে, আমার কিন্তু সেন্স অলরেডি চলে গেছে, আমি নাকি উঠেছি, উঠানোর পর দরজা খুলছি, দরজা খুলে আমি ছাদে গেছি, ছাদে যাওয়ার পর মানে ওই পানির যে ট্যাঙ্কি থাকে না, পানির ট্যাঙ্কির সাথে কয়েকটা মানে পাইপ দেওয়া থাকে, স্টিলের পাইপ মানে পানির পাইপটা, ওই পাইপের উপর নাকি আমি দাঁড়িয়ে আছি,
যেটা কোনোভাবেই সম্ভব,
যেটা কোনোভাবেই সম্ভব না, যেখানে আমি ভয়ে মরে যাচ্ছি সেখানে তো আমার ছাদে যাওয়া সম্ভব না। তো আমরা ওইটা ছিল চারতলার বিল্ডিং, আমরা ছিলাম তিনতলায়, তো আমাকে মানে ভাই কিছুক্ষণ পর যখন দেখেনি আমাকে বারবার ফোন দিচ্ছে, ওই ফোন যখন আসছে না আমার ফোনটা তখন আমার তো অলওয়েজ ফোন ভাইব্রেশন করা থাকে, তো আমি তখন আমার সেন্স আসছে, আমি ফোনটা ধরে আমি হ্যাঁ ভাই এই তুই কই, ভাই আমি ছাদে, ছাদে মানে ভাই কথা বলতে বলতে মনে হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে ছাদে চলে গেছে, যে আমার হাত চাপে ধরছে, ধরবার আমাকে বলতেছে তুই এখানে কেন আসতিস, ভাই আমি জানি না। পরে আমাকে ওখান থেকে নামাই নিয়ে আসছে,
ছাদ থেকে নিয়ে,
ছাদ থেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই রাত্রে কি করছে, ছাপড়া মসজিদের একজন ইমাম ওনার ওই রাত্রে ওনার কাছে নিয়ে গেছে আমাকে, ঠিক আছে, নিয়ে যাওয়ার পর ওনাকে বলতেছে যে এই ব্যাপার, তো উনি বলতেছে যে এর ভাগ্যটা তো অনেক ভালো, আর কিছুক্ষণ থাকলে ওকে ছাদ থেকে ফেলাই দিত। এবং এটা বলতেছে যে মানে কিছুক্ষণ বলতে মানে তখনই এরকম একটা ব্যাপার বলতেছে যে ও ওখান থেকে ফিরলো কিভাবে। পরে ভাই বলতেছে যে আমি ফোন করেছিলাম, তো আসলে আল্লাহ তোমাকে ফোনটা করাইছিল, মানে ব্যাপারটা এরকম উনি বলার পর তো উনি একটা বলতেছে তাবিজ কবজ। তো আমি এখন পর্যন্ত তাবিজ কবজে বিশ্বাস করি না, এখন পর্যন্ত আমি কোনোদিনই তাবিজ বা এই ব্যাপারগুলা গাছ মানে কবিরাজ এগুলো আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না বা স্মরণাপন্ন এখন পর্যন্ত হয়নি। তো প্রবলেম হয় মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এরকম প্রবলেমগুলো ফেস করি আমি, কিন্তু তারপরেও আমি তাবিজ ওদিন হুজুর দিতে গেছে আমি বলছি না যে না আমি এখন তাবিজ নেব না, আমি দেখি বিষয়টা কি হয়। তো ওই দিন আমি রাত্রে যখন ভোর মানে ভোর তো হয়ে গেছে আমি রাত্রে ঘুমাইনি, যখন ভোর রাত্রে ঘুমিয়েছিলাম তখন আমাকে স্বপ্নে অনেক ধরনের মানে বাজে ইঙ্গিত করেছিল আমাকে, বিভিন্ন মানে মানুষের লাশের মাথা, তারপরে কবর, মানে অনেক কিছু দেখিয়েছিল আমাকে, ঠিক আছে। দেখানোর পরে ওই দিন থেকে যে রাত্রে যে ভয়টা মানে বাথরুমে যাওয়া বলেন বা রাত্রে বারান্দায় লাইট নিভিয়ে থাকা এই জিনিসগুলো না মানে এখনো পিছন থেকে যেন আমাকে ভয় দেয়,
এখনো
ভয় পাই আমি।
অলরাইট, তো অদ্ভুত আরেকটা ঘটনা আমরা শুনছিলাম, এবং সবচেয়ে মানে অদ্ভুতের মধ্যে মানে অনেকগুলো অদ্ভুতের ঘটনার মধ্যে একটা জায়গায় আমার কাছে বেশ অন্যরকম লাগলো, ওয়াশরুমে যাওয়ার পর কালো কি যেন একটা দেখলাম সেকেন্ডের মধ্যে চলে গেল।
মানে আমার মনে হচ্ছিল যে ওখানে শুয়েছিল, আমি যেই দরজাটা খুলছে লাইটটা দিয়ে দরজাটা খুলছে ওয়াল ভেদ করে চলে গেল
সেকেন্ডের মধ্যে নাই।
এবং আমার মনে হয় কি যে আমাদের লিসেনার যারা শুনতেছেন এদের অনেকেই দেখেন যে অনেক কালো ছায়া বাথরুমের মধ্যে বা দেখা যাচ্ছে রুমের মধ্যে এরকম কিছু ছায়া কিন্তু ফিল করে।
অলরাইট, সো এই মুহূর্তে যারা ভূত স্টুডিও শুনতে শুনতে ভাবছিলেন একটু ওয়াশরুমে যাবেন, বাট এই ঘটনাটা শোনার পর আমার মনে হয় না যে আপনি ওয়াশরুমে যাওয়ার সাহস হবে, বাট ডেফিনেটলি ওয়াশরুমে যদি খুব বেশি যাওয়াটা দরকার হয় ওয়াই নট, কেন যাবেন না, ইট টোটালি আপ টু ইউ, বাট ডেফিনেটলি চারপাশে ঘটে এই ঘটনাগুলো, হয়তো বা আপনি যে বাসাটায় আছেন সেখানটায় হচ্ছে না, বাট আপনার আশপাশে যে জায়গাগুলো সেখানটায় ঘটছে, এমনও হতে পারে আপনার পাশের যে ফ্ল্যাট সেখানে যে ওয়াশরুম সেখানটায়ও কিছু না কিছু ঘটছে বা ঘটে, সেই খবরগুলো হয়তো বা আপনি রাখেন না। এনিওয়েজ যেভাবে করি ভূত স্টুডিও চলছে, আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রট টু ইউ বাই প্রাণ চালচানাচুর, যা প্রাণী সাহস যোগায়। ইন দ্য মিন টাইম যেটা করবো, জাস্ট গুনে গুনে একদম দু মিনিটের একটা বিরতি নিব আমরা। দু মিনিট বিরতি নিয়ে যখন ফিরছি, তখন আরো বেশ কিছু গল্প, আরো বেশ কিছু ঘটনা, সেই ঘটনাগুলো ডেফিনেটলি আপনি শুনবেন জাগো এফএম 94.4 এ। কারণ প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 10টা থেকে 1টা পর্যন্ত যেই আয়োজনটা হয়ে থাকে তার নাম ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ চালচানাচুর, যা প্রাণী সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ কিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ চালচানাচুর, যা প্রাণী সাহস যোগায়। সো প্রাণী সাহস নিয়ে থাকুন রাত 1টা অবধি আমাদের সাথে। ইন দ্য মিনটাইম যেটা বলছিলাম, গুনে গুনে আমরা 2 মিনিটের বিরতি নেব, তারপর আবারও ফিরবো। সো থাকুন জাগো এফএম 94.4 এর সাথে। কারণ যেটা, সেটা হচ্ছে ভূত স্টুডিও চলছে, ফিরে যখন আসবো আপনার এসএমএসটা পড়বো। সো থাকুন জাগো এফএম 94.4 এ।
বসে আছি একা পিতার দেখা, ভালো লাগে না ধীরে অপেক্ষায় বসে থাকা।
প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
চানাচুরের আর স্পাইস মশলার মার দাঙ্গা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ চালচানাচুর, প্রাণে সাহস যোগায়। FM 94.4
বসে আছি একা পিতার দেখা, ভালো লাগে না ধীরে অপেক্ষায় বসে থাকা।
নাও প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
চানাচুরের আর স্পাইস মশলার মার দাঙ্গা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ চালচানাচুর, প্রাণে সাহস যোগায়।
Every Sunday to Thursday at 4 p.m. only on Jago FM 94.4.
Where fun never ends.
Must be overloaded.
আপনি সবসময় জাগো এফএম 94.4 চলছে, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ চালচানাচুর, যা প্রাণী সাহস যোগায়। ঘড়িতে সময়টা বলছে আমাদেরকে রাত 11:41 এবং একের পর এক বেশ কিছু ঘটনা শুনছি আমরা, বিকজ চলছে এই মুহূর্তে ফুল স্টুডিও। সো ওয়েলকাম প্রত্যেককে, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, কেউ হয়তো বা অফিসে, কেউ হয়তো বা এখন বাসায়, আবার কেউ হয়তো বা অনেকগুলো মানুষ একসাথে মিলে শুনছে। সো বিভিন্ন জীবন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে শুনছে ভূত স্টুডিও। সো ধন্যবাদ প্রত্যেককে যারা আছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। রাত একটা পর্যন্ত এভাবে করে চলবে ভূত স্টুডিও। সো ঝটপট করে যে এফ এম স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ এবং পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। একই সাথে আগামী পর্বে আপনি যে কাজটা করতে পারেন, যদি আসতে চান লাইভে, সেক্ষেত্রে যেটা করতে হবে, লিখতে হবে মোবাইল ফোনের মেসেজ অপশনে যে RBS, আবার বলছি RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। এবং প্রতি বৃহস্পতিবার রাতে এভাবে করে আয়োজন হয়ে থাকে আমাদের ভূত স্টুডিও। এবং আজকে প্রথম স্লটের শেষ ঘটনাটা আমরা শুনবো নার্গিজাপুর কাছে, তারপর প্রথম পর্বের দুজনের বিদায় আজকের মতো, আরো দুজন রয়েছে তাদের লাইফে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনাগুলো শেয়ার করার জন্য। তো পুরোটা সময় জুড়ে থাকতে হবে আমাদের সাথে। আপু কোন ঘটনাটা শুনছি, সেই ঘটনাটা আমরা,
এটা আসলে আমার বান্ধবীর সাথে আর কি এই ঘটনাটা ঘুরছে। ও যখন ওর মামার বাড়ি বেড়াতে গেছে, তখন ওর মামা যে ফ্ল্যাটে ভাড়া থাকতো, তো ওই ফ্ল্যাটে মানে অনেক আগে নাকি একটা দুর্ঘটনা ঘটেছে, যে ওই ফ্ল্যাটে যে থাকতো তার মেয়ে ফ্যানে মানে গলায় রশি দিয়ে আর কি মারা গেছে। তো ওই ফ্ল্যাট বেশ যারা জানতো তারা কখনো ফ্ল্যাটে মানে ভাড়া নিত না। তো আমার বান্ধবীর মামা জানতো না, সে না জেনে আর কি, এবং বলেনি আশেপাশে কেউই তাকে জানায় অনেকে বিষয়টা। তো উনি যখন ওই ফ্ল্যাটে থাকতো তখন মানে আমার বান্ধবীর মামি, মামা এবং ভাই বোনেরা ওরা প্রায় দেখতো যে একটা ছায়া হাঁটাহাঁটি করতেছে। কিন্তু দেখা গেল যে ওরা ডাইনিং টেবিলে বসছে, দেখা গেল যে একটা চেয়ার খালি, হয়তো দেখা গেল চেয়ারের মধ্যে কিসের জন্য একটা ছায়া বসা। তারপর দেখা গেল যে ওরা মানে ধরেন বেডরুমে গেছে, শুয়েছে, দেখে যে বেডরুমে মানে তাদের বিছানার মধ্যে হ্যাঁ ছায়া প্রায়, মানে এটা ভাবলো যে না হয়তো কারো এরকম বাচ্চারা দুষ্টামি করে বা ইয়া, ওদের আবার না একটা মানে হরফের ইয়ে ছিল, ভৌতিক ধরনের এক ধরনের ওর মামা মানে কিনে এনে দিছিল। তো ওরা ওর একটা ছায়াটা ফেলতো, তা মামি মনে করতে যে ওরা বুঝে দুষ্টামি করে, তো ওইভাবে আর কি ইয়ে করেনি। যেই ঘরে মানে এই দুর্ঘটনা ঘটছে, তা আমার বান্ধবী যখন ওইখানে মানে ওদের বাসায় বেড়াতে গেল, তখন ওকে ওই রুমে ঘুমাইতে দিল। তো ও তো জানে না যে এই রুমে কি ঘটনা ঘটছে, এবং মামারাও জানতো না। তো তখন ওর আবার একটা অভ্যাস ছিল কি, ও রাত্রে মানে লাইট অফ করে ঘুমাবে, লাইট ধরানো থাকলেও ঘুমাতে পারতো না।
আচ্ছা,
তখন ও লাইট অফ করে সুন্দর মানে গান শুনতেছে, শুনতে শুনতে ঘুমায় গেছে। যে হঠাৎ করে মানে গভীর রাত্রে ওর মানে ঘুমটা ভেঙে গেছে, ভেঙে মানে ফ্যান চলতেছে, দেখতেছে যে ফ্যানের মধ্যে সাদা কি যেন ঝুলে রয়েছে এবং সেটা ঘুরতেছে। ও এটা দেখে এমন জোরে চিৎকার মানে চিৎকার করে মানে একদম ও অজ্ঞান হয়ে গেছে। তখন মানে মামা মামি আসলো, এসে দেখে যে ও খাটে থেকে পড়ে গেছে, যাই ওকে মাথায় পানি দিয়ে ওরে হুশ করছে মতন, বলছে যে কি হয়েছে, ফ্যানে যেন কি ঘুরতেছে, ফ্যানে একটা মানুষ ঘুরতেছে। তখন মানে ওর মামা বলতেছে কোথায়, আমি দেখছি স্পষ্ট, আমি দেখছি একটা মানুষ ঘুরতেছে। তো যাই হোক, ও আর ওই ঘরে ঘুমায়নি, মামার ঘরে নিয়ে গেল। তো ও যখন মানে মামা বলতেছে তাহলে ঠিক আছে, ও যেন ভয় পেয়েছে, তুমি ওকে নিয়ে ঘুম পড়ো, আমি এই ঘরে ঘুমাই। তো মামা আবার যখন ওই ঘরে ঘুমাইছে, মামা লাইট অফ করে দরজাটা খোলা খোলা, মামা বলতেছে যেহেতু মানে মামারও একটু ভয় লাগতেছে আর কি, যে ওই কথাটা বললো, ঠিক আমি গেটটা খুলে ঘুমাই। তো ওদের যে ড্রয়িং রুমে যে বাতিটা ধরানো ছিল, ওই আলোটা হালকা এসে মানে রুমে পড়তেছে। মামা হঠাৎ করে মানে তাকে দেখে যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়ানো, মেয়ে দাঁড়ানো মানে চুলগুলো একদম সারা, মানে কেমন জানি একটু বিকট ধরনের আর কি, মানে মানে মামাও মানে দেখে মানে খুবই ভয়ানক ভাবে একদম মানে ইয়ে হয়ে গেছে। তখন মামা মানে চিৎকারও করতে পারতেছে না, কাউকে বলতেও পারতে মানে ডাকও দিতে পারতেছে না, তার সারা শরীর মানে একদম নিস্তেজ হয়ে গেছে। তখন মামা ওই মোবাইলে মানে ইয়া করছে, রিং দিচ্ছে মামিকে যে আসার জন্য। মামি আবার আসছে যে রিং দিল কারণ থেকে, এই ঘরে থেকে এই ঘর। তখন বলতেছে আমাকে তাড়াতাড়ি এই ঘর থেকে বের করো। তখন মামা মানে মানে মামাকে যে মামি ধরবে, ধরে যে নিয়ে আসবে তাকে উঠাইতে পারতেছে না,
মানে ওজন অনেক
ভারী হয়ে গেছে। আর এতটা ভারী যে এখন আমার বান্ধবী তো এই রুমে ঢুকতেইছে না, আর মামি তো বের করতে পারতেছে না মামাকে, মানে এমনটা। এখন মামিও অনুভব করতেছে যে তারও শরীর মানে ভার হয়ে আসতেছে। তারপর কি করলো মানে মামি মানে একটু সাহস করে মানে দোয়া পড়তে রাখলো, করে যাই হোক একটু কোন রকম মামাকে রুম থেকে বের করছে, বের করে গেটটা মানে লাগিয়ে রাখছে। তখন মামি চিন্তা করলো যে কি ব্যাপার, দুজনে এরকম ধরনের হলো, এবং সে নিজেও অনুভব করলো যে মানে এই ঘটনাটা কেন ঘটলো। তখন আপনার সকালের দিকে দারোয়ানকে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়িতে কি কোনো প্রবলেম আছে, কয় না, কয় কেন কি হয়েছে, কয় না কালকে রাতে এই ধরনের ঘটনা ঘটছে। দারোয়ান আর কিচ্ছু বলেনি, মামা নিচে দোকানে আর কি চায়ের দোকান আছে সেখানে গিয়ে বসছে আর কি, বলছে যে কালকে রাতে না এরকম এরকম দুর্ঘটনা আর কি আমরা দেখলাম যে এরকম এরকম হচ্ছে আর কি আমাদের সাথে। তখন ওই চালা বলে কেন আপনারা কি জানেন না এই বাড়ির ঘটনা যে কি ঘটছে, কয় না তো, আপনি কোন ফ্ল্যাটে থাকেন, কয় অমুক ফ্ল্যাটে, কয় তাড়াতাড়ি এখান থেকে বাসা ছেড়ে দেন, ওই ফ্ল্যাটে তো এরকম একটা মেয়ে তো মানে ফাঁসি দিয়ে মারা গেছে এবং তার আত্মা এখনো ওইখানে ঘোরাফেরা করতেছে। এখন মানে আমার মানে ওই বান্ধবীর মামা এটা শোনার পরে সাথে মানে ওদের ওদিনকেই মানে আর ওই বাসায় রাত্রে আর রাখেনি, মানে ওদেরকে নিয়ে মানে অন্য বাসায় রাখছে। এখন রাত্রে করে মানে কয়েকদিন আরেকজনের বাসায় থাকা যায়, এবং বাড়িওয়ালাকে অলরেডি বলে দিছে যে সে এখান থেকে চলে যাবে। কিন্তু যখনই মানে মামা ওদেরকে নিয়ে মানে যখন তার এক বোনের বাসায় রাখতে গেছে, তখন নাকি তাকে নাকি স্বপ্ন দেখাইছে যে ওদের ফিরে আসতে বলতেছে, বুঝছে, ওদের ফিরে আসতে বলতেছে যে ফিরে আসো না হলে তোমাদের সমস্যা হবে। তখন মামা এই তাদের ওইখানে যে একটা মসজিদ ছিল সে হুজুরের কাছে গিয়ে বলল যে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতেছে, তখন আমরা এটা কি করব। তখন বলছে যে আপনি ওই বাসার দিকে আর যান না, আর আপনি মানে তাকে কিছু কথা বলছে আর কি, সে কথাগুলো সে আদবে কাউকে বলেনি, কিন্তু সে ওইভাবে ওইখান থেকে মানে ওই জিনিসপত্র না নিয়েই সে ওইখান থেকে চলে আসছে। কিন্তু তার আমার যে বান্ধবী ও মানে এখন অবধি নাকি মানে ওই জিনিসটাই মানে দেখে, ও একা ঘরে এখনো ঘুমাইতে পারে না, মানে ঘুমাইলে মানে দেখে যে ওর ফ্যান ছাড়া থাকলে দেখে যে ফ্যানে মানে এরকম মানুষটা ঘুরতেছে, আর কেমন মানে বিকট ধরনের একটা মানে ভয়ানক একদম। ও মানে আজও এখনো মনে ওর সাথে
এই ব্যাপারটা ঘটে, এবং কখনো কখনো সে ভয়ও পায়,
ভয় মানে সে চিৎকার করে মানে অজ্ঞান হয়ে যায় এরকম আর কি পরিস্থিতি ওর সাথে আজ অব্দি এই ঘটনাটা ঘটতেছে।
অলরাইট, এবং ডেফিনেটলি আমরা কেউই চাই না যে এই ধরনের ঘটনা যে কেউই কন্টিনিউ ফেস করুক, বিকজ যিনি ফেস করে আসলে তিনি ফিল করতে পারে যে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কতটা উইয়ার্ড বা কি পরিমাণ উইয়ার্ড। চলছে ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে হচ্ছে ব্রট টু বাই প্রাণ সালজানাচুর্য, প্রাণে সাহস যোগায়। এবং আজকের মতো প্রথম স্লটে যারা যারা ছিলেন এই দুজন গেস্টকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং খুব বেশি ভালো থাকবেন আরফিন ভাই, এবং একই সাথে নার্গিস আপু আবারও কখনো না কখনো দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ জাগো এফএম 94.4 কে, সেই সাথে ধন্যবাদ অপূর্ব ভাই আপনাকে, ভালো থাকবেন।
এন্ড ডেফিনেটলি নিরাপদে থাকবেন, সবসময় শুনবেন জাগো এফএম 94.4। এনিওয়েজ, চলছে কিন্তু ভূত স্টুডিও, এবং এভাবে করে চলবে। এবং অনেকগুলো ঘটনা আমরা শুনছিলাম আরফিন সোহাগ ভাই যিনি আছেন, এবং একই সাথে নার্গিস আপু তার কাছ থেকেও বেশ অন্যরকম কিছু এক্সপেরিয়েন্স আজকে আমাদের হলো। সো সেই এক্সপেরিয়েন্সগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেই ফিডব্যাকটাও জানিয়ে ফেলতে পারেন। নাম্বারটা 6969 যে এফ এম স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর ভালো নাকি মন্দ আপনার এক্সপেরিয়েন্সটা আমাদেরকে জানাতে পারেন 6969 নাম্বারে। একইভাবে আগামী সপ্তাহে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন RBS, আবার বলছি লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠাবেন আপনি সেটা হচ্ছে 6969। উর্বশী SMS করেছেন, রিপন বলছেন ভালো লাগে জাগো FM এবং ভূত স্টুডিওর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। মামুন আছেন মাদারীপুর থেকে, সুমন মিরপুর থেকে আছেন ওদের সাথে, রিয়াজ বলছেন তিনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে,
পারভেজ নাটোর থেকে তিনি শুনছেন, সুমন বলছেন মিরপুর এক থেকে তিনি আছেন, হাসান ভাই আছেন ঢাকা থেকে, এবং আরো অনেকেই এক এক করে বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করছেন। তো ঝটপট করে মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। সো ইন দ্য মিনটাইম যেটা করবো, গুনে গুনে আমরা এক মিনিটের একটা বিরতিতে যাব, বিরতি যখন বিরতি থেকে যখন ফিরবো তখন আরো দুজন গেস্ট থাকবেন, তাদের ঘটনাগুলো আমরা শুনবো। তো থাকুন পুরোটা সময় জুড়ে জাগো এফএম 94.4 এ।
একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার আর দানা ম্যাচ মেকিং না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, প্রাণ ঝাল চানা চুল প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা পিতার দেখা, ভালো লাগে না ধীরে অপেক্ষায় বসে থাকা, ভালো লাগে না।
সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিশে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও বানাচ্ছে ব্রট ইউ বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। ঘড়িতে সময়টা বলছে আমাদেরকে 11:53 আরেকটা বার আপনাকে সময়টা একটু রিমাইন্ড করালাম, বিকজ রাত একটা পর্যন্ত আছি, সো পুরোটা সময় জুড়ে আড্ডা হবে, ভূতুরে ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা গপ্প করছি এবং চলবে এভাবে করে। অনেকেই আছেন যেমনটা সাফা বলছিলেন আমাদেরকে ফার্মগেট থেকে তিনি আছেন, নয়ন বলছিলেন উত্তরা থেকে, ইমন ভাই আচ্ছা ঘটনাগুলো শুনবো, ওকে, সুজন বলছেন নারায়ণগঞ্জ থেকে তিনি আছেন, ইমরান বলছিলেন মেঘনা থেকে, আরো অনেকেই আছেন আমাদের সাথে। বাট ইন দ্য মিন টাইম এখন যেটা করব, আজকের দ্বিতীয় পর্বে যেই দুজন রয়েছেন তাদের সাথে আমরা একটু পরিচিত হব। প্রথম যিনি রয়েছেন তিনি শামীম, এসছেন বাড্ডা থেকে। তো শামীম ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো।
শামীম ভাই কি করা হয়?
আমি একটা মাদ্রাসায় পড়াই, আরবি পড়াই ওখানে।
ওকে, সো ভূত স্টুডিও শোনা হয় কতদিন যাবৎ? শুরু থেকে?
জি শুরু থেকে মোটামুটি শুনি, 4-5 মাস যাবৎ, হয়তো বা একটু বেশি শোনা হয়।
ওকে, ঠিক একই সাথে আরো একজন জয়েন করেছেন আনিস মালিক। মালিক ভাই কেমন আছেন?
ভালো আছি, আপনি কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ। সো বেসিক্যালি ভূত স্টুডিওটা শোনাটা শুরু হয় কবে থেকে প্রায়?
আসলে ভূত স্টুডিও বলতে যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত দীর্ঘদিন ধরে, তো ব্যস্ততার কারণে ওরকম ভাবে শোনা হয় না, কিন্তু দীর্ঘ 2 মাস ধরে আমি রেগুলার আপনার প্রোগ্রামটা শুনি।
ওকে,
আর সবচেয়ে বড় যে বিষয়গুলো হলো যে আমি খেয়াল করেছি কিছুটা ডিফারেন্ট করার চেষ্টা করেন আপনারা, যে কারণে প্রোগ্রামটা ভালো লাগে।
রাইট, এবং আমরা সবসময় 100% লাইভ থাকি, এবং এই মুহূর্তে লাইভ আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং ফেসবুকে আছি আমরা লাইভে, facebook.com/jagofm। সো প্রথম ঘটনাটা আমরা শামীম ভাইয়ের কাছ থেকে শুরু করছি। সো শামীম ভাই, প্রথম কোন ঘটনাটা আমরা এখন শুনবো?
এটা আমার নিজের সাথেই ঘটনা ঘটছে।
কতদিন আগের প্রায়?
এটা আপনার বেশি দিন আগে না, 2013 সালের দিকে আমার সাথে একটা ঘটনা আমি শেয়ার করতেছি। তো এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে ঘটা ঘটনা। আমি মূলত ঢাকায় থাকি, কিন্তু তখন যে কোনো একটা কারণে আমি গ্রামে বেড়াতে যাই। তো বেড়াতে যাওয়ার পরে আমি যেহেতু অনেকদিন পরে গ্রামে গেছি, একটা জিনিস যে অনেক পরিচিত লোক আছে তাদের সাথে একটু দেখা করা দরকার, কথা বলা দরকার, তো এই জন্য বাজারে যাই। তো আমার একটা বলে রাখি যে আমার গ্রাম যে আমার বাড়ি আছে, এই বাড়ি থেকে আমার বাজারটা প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমি যখন বাজারে যাই, সবার সাথে দেখা হয়, সবার সাথে কথাবার্তা হয়, অনেকক্ষণ বসে থাকি, গল্প করি। তো সন্ধ্যাবেলা খাওয়া দেয়ে আমি বাজারে যাই। তো বাজার থেকে যখন আসব তখন প্রায় 11:30 মতো বাজে। তো আমাদের বাজার থেকে আসার মানে যখন বাজার থেকে নামলাম তখন একটা দোকান আছে, এই লোকটার নাম হচ্ছে কুদ্দুস। তো আমরা ওই দোকানের সামনে আইসা দেখলাম যে আমাদের দেশীয় ভাষায় একটা জিনিস বিক্রি হয়, এটা হইছে আপনার মেলাতে বিক্রি করে নিমকি নামে পরিচিত। তো সাথে আরেকজন ছিল, বলল যে দোস্ত যাওয়ার সময় একা একা যাব, গল্প করতে করতে নিমকি 100 টাকা যেহেতু 5 টাকা, তো 100 টাকা কিনে দুজনে মিলে খাইতে খাইতে চলে যাব। তো তারপরে যে ভাবা সেই কাজ নিমকি কিনলাম। কেনার পরে 1 কিলোমিটার হাঁটার পরে ওর বাড়ি আমার 1 কিলোমিটার একাই যেতে হবে। এরপরে আমি যখন পরে ওর বাড়ির সামনে দিয়ে বললাম যে দোস্ত চলে যাও, উনি আমাকে বলছে যে ভাই যাইতে পারবি? আমি বলছি হ্যাঁ যাইতে পারবো, সমস্যা নেই, গ্রাম তো আমারই, আমি ভয় পাবো কেন, গ্রাম তো আমারই, যেতে পারবো, সমস্যা নেই। তো জোৎস্নাও নাই অ্যাকচুয়ালি। তো তারপরে আমি যখন ওরে আগায় দিয়ে বাড়ির দিকে চলে যাই, একটা জিনিস আমার চোখে পড়ে যেটা দেখে আমি সর্বপ্রথম ভয় পাই। এটা হচ্ছে যে গ্রামগঞ্জে যারা থাকেন তারা হয়তো দেখতে পারবেন যে রাতের বেলা যদি বাতাসে কলা গাছ ঝোলে তাহলে সেম মানুষের মতো দেখা যায়। যারা কলা গাছ রাতের বেলা ঝুলতে দেখছেন বা লড়তে দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা সেম মানুষের মতোই দেখা যায়। তো আমি এটা দেখে মানে হঠাৎ করে রাস্তার ভিতরে দাঁড়ায় যাই। দাঁড়ায় যাওয়ার পরে ডান বামে তাকে দেখি যে না কিছু নাই, কলা গাছ ঝুলতেছে। ধরো সামান্য একটা জিনিস দেখে ভয় পাইলাম, হ্যাঁ যাক। তারপরে আমাদের একটা মসজিদ আছে রাস্তায়, ওই মসজিদে গিয়া আমি অজু করলাম। অজু করার পরে আমি ওই মসজিদ থেকে যখন বের হই তখন একজন আমাকে বলতেছে যে অজু তো করলা কিন্তু অজুর দোয়া তো বললা না। এই কথাটা বলার পরে আমি অবাক হয়ে গেছি যে এত রাত্রে, তখন প্রায় 11:45 তার একটু বেশি বাজে, এত রাত্রে মানে কে বললো? গ্রামে তো এত রাত্রে মানুষ থাকার কথা না। ডান বাম তাকায় দেখলাম মোবাইলে যতটুকু টর্চ ছিল দেখলাম নেই, কেউ নেই। তারপরে আমি বললাম, ওর মতোই আমি বললাম যে অজুর দোয়া পড়তে ভুলে গেছি, অজুর দোয়া কি আবার পড়তে হবে অজু করে, অজু করার সময়? তো আর কোনো কথা বলে নাই, আমি চলে আসছি। তো আসার পরে একটু হাঁটছি, হাঁটার পরে একজন লোকের সাথে দেখা। ওই লোকটা আমাকে বলতেছে যে একটা ঝাড়ু আছে ওনার হাতে, ঝাড়ুটা দিয়ে আমাকে বলতেছে যে তুমি ঝাড়ুটা নিয়ে যাও।
ওকে, এই জায়গাটায় আমরা আরেকটা বার আসবো, বাট রাইট নাও যেটা করতে হবে আমাদেরকে একটা ছোট টাইম চেক ব্রেক নিতে হচ্ছে, জাস্ট 10 সেকেন্ডের। তো থাকুন জাগো এফএম 94.4 এর সাথে, চলছে ফুল স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাঞ্জল চ্যানেলের প্রাণী সাহস যোগায়।
Time check brought to you by Vision Refrigerator.
এখন সময় রাত 12:00।
Vision Refrigerator, সব সময় সতেজ খাবার।
দাদারে কবর দেওয়া হয়েছে রাস্তার ভিতরেই, আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার জায়গায় ওটা। তো বললো যে ওই কবরের পাশে ঝাড়ুটা রেখে দিও। আমি মনে মনে চিন্তা করলাম যে লোকটারও আমি চিনি, সম্পর্কে চাচা লাগে, দূরের চাচা করে ডাকি, তো উনি হয়তো দিছে হয়তো। তো ঝাড়ুটা নিয়ে গেছি, ঝাড়ুটা নিয়ে যখন আমি কবরের পাশে ঝাড়ুটা রাখছি, এটা লিসনাররা কি মনে করবেন আমি জানি না, কিন্তু এটা আমার বাস্তব দেখা জিনিস, কবরের পাশে ঝাড়ুটা রাখার পরে অটোমেটিক কে যেন ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতেছে আপনার। আমি দেখলাম ঝাড়ু দিতেছে, এই দেখে আমি আর ওখানে দাঁড়াই নাই, যে আজকে শুরুতেই ভয় পাইছি আজকে সমস্যা হবে আমার জন্য। তো তারপরে পাশে এক বাড়ি ছিল, এই বাড়িতে আমি গেছি। তো এই বাড়িতে গিয়ে সবকিছু বলছি, যে আমার একটু বাড়িতে আগাই দেন, তো ওনারা আমার চিনে অবশ্য, যেহেতু আমি ঢাকা থাকি বা গ্রামে আসছি, আমার গ্রামে আর আমার একটা অন্যরকম একটা ইয়ে আছে, পরিচয় আছে, তো ওনারা আমাকে পরে বাড়িতে পৌঁছায় দেয়। বাড়িতে পৌঁছাওয়া দেওয়ার পরে আমি প্রায় চার পাঁচ দিন মানে জ্বর হয় আমার, এখান থেকেই আমার মানে মূলত পরে লাইফের যতগুলো ঘটনা হয়েছে এখান থেকেই মূলত শুরু ঘটনাগুলোর, যে এটাই আমার ফার্স্ট।
ওকে, সো প্রথম একটা ঘটনা শুনলাম এবং ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন। নাম্বারটা 6969 এবং সময়টা রাত 12:02, সো বুঝতে পারছেন লাস্ট আওয়ার, সো লাস্ট আওয়ারে একটু বেশি বেশি করে আমরা ঘটনা শুনবো। সো যত দ্রুত সম্ভব আপনি টেক্সটটা করে ফেলবেন 6969 নাম্বারে, কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলবেন, জে এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার টেক্সট অ্যান্ড পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে, কারণ চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে প্রাচ্যু বাই প্রাণ ছালছানা চর্চা প্রাণে সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে অনেকে আছেন, সেই কথাবার্তাগুলো পড়ব, বাট তার আগে আজকের দ্বিতীয় পর্বে যে দুজন রয়েছেন, প্রথম জন শামীম ভাই, তার প্রথম ঘটনাটা শুনলাম, একই সাথে আনিস মালিক, তার প্রথম ঘটনাটা শুনবো আমরা। তো ভাই কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
প্রথম যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে
আপনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা।
প্রথমটা আমি আমার বড় খালুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলছি, এরপরে আমার সাথে একটা ঘটনা আমি শেয়ার করবো।
ওকে,
আমার সাথে আরো দুই তিনটা ঘটনা আছে, আমি ওটা শেয়ার করবো। প্রথম ঘটনাটা হলো 70-এর দশকে, মানে 75-76 সালে এই দিকের সময়ের ঘটনাটা। সেটা হলো যে আমার নানা ভাই ছিল ঝালুগাড়িতে একটা সরকারি স্কুলের হেড টিচার, কিন্তু হেড টিচার হলে ওনার কিছু আমল আখলাক যেটা ছিল খুব ভালো মানুষের মতো, বা আমি দেখছি ছোটবেলা থেকে যে ওনার সাথে ওনার আলাদা একটা গুণ ছিল, যেগুলো আমরা সাধারণত ভালো ওলি বা এরকম টাইপের যারা থাকেন তাদেরকে দেখা যায়। তো আমার নানা ভাই যখন বিয়ে দেয় আমার খালাকে, বড় খালাকে, তখন উনি জানতো না যে আমার খালুর সাথে হয়তো কোনো মানে অন্য ধরনের কোনো কিছু আছে বা কেউ এরকম ডিস্টার্ব করে, এটা বুঝতে পারেনি আমার নানা ভাই। তো কি হলো, হঠাৎ করে আমি মানে অনেক ঘটনা বাদ দিয়েই বলছি, তো একবার নানা ভাই খুব অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায়, অনেকের পরামর্শ নেয়, কিন্তু নানা ভাই জ্বর কমে না এবং খুব মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। তো পরবর্তীতে আমার খালু হঠাৎ করে বলল কি যে আমি কিছু জিনিস জানি, এগুলো একটু ট্রাই করে দেখি যে আসলে এখান থেকে কিছু পাওয়া সম্ভব কি। তো পরে আমার নানা নানির অনুমতি নিয়ে আর কি বাসায় বসে, সামনে আমার নানা ভাই শুয়েছিল, তো এরপরে সে জিন হাজির করলো আর কি। তো এভাবে হাজির করলো, ও জিনটা হঠাৎ করে ধপ করে বাড়ির যে টিন থাকে ওর উপরে পড়ে একটা বিড়াল যেরকম দৌড়ে আসে, ওরকম দৌড়ে এসে একটা কোরআন শরীফ রাখার যে একটা জায়গা থাকে ঘরের মধ্যে, ওখানে এসে মানে যে পড়ে আছে অন্ধকারের মধ্যে, এটা মানে অনুভব করা গেছে আর কি, যে আমার বড় খালা ছিল বা আমার মা ছিল, আমার নানা ভাই ছিল, এরা সবাই পরবর্তী যেটা বলছে আমাদেরকে। তো তারপরে এসে সালাম দিল নানা ভাইকে, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে আপনার সমস্যাটা কি, আপনি বলেন মুখ থেকে। তো আমার নানা ভাই বললো, সবকিছু বলার পরে নানা ভাই বললো যে দুইটা গাছের শিকড় এনে খেতে বললো নানা ভাইকে। তো এরপরে ওরকম করে পরবর্তীতে দুইটা গাছের শিকড় এনে খেয়ে নানা ভাই সুস্থ হয়ে যায়, মোটামুটি মাশাআল্লাহ সুস্থ হয়ে যায়। এরপর নানা ভাই জানার পরও খালুকে এটা নিয়ে আর ডিস্টার্ব করে না। তো এটা যখন আমার ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়, সবাই জানতে পারে, জানতে পারার পরে আমার নানা ভাই তার ছোট বোনের বাড়িতে যায় কিছুদিন পরে বেড়াতে যায়। তো এটা নানা বাড়ি আমাদের নানার যে গ্রামটা ওর পাশের গ্রাম হলো প্রতাপ গ্রাম, তো ওই গ্রামে মূলত ওইখান থেকে স্টোরিটা শুরু হয়। তো ওই গ্রামে যাওয়ার মানে আমার নানা ভাই তখন নৌকা ছিল, তো আমার মামা হলো তিতাসের জেনারেল ম্যানেজার ছিল লাস্টলি, আর মামা তারপরে হলো আমার নানা ভাই এবং ওই খালু, এরা তিনজন ওই নৌকা নিয়ে, তো বিলের মতো আছে একটা, কিন্তু ঘুরে যেতে হয় যদি হেঁটে যায়, আর বিলের মধ্যে থেকে গেলে একটা নৌকা হয়, মানে নৌকায় খুব সহজে যাওয়া যায় আর কি। তো আমার নানা এরা সবাই তিনজনে চলে গেল, সন্ধ্যার দিকে চলে গেল, তখন কোনো সমস্যা ছিল না। তো ওই দিন ছিল মোটামুটি অন্ধকার, খুব বেশি অন্ধকার না। তো রাতে যাওয়ার পরে ওই ইসের আমার নানার ছোট বোনের বাড়িতে, তো ওনাদের যে মেয়ে ছিল বা ছেলেরা ছিল, ওরা আমার খালুকে ধরলো যে আজকে আমাদেরকে জিন হাজির করে দেখাতে হবে। তো আমার নানা ভাই নিষেধ করছে যে তুমি এগুলো এখানে বসে করবা না। তো ওদের চাপাচাপির কারণে আমার খালুকে বেশ কয়েকবার ট্রাই করলো যে আমাদের সাথে কথা বলো, মানে এরকম আর কি, যে আমরা একটু দেখতে চাই বা আমাদের সাথে কথা বলবো এরকম। তো অনেকবার ট্রাই করছে দূর থেকে, খালুকে অনেক নিষেধ করছে, নিষেধ করার পরও ওই তার যেহেতু শালি হয় তাদের চাপাচাপির কারণে সে অনেক ব্রেডে ট্রাই করছে। তো ট্রাই করা একটা পরে তো তাকে হুমকি দিয়েছে যে তুই যে আমার সাথে আজকে এরকম করলি তো এর রেজাল্টটা তুই পেয়ে যাবি। তো খালু হতাশ হয়ে তাদেরকে বলে যায় আসলে এটা সম্ভব না। তো রাত তখন 12:30 বাজে, নানা ভাই তখন বিদায় নিয়ে আমার মামা নানা ভাই আর হলো বড় খালু ওই নৌকায় চেপে আর কি আসছিল। তো আসার পথে একটা ভিটার মতো আছে, যে ভিটাগুলোতে পরবর্তীতে আমরা কিছু এর লক্ষণ দেখতে পাইছি আমরা যখন বুঝি, এবং অনেকগুলো ঘটনাও আছে ভিটায়। ওইখান থেকে যখন আসতেছিল নৌকায় চড়ে, তখন হঠাৎ করে দেখলো যে একটা পা নৌকার মধ্যে দিয়ে নৌকাটা ডেবে দিচ্ছে, মানে এক পাশ থেকে নৌকায় পানি উঠছে আর মামা নানা ভাই সবাই দোয়া পড়ছে যে আল্লাহ তুমি মানে ইয়াসিন সুরা বা অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো পড়ছে। পড়তে পড়তে একটা সময় মানে এক পাশ ডুবিয়ে দেয়, মানে পানি সেচ করে আবার আর এক পাশ ডুবিয়ে দেয়, আবার কিছুক্ষণ পর কিছু দূর যায় আর মানে একটা শব্দ পায়, এমন শোষ করে এমন ভাবে একটা শব্দ করে মনে হচ্ছে যেন তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, মানে নৌকাটা সহ তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে এরকম। আবার কিছু দূর যায় এই দোয়া পড়ে বা একটু ঠিকঠাক হয়, দেখে চারপাশ সব ঠিকঠাক আছে কিন্তু মানে তাদের সামনে থেকে এমন ভাবে একটা বাতাস চলে যায় মনে হয় যেন নৌকাটুকু সহ সব ডুবিয়ে দেবে। এরপরে আমার নানা ভাই দেখলো বা আমার মামা দেখলো, পরবর্তীতে আমি যেটা শুনলাম সেটা হলো যে কিছু দূর গেল আবার এমন ভাবে একটা পায়ের মতো দেখলো যে পাটা দিয়ে নৌকাটা ডেবে দিল নিচের মধ্যে। তো এরপরে মানে ভয়ে কেউ মানে ছিল তো মানে কি বলে বিলের মধ্যে তো নিচে মাটি থাকে মানে পানি কম থাকে, তো একটা সময় একটা পর্যায়ে আর কি লাভ দিয়ে আর কি নিচে নেমে গেল যে নৌকা ডুবাই দিলে কিনা কি হয়। তো পরবর্তী পরে দেখে না নৌকা একদম ডুবে নেই, কিছু পানি উঠছে, আবার সেচ টেচ করে কোন রকম দোয়া টোয়া পড়ে রাত 2টার দিকে এই ভয়ানক ঘটনা নিয়ে আর কি রাত 2টার দিকে বাসে আসলো। আসার পরে নানা ভাই ঘুমাইছে, মামা ঘুমাই গেছে, তো ক্ষোভটা তো ছিল আমার খালুর উপরে। তো সে কি করলো, খালু আর এসে দোয়া টোয়া না পড়ে আমার খালার পাশে ঘুমাই গেছে, পিছনে যে রুমটা ছিল সে রুমে ঘুমাই গেছে। তো আগের দিন কথা ছিল যে আমার একটা মামা আছে ওনার সাথে মাছ ধরতে যাওয়ার। তো রাত 3টার দিকে, এটা হলো পরে ঘটনা মানে ওই রাতের ঘটনা, কিন্তু পরের দিন আমার খালু বলে ঘটনাটা এরকম যে রাত 3টার দিকে এসে আমার একটা চাস্ত মামা আছে তালাম নামে, উনি এসে বলে যে দুলা ভাই আজকে তো সকালে মাছ ধরতে যাওয়ার কথা, তাড়াতাড়ি ওঠেন আমরা মাছ ধরতে যাব। তো এটা বলার পরে খালু প্রথমে আমার খালা টের পায়নি, কিন্তু এই কোনো কথা বা উঠে যাওয়া কোনো কিছু খালা টের পাচ্ছে না। তো পরবর্তী সময় আমার খালু কি করলো, উঠে আপনার ঘরে যে পিতলের যে পাত্র থাকে না, অনেক সময় আগের সময় যে মাছ ধরা বা কোনো কিছু নেওয়ার যে পাত্র থাকতো পিতলের, উনি এরকম একটা পাত্র হাতে নেয় আর জিজ্ঞাসা করে তুমি কি জাল নিছো, বলে যে হ্যাঁ আমি জাল নিছি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাত্র নিয়ে আসছি তুমি দাঁড়াও। তো খালু বলতেছে যে আমি পাত্র নিয়ে শুধু দাঁড়াইছি। এরপরে নানা বাড়িতে পশ্চিম পাশে একটা হলো আপনার গাব গাছ ছিল, পুরনো গাব গাছ, গাব গাছটা এখনো সম্ভবত আছে, প্রায় 80-90 বছর পুরনো একটা গাব গাছ। তো বললো যে আমি শুধু পাত্রটা নিয়ে দাঁড়াইছি, এরপরে কিভাবে যে আমি এখানে আসছি এটা আমি নিজেই জানি না, কারণ হলো কোনো দরজা খোলা ছিল না, জানালা খোলা ছিল না, কোনো কিছুই খোলা ছিল না। এবং পরের দিন সকালে আমার নানা ভাই যেটা বলছে যে ঘরের কোনো কোথাও কোনো দরজা জানালা খোলা ছিল না, যেটা খুলে আর কি সে বের হয়ে আসবে। তো যেটা হলো সেটা আমার খালু ওখানে যাওয়ার মানে হঠাৎ করে যখন সে আবিষ্কার করে যেতে ওই গাব গাছের নিচে আছে দাঁড়িয়ে, তখন ও মানে যে মামাটার রূপ ধরেছিল সে হঠাৎ করে বলতেছে যে তুই কালকে রাতে যেগুলো করছিস যেগুলো আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি নাই, তো এখন তোকে কে আটকাবে, মানে এখন তোকে কে বাঁচাবে, এরকম করে হুমকি দিয়ে খালুকে ইচ্ছা মতো মারা শুরু করলো। যে মানে কত ভাবে যে মারছে, পরের দিন তার শরীরে এটা দেখা গেছে যে সেই মায়ের যে দাগগুলো আর কি। তো খালু কি করলো, খালু পরে আমাকে যেটা বলল যে আমিও তার সাথে মারামারি শুরু করছি, আমার হাতে যে ইয়াটা ছিল মানে খালুর হাতে যে পিতলের পাত্রটা ছিল ওটা দিয়ে সে ওকে ওর সাথে মারামারি করছে আর কি। তা এখন একটা জিনের সাথে তো একটা মানুষ পারে না,
সম্ভব না, কখনোই সম্ভব না,
কখনো সম্ভব না। তো এরকম মারামারি করতে করতে খালু অনেক ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হওয়ার পর এর মধ্যে আজান দিয়ে দিয়েছে। তো আজান দিয়ে দেওয়ার পর খালু তো আলটিমেটলি সে ইয়ে হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তাকে শোয়াই রাইখা ও চলে গেছে, আর ইয়া ছিল না। তো আমার নানা ভাই সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় উজু করতে গেছে, মানে খুলে সে তো সামনে রুমে থাকতো, তো উজু করতে যাওয়ার সময় গিয়ে দেখে যে তার জামাই সামনে পড়ে আছে, মানে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে আছে, হাতে একটা ওই এর পাত্র, মানে কি বলে সেই পিতলের পাত্র। তো পরে সবাইকে ডেকে এনে তাকে বাসায় নিয়ে তার মানে হুশ টুস হলো, হওয়ার পরে তার কাছে জানতে চাইলো, তখন সে বললো যে আমাকে এরকমের আমার এই শালা সে আমাকে এরকম কথা বলে আমাকে এরকম ডেকে নিয়ে আসছে। তারপর রাতের মারামারি বিস্তর ঘটনাটা সে বললো, ওর এক পর্যায়ে বললো যে এসব আসলে এটা হলো গতকালকে আমি চাপাচাপি করেছি এই কারণে। এবং লাস্টলি আমার নানা তখন কি করছে, তার আমার খালুকে সবকিছু জিজ্ঞেস করছে আসলে তোমার লাইফে ঘটনাটা গুলো কি কি ছিল, এ টু জেড খালু নানা ভাইকে বলছে। বলার পর খালুর কাছ থেকে জিজ্ঞেস করলো যে তোমার মানে, খালু বললো কি যে আমার কাছে তখন একটা ট্রাঙ্ক ছিল, এক ট্রাঙ্ক ছিল যেখানে আপনার মানে ওরা যে বই মানে কিছু বই কিছু খাবার মানে ওদের কিছু আইটেম ছিল যেগুলো আসলে সাধারণত আপনি আমি দেখি না। তো নানা ভাই বললো যে আমি এগুলো দেখতে চাই। তো পরে আমার খালু ওগুলো তার রুম থেকে নিয়ে আসে, নিয়ে আসার পর আমার নানা ভাই দেখলো, সে একটু যেহেতু বুজুর্গ টাইপের ছিল বললাম যে সে জায়গাও শিক্ষিত ছিল। তো তারপরে সে কি করলো, এগুলো দেখে সাথে সাথে সবগুলো পড়াই ফেলছে। তো পড়াই ফেলার পর থেকে আর ও কখনো ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে না ঠিক আছে, এরপর থেকে যে সমস্যাটা শুরু করছে সেটা হলো আমার ওই যে একটা ভিটার কথা বললাম যে দেখা যায়, তো ওখান থেকে যে ভিটারটা দেখা যায় ওখানে ও একটা গাছ ছিল, ছাতন গাছ নামে একটা গাছ আছে, আমি জানি না এই গাছের সাথে নাকি ওদের একটা সম্পৃক্ততাও থাকে, আমি অনেকের কাছে এটা শুনেছি। তো ও গাছের কি করে, এক গাছ থেকে লাভ দিয়ে আরেক গাছে যায়, এরকম বড় একটা আলো স্ফুলিঙ্গের মতো। তো প্রতিদিন মানে ম্যাক্সিমাম অমাবস্যার রাত যেটা বলা হয় আমাদের ইসে দেশে, যেটা বলা হয় অমাবস্যার রাত, ওই সময়টায় আমরা নিজে এটা আমি যখন বড় হয়েছি আমিও দেখছি যে একটা গাছ থেকে লাভ দিয়ে একটা স্ফুলিঙ্গের মতো আরেকটা গাছে চলে যায়, আরেকটা গাছ থেকে আরেকটা গাছে চলে যায়, এরকম। আমার একটা চাস্ত মামা আছে, তো সে কি করলো একদিন রাতে ওখানে মানে একটা গরু মানে গরু হারাই গেছে তার, হ্যাঁ, তো ওই গরুটা হারানোর কারণে সে সব খুঁজতে খুঁজতে দেখে সে গরুর ডাকটা ওখান থেকে আসে। তো ওখান থেকে আসে আমার ওই মামাটা রাত 9টা বা 9:30 এরকম হবে বা হ্যাঁ এই টাইমে, সে ওইরকম আইল থাকে জমির মধ্যে, ওইটা হেঁটে হেঁটে ওইখানে যায়, যাওয়ার পর গরু সে দেখতে পায়, পরে যেটা আমি শুনেছি তাকে ওখানে মানে মেরে ঝুলে রাখা হয়েছে আর কি। তো এটা হলো পরবর্তী ঘটনা যেটা আমি ওটা, কিন্তু আমরা যে ওই যে স্কুলিং ওটা কিন্তু আমরা দেখেছি পরে, আমরা যখন একটু বড় হই বা আমাদের বোঝার বয়স হয়, তো পরে এর কারণে ওই ভিটাটা একটা সময় পরিত্যক্ত হয়ে যায়, মানে আমাদেরও নানা ভাইয়ের অনেক জমি ছিল ওইটার মধ্যে,
এখন পর্যন্ত কি সেটা পরিত্যক্ত?
হ্যাঁ, এখন মানে আমি দীর্ঘ 7-8 বছর ধরে যাই না, আমি জানি না, তবে আমি যখন বুঝি বা চলাফেরা করছি ওই নানা বাড়িতে তখন আমি দেখেছি যে ওইটা দিনে হয়তো কিছু লোকজন কাছাকাছি যায় কিন্তু রাতে বা সন্ধ্যার পরে কেউ ওখানে যাওয়া আসা করে না, একদমই না।
অলরাইট, বেশ অদ্ভুত একটা ঘটনা আমরা শুনছিলাম, বেশ ভূতুর একটা এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেই ফিডব্যাকটাও জানিয়ে ফেলবেন, বিকজ চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণঝাল চানাচুর, যা প্রাণীর সাহস যোগায়। চানাচুরের স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ এক্সকিউজ মার বিউরাল, মুখে আনে জোশ আর প্রাণীর জায়গায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণীর সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনি পুরোটা সময় থাকবেন, এবং আড্ডা দিচ্ছি, গল্প করছি আমরা ভূতুরে সব ব্যাপার স্যাপারগুলো নিয়ে, যে এই ঘটনাগুলো ভীষণ রকম ভালো লাগছে। যেমনটা ওয়াহিদ, আচ্ছা ওয়াহিদ এসএমএস করছিলেন, তার কাছে ভীষণ ভালো লাগলো ঘটনাটা। অ্যান্ড শ্মশান ঘাট নিয়ে কোনো ঘটনা কি আজকে আছে কিনা একটু ওকে এটা জানতে হলে আপনাকে একেবারে লাস্ট পর্যন্ত থাকতে হবে, পুরোটা সময় জুড়ে থাকুন আজকে জাগো এফএম 94.4 এ। এক একটা ঘটনা এক এক রকম, সো হোপফুলি সেই ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আমার যেটা মনে হচ্ছে আজকে। সো লেটস সি, এই মুহূর্তে মাইনুদ্দিন তিনি আছেন হোসেন মার্কেট থেকে, আছেন তিনি আমাদের বাড্ডা হোসেন মার্কেট থেকে, রাইট ওকে, এবং ভালো লাগছে তারও। এবং মাহমুদ ভাই মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন, থ্যাংক ইউ। আর ওহি এসএমএস করেছেন নূরবাগ থেকে, তিনি আছেন। এদিকে দীন ইসলাম দীপু বলছেন তিনি মিরপুর 12 থেকে আছেন, নূর মোহাম্মদ আছেন ওদের সাথে, যেমনটা ফিলিপ বয় টঙ্গী থেকে আছেন, শুভ ফতুল্লা থেকে আছেন ওদের সাথে, রাসেল অ্যান্ড রনি আছেন ওদের সাথে কানেক্টেড, অ্যান্ড
আর এদিকে রাহিব বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে সাদিয়া আফরিন, শেফা বলছেন ফার্মগেট থেকে তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, পারভেজ বলছেন তিনি আছেন নাটোর থেকে, ফরিদ বলছেন আই লাভ জাগো এফএম, ধন্যবাদ। এবং এভাবে করে পুরোটা সময় জুড়ে যেটা করবেন আপনাদের পাঠানো এস এম এস গুলো নিয়ে আড্ডা হবে এবং একই সাথে একের পর এক আরো বেশ কিছু ঘটনা ওয়েট করছে, সো স্টে টিউন। এবং আর ইন দ্য মিন টাইম যেটা করবো শামীম ভাইয়ের কাছে আবারও আমরা যাবো এবং তার দ্বিতীয় ঘটনাটা এখন আমরা শুনবো। তো শামীম ভাই কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
আসসালামু আলাইকুম, আমি এখন যে ঘটনাটা বলছি এটাও আমার নিজের সাথেই ঘটা একটা ঘটনা। তো এই ঘটনাটা ঢাকায় ঘটা, এই ঘটনাটা আপনার 2014 সালের লাস্টের দিকে সম্ভবত বা 15 সালের শুরুর দিকের একটা ঘটনা। তো একটা কথা বলে রাখি, আমার একটা ছোট ভাই আছে, এই ছোট ভাইটার একটা অসুস্থতা হয়, এই অসুস্থতাটা আমরা সবাই টিবি রোগ বলে চিনি। তো এই অসুস্থতাটা হওয়ার পরে আমার আব্বা আম্মা ছোট ভাই সহ সবাই মোটামুটি ঢাকা মেডিকেলে চলে যায় প্রায় দেড় মাসের জন্য। তো ওনারা দেড় মাস ঢাকা মেডিকেলেই সবাই থাকে। তো আমি থাকি একাই বাসায়। তো একদিন যে কোনো একটা কাজ করে আমি রাত্রে প্রায় একটা বাজে বাসায় আসতেছি। তো বাসার গেটের সামনে আইসা পকেটে হাত দিছি, দেখি চাবিটা নেই, চাবিটা হয়তো হারিয়ে গেছে বা কোথাও পড়ে গেছে, একটাই চাবি ছিল তো বুঝতে পারিনি। তো এখন এত রাত্রে আপনার শীতের সময় কোথায় যাব, কোনো দোকান পাড়ও তো খোলা নাই যে বসে থাকবো বা কারো বাসা যাওয়া যাবে না, শীতের দিন সবাই হয়তো যার যার মতো করে শুয়ে পড়ছে। তো তারপরে খুঁজলাম পাঞ্জাবির পকেটে, খুঁজলাম পায়জামার পকেটে, খুঁজলাম নেই, কোথাও নেই চাবিটা। আবার আরেকটা জিনিস বলে রাখি ভাই, মানে রাত করে আসছি তো বাসায় সবকিছু আছে, রান্না বাড়া আছে, খাবো খোদাও লাগছে, আবার ঘুরে ফিরে আসছি পকেটে টাকাও নেই। মানে এমন একটা সমস্যা হয়ে গেল যে আসলে কোন দিক থেকে কোন দিকে যাবো আমি নিজেও বুঝতে পারতেছি না এত রাত্রে, প্রচন্ড পরিমাণে শীত। তো তারপরে হাঁটতে হাঁটতে একটা জিনিস বলে রাখি, আমরা যেখানে থাকি এখান থেকে 2 মিনিট হাঁটলেই কবরস্থান আছে। তো চিন্তা করলাম এদিক দিয়া কবরস্থান দিয়া ঢুকে সামনে একটা দোকান আছে পরিচিত, ওই দোকানে গিয়ে বাকি খাই, একটু কলা বা একটু চা খাই, খাইয়া পরে কালকে সকালে টাকা দিব, না চাবি হারিয়ে গেছে কি করব। তো তারপরে আপনার ওই কবরস্থান দিয়ে যাইতেছি, যাওয়ার এক পর্যায়ে মানে এমন একটা অবস্থা যে কবরস্থানের যে জঙ্গলগুলো আছে বা ঝাপগুলো আছে ওগুলো কাটেও না, অনেক বড় বড় বন হয়ে গেছে। পায়ের ভিতরে একটা জিনিসের বালি লাগলো, বালি লাগার সাথে সাথে মানে স্টিলের যে বাটি আছে বাটির ভিতরে টাচ লাগলে যেরকম শব্দ হয় এরকম একটা শব্দ হইল। শব্দ হওয়ার পরে আমার পাওটা পুরোটাই ভিজে গেছে। তো মোবাইল বের করছি যে কি এরকম হলো কেন, মোবাইল বের করার পরে দেখি যে স্টিলের বাটির ভিতরে কলা পাতা দিয়ে গোড়া কিসের রক্ত দেখা যায়, কিসের একটা রক্ত আছে, একটা স্টিলের বাটিও আছে। তো ওই রক্তটা দেখার পরে আপনার আমি ভয় পাই নাই, একটা জিনিস মাথায় আসার পর আর ভয় পাই নাই। তো তারপরে চিন্তা করলাম যেহেতু রক্ত আছে বাটির ভিতরে আশেপাশে আরো কিছু থাকতে পারে, এখন মোবাইলের টর্চ দিয়ে বনগুলো হাত দিয়ে সরাইতেছি আর দেখতেছি যে কিছু আছে কিনা, জোরে জোরে পাও দিয়ে শব্দ করতেছি যে যদি কোনো সাপ টাপ থাকে চলে যাবে। তো এক পর্যায়ে দেখলাম যে দুইটা চিতল পিঠা, দুইটা তেলের পিঠা আর কিছু টাকা, আমি দাম বলবো না। তো এই জিনিসগুলো দেখলাম আর চারটা না পাঁচটা একসাথে মিলাইয়া ডিম ভাজি করছে একটা, এই ডিম ভাজিগুলো কলা পাতার উপরে। তো তারপরে ওগুলা নিলাম, মনে মনে চিন্তা করলাম যাক আল্লাহ হয়তো মানে যে কোনো সিস্টেমে দিছে। তো ওখান থেকে স্প্রে শুরু, তো ওগুলা নিয়া আর দোকানে গেলাম না, ওগুলা নিয়ে ওগুলাই মানে খোদা লাগলে যা হয় আর কি। পরদিন রাত্রবেলা সম্ভবত মানে আমার টাইমটা মনে নেই, মানে রাতের বেলা তখন আপনার আমি স্বপ্ন দেখলাম যে বলল, তুমি আমার খাউন খাইলা, এই জন্য তোমাকে অনেক বড় খেসারত দিতে হবে। তুমি আমার খাউন খাইছ, এই জন্য তোমাকে অনেক বড় খেসারত দিতে হবে। আমি এতটুকু মনে আছে, আমি বলছি যে আমি তো ক্ষুধা লাগছে, রাস্তায় পাইছি, আমি খাইছি টুকায়া। আমি তো তোমারটা তোমার ঘর থেকে নিয়ে খাইনি, আমি রাস্তায় খাইছি। তো উনি আমাকে বলছে, একজন আমার খাইতে দিছে, তুমি আমার খাউনটা খাইলা, আমি কালকে না খেয়ে রইলাম। তো এরকম ভাবে প্রত্যেক দিন আমাকে স্বপ্ন দেখাতে শুরু করে। পরে থেকে টানা পাঁচ সাত দিন একই রকম স্বপ্ন, এক মানে অতটুকুই, এতটুকু দেখার পর আর ভেঙে যায়, আর দেখি না। তো শুধু যখন আমি বলি যে আমি তো তোমার ঘর থেকে খাইনি, আমি রাস্তায় পাইছি খাইছি, উনি আমাকে বলে যে কালকে আমাকে একজন দিছিল, তুমি খাইলা, আমি তো না খাইয়া রইলাম, এতটুকুই দেখি আর দেখি না। তো এরপরে চার পাঁচ দিন দেখার পরে আরেকদিন জিজ্ঞেস করলাম যে আসলে তুমি কি চাও, মূলত তোমার খাওন তো খাইছি, এখন তো আমার অপরাধ হয়েছে, আর হয়তো তুমি আমাকে রাত্রে ঘুমাইতে দিতেছ না, তুমি কি চাও? তুমি আমাকে বলতেছে যে আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি যেহেতু না জানা খাইছো, তুমি আমাকে একটা রাজহাঁস কিনা দিবা, যেখান থেকে খাইছো খাওনটা ওইখানে একটা রাজহাঁস নিয়ে রেখে আসবা। তো তারপরে ভাই আমার একটা রাজহাঁস কিনা দেওয়ার পরে ওই স্বপ্নটা আমি আর দেখি নাই। তো উনি আমাকে বলছে যে ঠিক আছে, এই স্বপ্নটা তুমি আর দেখবা না, আমার বালিশের নিচে ওই রাজহাঁস যে টাকা দিয়ে কিনছিলাম ভাই, আমি ওইখানে কোনো টাকাও রাখি নাই, আমি টাকার কথাটা বলতেছি না, আমার বালিশের নিচে ওই টাকাটাও ছিল, পরে অটোমেটিকলি ওই টাকাটা,
মানে যেই যেই টাকাটা দিয়ে আপনি রাজহাঁসটা কিনছিলেন ওই টাকাটা,
হ্যাঁ ওই টাকাটা আমার বালিশের নিচে আবার ছিল।
এই টাকাটা আপনি কবে পান, মানে রাজহাঁস দেওয়ার পরে?
হ্যাঁ, রাজহাঁস আজকে রাজহাঁস দিছি, যেমন সোমবারের দিন রাজহাঁস দিছি, মঙ্গলবার দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠা দেখি যে
টাকার জায়গায়। হ্যাঁ, ওকে, অদ্ভুত এবং ডেফিনেটলি বেশ অদ্ভুত আরেকটা ঘটনা আমরা শুনছিলাম। এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা, অদ্ভুতরে কিছু ঘটনাগুলো নিয়ে কিন্তু ভূত স্টুডিওটা হয় প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 10টা থেকে 1টা পর্যন্ত, এবং সময়টা বলছি আমাদেরকে 12:23, অলমোস্ট আর হাফ এন আওয়ারের মতো আছি। সো বাকি সময়টায় আমরা যেটা করবো, ঘটনা আরো বেশ কিছু ঘটনা কিন্তু বাকি আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। কেমন লাগলো শামীম ভাইয়ের দ্বিতীয় ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে 6969 নম্বরে, SMS এর মাধ্যমে। ফেসবুকে চলছে অডিও লাইভ, facebook.com/jagofm, একই সাথে facebook.com/apurbo.fm, দুটো পেজের মাধ্যমেই আপনি বলে ফেলতে পারেন আপনার কথাবার্তাগুলো। এবং আগামী সপ্তাহে আপনি চাইলে লাইভে আপনার ভৌতিক এক্সপেরিয়েন্সগুলো এসে শেয়ার করতে পারেন। আবারও বলছি RBS, আগামী সপ্তাহে যদি আপনি স্টুডিওতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সেই ঘটনাগুলো শেয়ার করতে চান, RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। আবার বলছি RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশনটা লিখে যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। আর ইন দ্য মিন টাইম আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে আমরা যাবো, বাট তার আগে মনে করে দিতে চাই আপনাকে আরেকটা বার, প্রতি বৃহস্পতিবার রাতেই আসলে এই আয়োজনটা হয়ে থাকে, যার নাম ভূত স্টুডিও ব্রচু বাই প্রাণ ছাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো ইন দ্য মিন টাইম যেটা করবো, আজকের সেকেন্ড স্লটে যিনি রয়েছেন গেস্ট আনিস মালিক, তো তার কাছে আমরা যাবো আবার তার দ্বিতীয় ঘটনাটা শোনার জন্য। কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
এবার যেটা বলবো এটা আমার নিজের সাথে ঘটা, তো আমি যেটা বলবো এটা ইটস নট মাই ক্যারিট, সো এটা একটা এক্সপিরিয়েন্স। এটা ছোটবেলা থেকে একটা দুরন্ত পানার যে একটা অভ্যাস, মানে যে একটা থাকে ছেলেদের মধ্যে, এটা আমার মধ্যে ছিল। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি জিনের সাথে কথা বলবো বা এদের সাথে, মানে
এই মানে এই জিনিসটা কেন, মানে কিভাবে হয় এটা,
মানে এটা আমি অনেক ঘটনা শুনি বা আমার যখন এইটা দেখি, ছোটবেলা তো আমাদেরকে ভয় দেখাতো ওই যে নানা বাড়ির ঘটনা দেখে, আমার মা ভয় দেখাইতো যে ওখানে জিন আছে, ওর ধরে নিয়ে ভূত আছে আর কি, ধরে নিয়ে যাবে, কান্নাকাটি করতাম না। তো কান্নাকাটি করলেই ওগুলো আসলে দেখতাম আমরা ছোটবেলা, এগুলো তো সবাই দেখছে। তো এর প্রেক্ষাপটে একটা সময় একটা মনের ভিতরেই আসলো যে আমি আসলে দেখতে চাই বা কথা বলতে চাই। তো এরকম কি হলো, হঠাৎ আমার একটা ফ্রেন্ড আছে, ওর নানি, আমি শুনছি ওর কাছে যে সে নাকি জিন হাজির করতে পারে। তো পরে কি করলাম যে জিন হাজির করতে হলে নাকি কোনো সমস্যা নিয়ে যেতে হয়, তো আমার তো কোনো সমস্যাও নাই, তাহলে কি নিয়ে যাব? তো আমার একটা ভাতিজা ছিল সাথে, আমার সাথেই থাকতো। তো 2008 সালের ঘটনা এটা। তো একদিন ও বলল যে খুব অন্ধকার রাত, মানে কিছু দেখা যায় না এই সময়, হলো কিছু মিষ্টি আর হলো আগরবাতি নিয়ে যেতে হবে। তো আমার ভাতিজাটাকে, ওর অনেক সমস্যা ছিল, পড়াশোনা করতে চায় না বা একটু ঝামেলা করে, তো ও একটু অন্য টাইপের হয়ে গেছিল, একটু মাদকাসক্ত টাইপের হয়ে গেছিল, কিন্তু বাসায় কাউকে ধরা দেয় না এরকম। তো ভাবলাম যে ওকে নিয়ে গেলে আমার মনে হয় ওর সমস্যাটার সমাধান মানে কিছু পেয়ে গেলাম, আবার আমার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটাও পূরণ হবে। এটা করতে গিয়ে আমি বিপদেও পড়ে গেছিলাম কয়েকটা দিন। তো এখন যেটা বলছি যে আমরা রাতে গেলাম 10:11 দিয়ে গেলাম একটা মোটরসাইকেল নিয়ে, তিনজনে গেলাম। তো যাওয়ার পরে আমি ওই নানিকে এসে ওই মানে আমার যে ফ্রেন্ড ওর নানি কিন্তু আমার নাম যায় না, বা আমার সাথে যে ভাতিজা গেছে ও না ওরও নাম যায় না। তো আমরা গেলাম, তো নানি কি করলো উনি একটা জায়নামাজ ই করে বিছে মানে ওখানে আর কি বসলো আর কি, জায়নামাজ বিছে। তো বসার পরে উনি কি দোয়া টোয়া পড়লো, এর মধ্যে হঠাৎ একটা শব্দ হলো টিনের উপরে, মানে বাজ পড়েছে এরকম। তো শব্দটা হওয়ার পরে দেখলাম যে ঠিক বিড়াল যেরকমের ইয়ে হয় দেয়াল বেয়ে ওঠে, ঠিক ওরকম একটা শব্দ করে আমার পাশের চেয়ার এসে বসছে, মানে একটা টেবিলে আমি বসা, আমার ভাতিজা বসা, আর হলো তার পাশে হলো বা পাশে হলো উনি এসে বসছে, একদম বসছে এত সুন্দর একটা স্মাইল যে মানে কি বল, আমি এটা কখনো পাইনি, মানে ওই যে ঘ্রাণটা তার শরীর থেকে যে ঘ্রাণটা আসছে এটা আমি কখনো পাইনি। কি গন্ধ বলবো, আমি আজও পর্যন্ত এরকম কোনো গন্ধ নেইনি যে এত পারফিউম ইউজ করি বা দেখি বা অনেক মানুষের সাথে চলি। তো রাত তখন বাজে হলো 11:30 বা 12 এরকম বাজে। তো উনি এসে আমাকে বললো যে কি আনিস তুই আমাকে ডাকছিস কিসের জন্য। আমি তো অবাক হয়ে গেছি যে আমি নাম, আমার নাম কিন্তু মানে ওই নানিও জানে না আমার নাম কি। তাই আমি বললাম যে আসলে আমার তো তেমন কোনো সমস্যা না, আমি ভাতিজাটাকে নিয়ে আসছি যে ওকে নিয়ে একটা ওর পড়াশোনা টড়াশোনা কতদূর হবে বা মানে ও কি করতে চায় বা ও কি করে, বাসায় কাউকে কিছু জানায় না এই বিষয়গুলো নিয়ে। তো বলতেছে যে হঠাৎ করে বলতেছে ইমরান তুই গাঁজা খাও কেন। এখন ও তো
আপনার ভাইকে বলছে,
ভাতিজাকে বলছে। হ্যাঁ
আচ্ছা ভাতিজা,
তুই গাঁজা তুই নষ্ট হয়ে গেছিস কিসের জন্য, তোর বাবা মা এত ভালো বা তারা একটা ভালো জব করে এটা করে, মানে ওকে একটা পরামর্শ দেওয়া শুরু করলো তুই পড়াশোনা করো না কিসের জন্য, তো তো তুই তো পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারো বা এরকম তাকে একটা পরামর্শ দেওয়া শুরু করে। আমার মধ্যে তো একটা দুষ্টামি ভাব ছিল যে আমি আসলে কথা বলছি মানে তার যে গন্ধটা এটাও আমি পেলাম, কিন্তু আমি যেটা আসলে তাকে ধরে দেখতে চাই। তো আমি কি করলাম যে আমার মানে খুবই অন্ধকার কিছু দেখা যায় না, কিন্তু তো আমি কি করছি আমি জাস্ট হাতটা বাড়িয়ে মানে আমি অনুভব করেছি যে তার হাতটা টেবিলের উপরে এরকম আছে। তো আমি আস্তে হাতটা তার হাতের উপরে নিয়ে ফেলছি, মানে হঠাৎ করে এরকম মানে সরিয়ে দিয়েছি। মানে অনুভব করলাম যে প্রচুর লোম গায়, মানে বড় বড় লোম, একদম বিড়াল যেরকম খুব নরম থাকে ওরকম করে লোম আছে গায়। তো মানে শিহরণটা তো খুব ভয়ানক হয়ে গেছে, এবং সাথে উনি একটা ধমক দিল যে তুই কি মরতে চাস, তুই আমাকে ধরতে চাস কিসের জন্য, তোর বিশ্বাস হয় না যে আমি জিন। তারপর ওর নাম বললো, নিজের নাম আমার নামটা খেয়াল নেই, কিন্তু বয়সটা বললো হলো 811 বছর না 13 বছর এরকম, মানে 800 উপরে তার এজটা বললো তখন। তো বললো যে আমার এতদিনের লাইফে আমি এরকমের সাহসী কাউকে দেখিনি, তুই যখন যাবি তোর মোটরসাইকেল সহ তোকে আমি একটা খালের কথা বলছে ওই খালের মধ্যে ঢুকাই দেবো, মানে সে আর কণ্ঠটা ছিল খুব চেকন, মানে এরকম মানুষের কণ্ঠ হয় না, আমি কখনো এরকম মানুষের কণ্ঠ শুনি না, খুব ভয়েসটা নির্বিঘ্ন এবং মনে হচ্ছে কোনো খাদ নেই, মানে আর এত চিকন মানে মেয়েদের ভাষা অত চিকন হয় না। তো পরে উনি যখন এই কথাগুলো বললো আমি তাকে সরি বললাম যে আসলে আমি বুঝতে পারি নাই, মানে ক্ষমা চাইলাম যে আপনি এরকম কিছু করেন না, কারণ হলো আমরা তো রাতে আমাদেরকে যেতে হবে। তো এই কথাটা শোনার পর উনি বললো তুই কি আমাকে দেখতে চাস, এনে দেখ। এটা বলে ওনার হাতটা আমার প্রথমে দিছে হলো আমার হাতের উপরে, তারপরে দিল বুকের উপরে। মানে আমি মানে আমার যেটা নিজের এক্সপিরিয়েন্স, আমি কোথায় ছিলাম ওই সময়টা আমি নিজে মানে 2-3 মিনিট আমি বুঝতেই পারি নাই যে মানে কি অবস্থাটা ছিল,
মানে আপনার নরমাল সেন্সটা তখন ছিল?
হ্যাঁ নরমাল ইয়াটা ছিল না, সেন্সটা ছিল না। তারপরে ও আমাকে বললো যে তোর ফিউচার ভালো হবে, কিন্তু তোর যে দুরন্ত পানা এগুলো তোকে অনেক মানে এগুলো যদি তুই না ছাড়তে পারো বা তোর এই তুই যে এই যে মানে বিশ্বাস কর না, মানে আমার আসলে আগে এরকম জিন জিন জানি জিন আছে, কিন্তু এরকমের যে ভয় দেখা এটা করে এটা করে এই জিনিসগুলোতে আমার বিশ্বাস ছিল না, এখনো অতটা এরকম বিশ্বাস আমি করি।
আপনার হাতে যখন হাতটা রাখবে তখন কি দেখলেন? না
আমি কিচ্ছু দেখি নাই, শুধু প্রথমে যখন হাত রাখছি এখানে তখন আমি অনুভূতিটা মানে ইয়ে করেছি যে ফিল করছি যে আসলে সে আমার হাতটা ধরছে, মানে ঠান্ডা প্রচুর ঠান্ডা, মানে বরফের চেয়েও ঠান্ডা, এরকম মনে হয় যে হাতের মধ্যে চলে যাচ্ছে তার মানে অনুভূতিটা আমার। এরপরে ওখান থেকে হাতটা আমার বুকের উপরে চেপে ধরলো, তখন তো আমার মানে মানে স্তব্ধ হয়ে গেলাম যে আমি আসলে শ্বাসও নিতে পারছি না আবার কথাও বলতে পারছি না। এই ঘটনার পরে আমি আমাকে যেটা ও যাওয়ার সময় উনি যেটা বললো ওই নানিকে বললো যে তুই এইসব লোকজন নিয়ে তারপরে আমাকে ডাকিস, তো তুই ওয়েট কর তুই এর রেজাল্ট পাবি আর তুই আমাকে নেক্সট আর কখনো ডাকবি না। তো এরকম বলে আবার ওরকম ঠিক মানে আরো কিছু কথাবার্তা বলে আমাদেরকে ও আমার ভাতিজাটাকে কিছু কথাবার্তা বলে উনি চলে গেল ও এরকমের করে মানে বিড়ালের মতো করে উপরে চলে গেল। তো এরপরে আমি যেটা দেখলাম যে আমরা তিনজন যখন আমার ওই নানি তখন আমাকে আমার অনেক রাগারাগি করছে আমার উপরে যে তোমরা এইসব কেন করো আমি এইগুলোর জন্য কাউকে মানে ই করতে চাই না কাউকে দেখাইতে চাই না, মানে সে একটু কনজারভেটিভ মানে কাউকে সহজে এটা নিয়ে মানে এটা প্রকাশও করে না এরকম। তো পরে আমি যখন রাতে বের হই তখন কিছু দূর সামনে আগানোর পরে আপনার খড়ের যে ইয়া থাকে খড়ের কি বলে
গাধা যেটাকে বলে
গাধা গাধা রাইট, তো খড়ের গাধা হঠাৎ করে দেখছি যে আমরা তিনজন কিন্তু খড়ের গাধাটা এরকম নড়াচড়া করছে
একা মুভ করছে
একা হ্যাঁ নড়াচড়া করছে মানে একদম রাস্তার পাশে আমরা যখন হেঁটে যাচ্ছি তো এটা তো করছে আমার সাথে ওরা দুজন কি করলো আস্তে করে হেঁটে মেইন রাস্তায় চলে গেল মানে ইটের রাস্তা থেকে মেইন রাস্তায় চলে গেল আর আমি যখন মেইন রাস্তায় পাড়া দিলাম তখন আমার পা ফসকে আমি নিচে পড়ে গেলাম মানে পা ফসকে ওখান থেকে আমি নিচে পড়ে গেলাম ওরা একজন আমার হাত ধরছে হাত ধরে আমাকে টেনে মানে কিভাবে যে রাস্তায় তুলছে এটা আমার মানে আমার নলেজে নাই তখনও ছিল না এখন আমি বুঝতে পারি না যে আমি ওখানে পড়ে গেলাম এটা আমি বুঝলাম কিন্তু ওরা যে কিভাবে টেনে তুললো এটা আমার এখনো নলেজে আসছে না। তো যাই হোক আমি ভাবলাম যে আমাকে বলছে যে রাস্তায় ডিস্টার্ব করবে সেটা মনে হয় শুরু করছে এখন আমি বললাম যে তিনজন আমরা হাত ছেড়ে যাওয়া যাবে না। এরপরে যেটা হয় আমরা যে মোটরসাইকেলে গেলাম ওই মোটরসাইকেল কি আমরা কিন্তু চারজন এক মোটরসাইকেলে গেছি মানে গ্রামে তো আমি গ্রামে খুব একটা যাই না কিন্তু ওই সময় প্রায় মাসখানেক ছিলাম আর কি। তো চারজন এক মোটরসাইকেলে এখন আমাদেরকে নিয়ে মোটরসাইকেল স্টার্ট দিল কিছু দূর গেল হঠাৎ করে লাইট নিভে গেল মানে আর কোনো মানে এখন যেতে পারছি না সামনে। তো ড্রাইভারও খুব সাহসী ছিল ও বললো যে আমি যেতে পারবো কোনো সমস্যা নেই আমার এইখান থেকে যেহেতু রেগুলার চলাফেরা করি এই রাস্তা থেকে আমার একটা আইডিয়া আছে। তো আমি বললাম না এরকম যাওয়া যাবে না তাহলে ও সত্যি সত্যি আমাদের কোনো প্রবলেম করতে পারে এবং যেহেতু নানিও বলে দিচ্ছে যে তোমার সাবধানে যাইও এবং সে নানি বলছিল তোমার থেকে যাও কালকে দিনে যাইও তো আমরা তো শুনি নাই। পরে রাত তখন করে মানে 12:30 বা 1টা বাজে এরকম সময় আসার সময়টা তো ও কি করলো ও দেখে হঠাৎ মানে মোটরসাইকেল নিয়ে ও কিন্তু যাচ্ছে ও সাহস করে নিয়ে যাচ্ছে যেতে যেতে এক একটা মানে শব্দ এসে বাড়ি দেয় মানে হুট হাট করে এক মানে ভয়ঙ্কর কিছু শব্দ হয় আশেপাশে শব্দ হয়। আমি ভাবলাম যে এইটা দিয়ে মনে হয় আমাদের সামনে আরো বড় বিপদ আছে তো ওকে বললাম তুই একা একা চালা আমরা হাঁটতে হাঁটতে যাই। তো আর আমাদেরকে নামার কোনো সুযোগ দেয় না পরবর্তী সময় আমরা যে কোনো ভাবে হোক ওরকমের দোয়া টোয়া পড়তে পড়তে একটা সময় আমাদের বাজারে আসে এখান থেকে যার যার বাড়িতে চলে যাই। তার পরের দিনের ঘটনাটা আমি বলছি সেটা হলো যে আমি বাজার থেকে আমাদের বাড়িতে 10 মিনিট যেতে লাগে আর কি আমার তখন ইটের রাস্তা ছিল এখন পিচ ঢালাই হয়ে গেছে। তো এমন সময় ওই সময় কিন্তু বর্ষাও না শীতও না মানে নাতিশীতোষ্ণ যেটা বলা হয় উপর থেকে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা নাই আর মানে পানি পড়ার সম্ভাবনা নেই। 8:30 সময় আমি বাড়িতে যাচ্ছি সন্ধ্যা এটা খুব একটা বেশি সময় না। তো একটা জায়গা আছে আমাদের বাড়িতে যাওয়ার পথে জায়গাটা একটু খারাপ আমার কাকার কাছে এটা শুনছি আমার ছোট ভাইয়ের কাছে। তো আমি কি করলাম যখন আমি যাচ্ছি হঠাৎ করে দেখলাম কি আমার গায়ে ঝুপ করে পানি পড়লো আশেপাশে কোথাও পানি নাই কিছু না গাছের উপরে গাছও নাই হঠাৎ পানি কেন পড়বে সার দেখি যে সার ভিজে যাচ্ছে মানে মোটামুটি ভালোই ভিজে গেছে এরকম পানি পড়লো। তো আমি অত কিছু না ভেবে আবার হাঁটা শুরু করলাম হাঁটি এর মধ্যে দেখছি যে আমার পাশে একটা কুকুর বাঁ পাশে কতক্ষণ টাক খাচ্ছে মানে আঘাত করতেছে কুকুর একটা আবার পিছন থেকে আবার ডান পাশে আবার কতক্ষণ আঘাত করছে 2-3 মিনিট এরকম করে আমাকে আঘাত করতেছে কিন্তু মানে আমি শুনেছি বড়দের কাছে যে কোন কুকুর বিড়াল এগুলো যদি ভয় দেখায় এবং আমার কারো পায়ের নিচ থেকে চলে যায় তাহলে নাকি তাকে এটা এফেক্ট করে আর কি অনেক প্রবলেম করে। তো আমি কি করলাম পাটা চুপ করে মানে দাঁড়ায় থাকলাম এখন পা মানে পা ফাঁক না করে এরকম করে দাঁড়িয়ে আছি যে পায়ের মধ্যে ফাঁকা দেখা যাচ্ছে না। তো কুকুরটা কখনো বাঁ পাশে এসে টাক দেয় কখনো ডান পাশে এসে টাক দেয় শব্দও করে না আমি দেখতে পাচ্ছি কিন্তু মানে খুব অন্ধকার না ওই সময়টা একটু আলো আছে দেখা যাচ্ছে স্পষ্ট
মানে মোটামুটি বোঝা যায়
হ্যাঁ বোঝা যায়। তো আমি যখন দেখলাম যে এরকম টাকাটাই করছে তো আমি কি করবো, এখন দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ভয়তে হাঁটতেছি। আবার সন্ধ্যার সময় ওই ম্যাক্সিমাম সময় রাস্তায় লোকজন চলে কিন্তু আমি লোকও দেখতেছি না, আমার হাতে লাইট ছিল না। তো একটু হাঁটার পরেই আমার সাথে সামনে এক লোক এসে হাজির, তার হাতে একটা লাইট, কিন্তু সে লাইটটা জ্বালায় না। মানে আমি আমার রাস্তাটা সোজা ছিল, মিনিমাম হাফ কিলোমিটার হবে আমার সামনে, ওই লোকটার হাতে লাইট কিন্তু সে লাইট জ্বালায় না। মানে লাইট তার হাতে লাইট আছে কিন্তু সে লাইট জ্বালায়নি এবং আমিও কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে সে সামনে এসে হাজির,
সামনে যে লোকটা ছিল
মানে একটা লোক এসে হাজির, মানে তাকে আমি চিনি, এলাকার একটা লোক। তো পরের দিন আমার ওই লোকের সাথে দেখা হয় যে সে নাকি ওখান থেকে ওই সময় যায়নি, মানে এটা আমি পরের দিন শুনেছি। তো এরপরে হলো কি যে আমি তাকে বললাম কি আপনার হাতে লাইট আছে, বলো যে হ্যাঁ আছে, তো লাইটটা জ্বালান। তো উনি লাইট জ্বালালো, লাইট জ্বালানোর সাথে সাথে উনি চারপাশে কোনো জঙ্গল নাই, কিচ্ছু নাই,
কিচ্ছু নাই,
দেখলো যে কুকুরও নাই, কোনো পানিও নাই, কিন্তু আমার শরীরে শার্ট ভিজা আছে। তোমরা দেখালাম যে আপনি কি কোনো কুকুর দেখছেন পিছনে বা সামনে, বলে না। তো তাহলে মানে আমার সাথে যে একটা কুকুর এতক্ষণ ধরে মানে টাকাটাই করলো, একটু আশেপাশে দেখেন তো লাইট দিয়ে মানে কোথাও আছে কিনা। তো উনি সব জায়গায় লাইট টাইট খুঁজে মানে লাইট দিয়ে খুঁজে দিয়ে দেখলো, মানে খুঁজে দেখলো যে কোথাও কোনো কুকুর বা কোনো পশুর ছায়া নেই, মানে কোনো অবয়ব নেই। তো আমি কি করলাম, পরে বাড়িতে গেলাম, ওই দিন এই অবস্থায় বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি শেয়ার করলাম বাসায়, তো আমাকে যেটা বললো যে একটা জায়গা আছে, খুব অল্প জায়গা, একটা কড়াই গাছ আর একটা হলো ব্রিজ, এর মধ্যে নাকি বহু আগে এক ওই যে কি বল যারা জিন নিয়ন্ত্রণ করতে পারে এরকম একজন কাকে জিনে ধরেছে, তাকে নাকি ওই জায়গাটায় আটকে রাখছে। তো আমার ছোট কাকা বলছে যে এই জায়গাটায় প্রায় সময় দেখা যায় খুব ভোরে, যখন মানুষ আজানের আগে আগে এটা দেখা যায় যে একটা ঘোড়া যাচ্ছে কিন্তু গলা নাই, গলা কাটা ঘোড়া। এটা কিন্তু আমার কাকাও দেখছে, বলে যে আমার কাকা ছোটবেলা আমার দাদা যখন আমার দাদা হলো জমি জমা ছিল আর কি, তো সকালবেলা উঠিত তারা কাজে যেত, তখন বলছে যে আমি অনেকদিনই দুই তিন দিনই আমি ঘোড়াটা দেখছি এই জায়গাটায়, যে একটা ঘোড়া যাচ্ছে কিন্তু আমাদের এলাকায় ঘোড়া নাই, কিন্তু একটা রাস্তা থেকে ঘোড়া যাচ্ছে কিন্তু গলা তার গলায়, হ্যাঁ মাথা নেই। তো এটা ছিল আমার দ্বিতীয় স্টোরি।
গলা কাটা ঘোড়া মানে এমনটা যদি হয় আপনার বাসের সামনে দিয়ে, আপনি হয়তো এখন বারান্দায় আছেন, যদি দেখেন যে এরকম একটা ঘোড়া টকবক করে আপনার বাসের সামনে দিয়ে চলে যায়, মানে মানে ভাবতেই একটা অদ্ভুত লাগে, ভাবতেই মানে অনেকটা ভয় লাগে। বাট যিনি ফেস করেছেন তিনি আসলে জানেন যে এক্সপিরিয়েন্সটা কতটা উইয়ার্ড। চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট ইউ বাই প্রাণ ঝালছানা চর্যা, প্রাণী সাহস যোগায়। থাকতে হবে রাত একটা পর্যন্ত, ঘুরিতে সময়টা বলছে 12:40। বাট এখন যেটা করছি ছোট্ট একটা বিরতি নিব, আমরা বিরতির ওপারে যখন ফিরব আরো বেশ কিছু ঘটনা, আরো বেশ কিছু গল্প। সো থাকুন আপনি কানেক্টেড জাগরণ ফ্রম দা রিপোর্ট পয়েন্ট ফর সাথে, বিকজ চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ ঝালছানা চর্যা, প্রাণী সাহস যোগায়।
পিতার দেখা ভালো লাগে না, ধীরে অপেক্ষায় বসে থাকা
ভালো লাগে। নাম প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে।
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ের আর স্পাইস মশলার আর দানা ম্যাচ মেকিং না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ঝালছানা চুর, প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা পিতার দেখা ভালো লাগে না, ধীরে অপেক্ষায় বসে থাকা
ভালো লাগে না। নাও প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স
সাহস লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রি লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে,
চানাচুরের আর স্পাইস মশলার আর দানা ম্যাচ মেকিং না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা নিতার দেখা, ভালো লাগে না ধীরে অপেক্ষায় বসে থাকা।
নাও প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় হবে পার, প্রাণ ডালের প্যাকেট খুলতেই সময় কেটে যাবে নিমিষে, প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার।
আচ্ছা, একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস
বিয়ে করতে সাহস লাগে,
চানাচুরের আর স্পাইস মশলার আর দানা ম্যাচ মেকিং না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়।
শনি থেকে বৃহস্পতিবার হ্যালো মর্নিং এ শুধুমাত্র জাগো এফএম 94.4 এ। জাগো এফএম 94.4।
আপনি সবসময় জাগো এফএম 94.4 চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে প্রাত্যু ভাই প্রাণ ঝলঝানা চুর যা প্রাণে সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে শুরু করেছিলাম এবং শেষ করব প্রাণে সাহস নিয়ে, বাট আরো দুটো ঘটনা শুনবো, তারপর আজকের মতো বাড়ি ফিরব। সো ইন দ্য মিন টাইম এখন যেটা করবো, সরাসরি আমরা শামীম ভাইয়ের শেষ ঘটনাটা শুনবো। তো শামীম ভাই, কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
এখন যে ঘটনাটা বলবো, এটা মূলত সিরাজগঞ্জে ঘটা একটা ঘটনা। এলাকাটার নাম আমি বলতেছি, এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলায়, এলাকাটার নাম হচ্ছে রাজীবপুর, থানাটা বললাম না, এলাকাটার নাম হচ্ছে রাজীবপুর। তো আমি যে কোনো একটা কারণে ওখানে যাই, যাওয়ার পরে যেহেতু অচেনা একটা জায়গা, আর গ্রামের যেই সমস্ত মসজিদগুলো আছে ওগুলায় সচরাচর তালা দেওয়া হয় না। এখন অনেক মসজিদ আছে গ্রামে যেগুলায় তালা দেওয়া হয় না। তো আমি চিন্তা করলাম যে মসজিদের ভিতরে এই রাত্রে থাকি, যেহেতু অনেক রাত্রে গেছি, কার বাড়িতে যাবো, মসজিদের ভিতরে এই রাত্রে থাকি। তো বাজারে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আশেপাশে কোথাও মসজিদ আছে? তো আমাকে একটা রাস্তা দেখায় দিল যে এদিকটা সোজা যান, যাওয়ার পরে একটা টিনের ঘর দেখবেন, এই টিনের ঘরটাই আমাদের মসজিদ। তো এখনো যারা সিরাজগঞ্জের শ্রোতা আছেন, রাজীবপুর ভিটাবাড়ি মসজিদ নামে একটা মসজিদ আছে, ওই মসজিদটা এখনো টিনের। আমি কিছুদিন আগেও গিয়ে দেখে এসেছি, মসজিদটা এখনো টিনের। তো এরপরে আমি মসজিদের দিকে যাই, ওই রাস্তা দিয়ে উনি আমাকে দেখায় দেয় যেভাবে যেভাবে ওইভাবে ওইভাবে যাই। যাওয়ার পরে এক পর্যায়ে মসজিদের কাছে গিয়ে আমি যেটা দেখি যে এমন একটা জায়গা যে ডান দিকেও বাড়ি নাই, বা দিকেও বাড়ি নাই, কোনো দিকেই বাড়ি নাই। গ্রামীয় ভাষায় ওটাকে বন বলে, বনদের মাঝখানেই মসজিদটা করা হয়েছে। চতুর্দিকে রাস্তা আছে কিন্তু মসজিদটা মাঝখানে। তো মসজিদের পাশে গেলাম, দেখলাম যে আসলে এটা ছিটকারি না, এটাকে জিনজির বলা হয়, ওই জিনজির মারা, কিন্তু কোনো তালা মারা না। তো তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে দেখি যে মাটি, কিন্তু চট বিছানো আছে, মাটি। তো ওই চটের উপরে শুইলাম, শোয়ার পরে আপনার রাত্রেবেলা থাকলাম, থাকার পরে সকালবেলা যার বাড়িতে গেছি তারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখানে আমি একটু এড়াই গেছি একটা জিনিস, তারে রাত্রে ফোন দিলে পাইতাম না, যার কারণে আমি তারে রাত্রে ফোন দেই নাই, যে কোনো একটা সমস্যার কারণে রাত্রে আমি তাকে পাইতাম না। তো তারপরে আমি ওর সকালবেলা ফোন দিলাম, সকালবেলা ফোন দেওয়ার পরে আসলো, আসার পরে ওকে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা একটু রেস্ট করলাম, রেস্ট করে বিকালবেলা শুনি ওনার এক ফুপুরে জিনে ধরছে, ওনার এক ফুপুরে জিনে ধরছে। তো জিনে ধরার পরে আমি যেহেতু ছোটকালে মাদ্রাসায় লেখাপড়া করছি, তো আমাকে বলতেছে যে ভাইয়া তুমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করছো, তুমি আমার ফুপুরে একটু ফু দিয়ে দাও। এখন আমি কিছু জানি না ওই সম্বন্ধে, বা জিন সারানো সম্বন্ধে, বা ওরকম কিছু ওগুলো সম্বন্ধে তখন কিছুই জানি না, কি করে ফু দিব। তারপরও গেলাম, যাওয়ার পরে আপনার যেটাই পারছে আয়াতুল কুরসি বা অন্যান্য কিছু পয়ড়া চারকুল পয়ড়া ফু দিছি। ফু দেওয়ার পরে সবচেয়ে অবাক করা বিষয়, ফু দেওয়ার পরে জিনটা ছাড়া দেয়। ছাড়া দেওয়ার পরে ছাড়া দেওয়ার সময় বলা যায় যে তোর জন্য আমি থাকতে পারলাম না, আর এর শিক্ষা তুই পাবি। তারপরে আমি আর কিছু বলি না, আমি নিজেও ভয় পেয়ে গেছি, জীবনে কোনোদিন করি নাই এই সমস্ত বিষয়, নিজেও ভয় পেয়ে গেছি, কাঁপতেছি। তো তারপরে রাতের বেলা শুয়েছি, তো মোবাইলে অ্যালার্ম দেওয়া আছে, ফজরের আজান যখন দিবে তখন অ্যালার্ম দেওয়া, তখন সম্ভবত 3:50 অ্যালার্ম দেওয়া ছিল। তো হঠাৎ করে মোবাইলে অ্যালার্ম বাজে উঠছে, আমি ভাবলাম যে আজানোর সময় হয়তো হয়ে গেছে, উঠি। তো উঠছি, ওঠার পরে আপনার দেখলাম যে হ্যাঁ, আলো আলো দেখা যায়। তো তারপরে তাড়াতাড়ি করে উজু করে তাড়াতাড়ি করে মসজিদের দিকে গেছি। যাওয়ার পরে ওর পাশে একটা মাঠ আছে, ওই মাঠের কাছে গেছি, দেখি যে 3-4 মেয়ে দাঁড়াইয়া কি জানি বলতেছে, যেরকম ভাবে লাইন ধরে মানুষ রিলিফের মাল বা যে কোনো কিছু নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে, এরকম ভাবে দাঁড়ায় আছে 3 বা 4 মেয়ে। দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না প্রথমে, তো পরে চিন্তা করলাম যে এত রাত্রে গ্রাম অঞ্চলে মেয়ে জ্যোৎস্না আলোতে পুরাপুরি দেখা যাইতেছে। তো তারপরে একটু কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনারা কে? তখন আমাকে বলতেছে যে আমি তো পাশের গ্রাম থেকে, আমরা তো রাস্তা হারাই ফেলছি, আপনি কি চিনেন? আমি বলি না, আমি তো চিনি না, আমিও তো এখানে নতুন। তো আমাকে বলতেছে যে আমরা রাস্তা চিনে নিয়ে যাই, আপনি যদি আমাকে সাথে যাইতেন, আমরা ভয় পাইতেছি, আপনি যদি আমাকে সাথে যাইতেন। মনে মনে চিন্তা করলাম যে একটু উপকার করি, এখন বললাম যে ঠিক আছে, আপনারা আগে আগে যান, আমি পিছিয়ে পিছিয়ে আসতেছি, আপনারা আগে আগে যান। তো আমি তো ভাই রাস্তাঘাট কিছুই চিনি না, ওরা কোন দিক দিয়ে নিয়ে যাইতেছে, যেদিক দিয়ে নিয়ে যাবে সেটাই মনে করবো রাস্তা। তো তারপরে গেলাম ওদের সাথে, হঠাৎ করে একটা বাসঘাটের নিচে দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে এদিক দিয়ে রাস্তা আছে? বলে হ্যাঁ, আমরা তো এদিকে সবসময় থাকি, কিন্তু যাইতে ভয় পাইতেছি, এজন্য আসলে আপনাকে নেওয়া। তো তারপরে আমাকে বলল যে আসেন, এদিক দিয়ে রাস্তা আছে। তো আমি ওদের পিছে পিছে যাইতেছি, হঠাৎ করে আমার ভাই একটু কাশি আইছে, আমার মনে আছে আমার একটু কাশি আইছে। আমি একটু কাশি দিতে গিয়ে দেখি যে সামনে কেউই নাই, সামনে কোনো মেয়ে নাই, কেউ নাই, কিছু নাই। তখন মেয়েগুলো আমাকে মানে একটা হাসির শব্দ শুনাইলো, যেরকম মানুষ ছবিতে যদি আপনার মহিলা আত্মারা যেরকম হাসি দেয়, ভিলেনি হাসি যেরকম বোঝা যায়, এরকম একটা হাসি শুনাইলো আমাকে। শোনানোর পর আমি ভয় পেয়ে গেছি পুরা, ওই দুপুরের ঘটনাটা মনে পড়ে গেছে, বিকালের ঘটনাটা, যে এখন যদি আমার কিছু হয়। তারপরে আমাকে বলল যে তুই বাড়ি থেকে অজু করে আসলি, এই জন্য তুই বাইচে গেলি। যদি আজকে তুই বাড়ি থেকে অজু করে না আসতি, তাহলে পৃথিবীতে এমন কোন লোক ছিল না যে এখান থেকে তোর উদ্ধার করে নিয়ে যেত। তারপরে আমি দেখি যে সবচেয়ে অবাক করা বিষয়, আমি মোবাইলে অ্যালার্ম দিছিলাম, তখন মাত্র 2:47 বাজে, 3:50 অ্যালার্ম ছিল, অ্যালার্ম বাজছে, আমি ঘড়ির টাইমও দেখছি 3:50 বাজে, কিন্তু তখন দেখি 2:47 বাজে। এটা হচ্ছে সবচেয়ে অবাক করা বিষয় যে আমি
অদ্ভুত ব্যাপার,
তখনও বুঝতে পারিনি যে আসলে মানে
কি হচ্ছে আপনার সাথে।
তারপরে আমি তাড়াতাড়ি করে যেদিক দিয়ে আসছিলাম, মোবাইলের লাইট জ্বালায়া ইসলামিক ধর্মের যেই গজলগুলো আছে বা ইসলামিক গান যেগুলো আছে, এগুলো গাইতে গাইতে জোরে জোরেই গাইতে গাইতে, মানে ভয়ে হোক বা যে কোনো মাধ্যমে হোক, জোরে গাইতে গাইতে আবার আসছি।
অলরাইট, এবং এটাই হচ্ছে আপনার লাস্ট একটা স্টোরি ছিল। তো কেমন লাগলো শেষ ঘটনাটা শামিম ভাই, সেই ঘটনাটা কথাবার্তাগুলো লিখে পাঠাবেন, নাম্বারটা 6969। এবং শামিম ভাই অনেক অনেক ধন্যবাদ সময় করে ভূ স্টুডিওতে আসার জন্য। যদি আবারও কখনো সম্ভব হয় আপনার বাকি ঘটনাগুলো আমরা শুনবো ইনশাল্লাহ।
ঠিক আছে ইনশাল্লাহ।
ওকে, সো শামিম ভাইয়ের শেষ ঘটনাটা শুনলাম, এবং ইন দ্য মিন টাইম এখন যেটা করব, আনিস ভাইয়ের লাস্ট ঘটনাটা আমরা শুনবো, এবং তারপর আজকের মতো ভূ স্টুডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। তো ঝটপট করে শেষ মুহূর্তে যেটা বলতে চাই, RBS যদি আপনি আগামী পর্বে আসতে চান, RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশনাল লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে, যদি আগামী পর্বে যদি আপনি আসতে চান লাইভে। এনিওয়ে, সো আনিস ভাই, কোন ঘটনাটা এখন আমরা শুনবো?
এটাও আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আহসানুল্লাহ পড়ত। তো আমরা, ঘটনাটা হলো 2011 সালে, তো ও আর আমি কুয়াকাটায় যাই। তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একদিন জঙ্গলে থাকব। তো কুয়াকাটা থেকে আমাদেরই এক পরিচিত এক ফ্রেন্ড আছে, ওর একটা ট্রলার ছিল, ওটা নিয়ে প্রায় 4-5 ঘন্টা সমুদ্রের মধ্যে চালিয়ে আমরা বরগুনার শেষ প্রান্তে একটা সুন্দরবনের একটা অঞ্চল আছে, ওখানে আমরা যাই। তো যাওয়ার পরে আমাদের হাতে তেমন খাবার দাবার নাই, অনেকটা নিউ এক্সপিরিয়েন্স এরকম। তো পানি ছিল এক বোতল আর কিছু বিস্কিট ছিল। তো আমরা জঙ্গলে ঢোকার পরে, তো ওখানে লোকজন নাই, কেউ নাই, হঠাৎ করে নৌকায় কিছু লোকজন মাছ ধরতেছিল, ওরা দিনে যায় আবার দিনের বেলা ফিরে আসে এরকম। তো আমাদেরকে দেখে বললো কি যে আপনার কোথা থেকে আসছেন আর এখানেই বা কেন আসছেন, বনে কিন্তু বনদস্যু আছে এবং এখানে কিছু মেছো বাঘ আছে, যেগুলো আপনার এখানে থাকলে কিন্তু প্রবলেম হবে। তো ট্রলারকে বলে দেওয়া ছিল যে আমরা, ওরা আমাদেরকে প্রথমে নিতে চায় না, কিন্তু আমাদের ফ্রেন্ড এর ট্রলার বলে আমরা আর কি এরকম ম্যানেজ করে গেছি। তো পরে ওনাদেরকে বললাম যে আসলে আমরা কালকে এখান থেকে যাব, মানে আজকে রাতে এখানে থাকবো জঙ্গলে দুজন, আর পরের দিন আমরা যাব 12টার সময়, ওকে আসতে বলি। ওখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কভারেজ করে না, এরকম একটা জায়গা। তো পরে ওনারা বললো কি আমরা দুপুরে কোথায় খাবো, ওনারা আমাদেরকে দেখে একটু দয়া দেখালো যে ঠিক আছে আমাদের সাথে খেয়ে নেন। তো আমরা কাঁকড়া আর ভাত খেলাম ওনাদের সাথে, মানে দুপুর বেলা উনি কাঁকড়া ফ্রাই করলো আর ভাত অল্প। তো জোর করে 50 টাকা নিল, মানে দিলাম 100 টাকা না 50 টাকা ওনাকে জোর করে দিলাম, মানে নিতে চাইল না। তো পরবর্তী যেটা হলো, তো ওনারা তো চলে গেল, তো ওনার বললো যে আপনারা রাতে এখানে থাকবেন না, হয় আমাদের সাথে চলেন না এখান থেকে বেরোয় যান। তো আমরা ওনাদের সাথে যেতে চাইলাম না, পরে বললো যে অবশ্যই আপনারা কিন্তু এখানে থাকবেন না, তা আপনার যদি সোজা হাঁটেন হয়তো 8-10 কিলোমিটার বা সামথিং হাঁটা লাগতে পারে, এরপরে একটা নদী পাবেন, নদীর ওপারে উঠে তারপর লোকালয় পাবেন, মানে অনেক দূর, একদম সুন্দরবন সমুদ্রের পাড়ে পাড়ে। তো আমাদের হলো কি প্রকৃতিটা, মানে আমরা তো সবাই সুন্দরবনে যাই সূর্য ডোবাটা দেখতে, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি সূর্য ডোবাটা, ওরকম কিন্তু ন্যাচারালি আর কোথাও দেখা যায় না, অনেক হয়তো যায় না কারণ ওই জায়গাটায় যায় না, মানে একটা স্বর্ণের প্লেট ডুবে যাচ্ছে সমুদ্রের মধ্যে, ডুবে যাচ্ছে তারপর সমুদ্রের মধ্যে ওটা দেখা যাচ্ছে এরকম। তো আমরা জঙ্গলে গেলাম, যাওয়ার পর ওরকম পরিস্থিতির মধ্যে হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এর মধ্যে প্রকৃতি মানে কিছু জিনিস দেখলাম, বন মোরগ লাফালাফি করছে, জিনিসগুলো আমরা আগে কখনো দেখিনি এরকম। খুব মজায় মজায় হঠাৎ করে কিছু গাছের উপরে চার পাঁচটা লোক ছোট্ট বাসার মতো বেঁধে রাখছে। মানে ওরা আমাদের কিন্তু আগেই বলছে যে এখানে বনদস্যু আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কে বনদস্যু আর কে
স্বাভাবিক।
হ্যাঁ হ্যাঁ। তো এরপরে যখন আমরা দেখলাম তিন চারটা লোকের তাস খেলছে, সম্ভবত গাছ অনেক বড় বড় গাছ তার উপরে উঠে কিছু একটা খেলছে আমরা দেখতে পাচ্ছি, কোনো আর কিছু নাই। মানে যদি তারা মাছ ধরার লোক হয় তাহলে নৌকা থাকবে, মাছ ধরার কিছু আসবাবপত্র থাকবে এরকম। তো আমরা ওটা দেখার পরে জঙ্গলের ভিতরে হঠাৎ ওই যে আবার কি করছি, আমরা সোজা সমুদ্রের পাশাপাশি চলে আসছি। আসার পরে আমরা ওকে বললাম যে ভিতরে ঢোকা যাবে না, এনি ওয়ে আমরা এখান থেকে সোজা চড়ে হাঁটতে, মানে উনি বলছিল যে একটু জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলে সোজা যাওয়া যাবে এরকম। তো আমরা ওনার কথার মাথা না রেখে চড়ে চলে আসি, মানে বিচে চলে আসি সি বিচে। তো বিচে হাঁটতে হাঁটতে আবার কোনো জায়গা পাই না, মানে চলার জায়গা পাই না। তো হঠাৎ করে ভিতরে কিন্তু বড় বড় খাল আছে, খালগুলো পাড়াতে না পেরে আবার আমরা খুব বিচে আসি। তো বিচের জায়গা থেকে একটু পানি কম, ওখান থেকে হেঁটে তারপর অন্য পাড়ে যাই এরকম। তো হাঁটতে হাঁটতে ও বলছে যে মানে ও হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, মানে অনেক হাঁটলাম আমরা, সে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা হাঁটলাম। তো বলতে জানিস আমার তো ভালো লাগতেছে না, কিন্তু আমি যদি তুমি যেভাবে হোক আমার এক নিয়ে এখান থেকে বের হও, আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা, মানে ওর বাবা মা ছোটবেলা মারা গেছে আর কি, কষ্ট করে মানুষ করতেছে, যদি আমার কিছু হয় তাহলে কিন্তু তুমি কিন্তু মানে সহজে ই করতে পারবা না, জাস্ট মানে তামাশাবের কথাগুলো বলছি। তো এরপরে কিছু দূর হাঁটার পরে দেখি হঠাৎ করে প্রচুর ধোঁয়া উঠছে, মানে জঙ্গলের পাশ থেকে প্রচুর ধোঁয়া উঠছে, আমি বিচে বসে দেখছি। তারপর আমরা মনে হয় লোকালয় এসে গেছি, চলো তাড়াতাড়ি একটা দৌড় দিই। তো ও আর আমি কি করলাম, দৌড় দিলাম, ও পিছনে পড়ে গেল, কিন্তু আমি দৌড়ে ধোঁয়ার কাছে চলে গেলাম, দেখতেছি আমি ধোঁয়া। যখন মানে দুই সেকেন্ড দৌড়ে কাছাকাছি চলে আসে দেখি ধোঁয়াটা নাই,
একদম গায়ে
একদম গায়ে। তো ভয় পেয়ে গেলাম প্রথমে, সন্ধ্যার সময় ঘটনা কিন্তু এটা। এরপরে আবার হাঁটতেছি, ও মানে ও বুঝতেছে কিন্তু ও আমাকে এখন কিছু বলে না, বলে আনিস যেভাবে হোক বের হইতে হবে, আমি আমার যা হওয়ার আমার হয়ে গেছে আর দরকার নেই। তো পরে ওখান থেকে আরো কিছু দূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি স্পষ্ট একটা লোক আমার সামনে, সে হেঁটে যাচ্ছে। আমি তাকে ও ভাই দাঁড়ান ভাই, জোরে জোরে ডাকছি যে ভাই দাঁড়ান, মানে এত চিল্লা পাল্লা করতেছি ও পিছন থেকে ডাকছে, ও লোকটা সাড়াও দিচ্ছে না পিছনের দিকে তাকায় না, কি করবো। আবার দিলাম দৌড়, যে দৌড়াই গেলাম ওই লোকটার কাছাকাছি গেলাম, দেখি লোকটাও নেই। তো আমি কিভাবে বলবো যে আমি প্রচুর ডাকাডাকি করলাম ওইখানে বসে, কেউ আছেন কিনা পাশে আছেন কিনা, আমি মানে ভয়ে তখন অনেক কাদা কাদা অবস্থা যে আমি আর বেঁচে ফিরতে পারবো কিনা বা আসলেই লোকালয় পাবো কিনা। খুব মানে ওই সমস্যাটার কথা, এক হলো ভৌতিক এরকম হচ্ছে আবার রাতে, আর ভয়ও দেখাই দিছে আবার ওরকমের বনদস্যুর মতো কিছু লোকও দেখে আসছি যারা হয়তো এরকম হতে পারে, আমি জানি না তারা, যেহেতু তারা আমাদেরকে দেখে নাই অন্যভাবে আমরা চলে আসছি। তো এই ঘটনা ঘটার পরে আমরা কি করব, মানে হাল ছেড়ে দিলাম দুজনেই যে আসলে আমরা মনে হয় না আজকে আর ফিরতে পারবো। আবার এমন একটা জায়গায় চলে আসছি যেখানে কালকে আসতে বলছি মানে ওই ট্রলারটাকে, ওখানেও আমরা নাই, তার পিছনেও ফিরতে পারতেছি না সামনেও যেতে পারছি না। এর মধ্যে আমরা বললাম কি, তাহলে একটা কাজ করো চলো জঙ্গলের মধ্যে সোজা হাঁটা শুরু করি, মানে যেখান থেকে গিয়ে বের হওয়া যায়। তো সুন্দরবনের অঞ্চলটা তো বোঝেন, জঙ্গল তো কেমন জঙ্গল। তা আমরা হাঁটতে হাঁটতে মনে হয় জঙ্গলের মধ্যে এক কিলোমিটার চলে গেছি এরকম একটা অবস্থা, যেতে হঠাৎ করে দেখছি যে একটা লোক মানে পুরো লালন টাইপের, পাগলি টাগলি বাঁধা, দাড়ি টাড়ি বিশাল, হাতে একটা একতারা এবং একটা কাঁধে একটা ঝুলি, এরকম করে আমাদের পাশ থেকে হেঁটে যাচ্ছে। লোকালয় নাই, মানুষের পাড়া নাই বা চিহ্ন নাই, সেখানে একটা লোক আমাদের পাশ সামনে থেকে হেঁটে যাচ্ছে, জিজ্ঞাসাও করে না যে কোথা থেকে আসছি কেন আসছি। এটা দেখার পরে আমাকে পিছন থেকে বলতেছে যে ওনাকে একটু জিজ্ঞেস করো না কোথা থেকে বেরোবো। আমি বুঝছি না, ওনাকে অনুসরণ করি তাহলেই বের হওয়া যাবে। তা আমরা হাঁটতে হাঁটতে ওনাকে অনুসরণ করতে করতে আরো কিছু দূর গেলাম, যাওয়ার পরে হাঁটতেছে উনিও হাঁটতেছে আমরাও হাঁটতেছি। এরপরে ও বলতেছে তুমি জিজ্ঞাসা করো না যে আসলে আমরা কোথায় যাচ্ছি। তো ওর ধমকের কারণে আমি বললাম যে একটু কথা বলবো, আসলে আপনার কি সময় হবে। যখন ওনাকে আমি পিছন থেকে ডাক দিলাম, তখন বললো যে আপনার কারা। তো আমরা বললাম যে আমরা এরকম করে আসছি, ঢাকা থেকে আসছি, আমি বরিশাল থেকে আসছি, আমরা তো এই অবস্থায় আসছি, মানে পথ হারিয়ে ফেলছি যে কিভাবে বের হবো। তো বলছে আপনারা এদিক যাচ্ছেন কোথায়। তো আমি বললাম যে আমরা তো পথ চিনি না, এই জন্য আমরা এখান থেকে বের হবো এই জন্য হাঁটতেছি। ওদের কিছু দূর কিন্তু শব্দ পাচ্ছি, মানে ঢোল বাদ্য বাজনা এরকম শব্দ হচ্ছে। তা আমরা ভাবলাম কি উনি যেহেতু যাচ্ছে ওইদিকে, তার মানে এখানে কোনো আছে, মানে লোকজন আছে, ঢোল বাদ্য তবলা টবলা এরকম বাজাচ্ছে। তো উনি বললো যে তাহলে আপনারা এদিক যাচ্ছেন কোথায়? তা বললাম যে আপনিও যাচ্ছেন, ভাবলাম এদিক মনে হয় লোকাল আছে। তো যে আপনারা সোজা এখান থেকে মানে বিচের দিকে চলে যান, হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা লাগবে যেতে। তারপর একটু সামনে আগাবেন, সামনে আগাবেন একটা খাল পাবেন, ওই খালটা পেরে হয়ে আরো সামনে যাবেন, তা আরো ঘন্টাখানি হাঁটতে হবে। তারপর একটা নদী পাবেন, ওই নদীর পাড় থেকে হেঁটে আরো ভিতরে যাবেন, ভিতরে গেলে হয়তো আপনি লোকালয় পেতে পারেন। উনি এরকম একটা কথা বলে উনি এখান থেকে চলে গেল। তো বলতে হবে আপনি যাচ্ছেন কোথায়, ঢোল বাজানোর শব্দ শুনছি। ওনাকে আমি জিজ্ঞাসা করছি কিন্তু, তো উনি বলছে যে না আসলে এখানে আপনি যাবেন না, কারণ হলো এখানে এখন জিকির আজকার হয়, গান বাজনা হয়, আপনি এখানে যাবেন না, প্রবলেম আছে। উনি একটা সমস্যার কথা বুঝে উনি চলে গেল, উনি চলে গেল। কিন্তু আমরা ওখানে যাইনি ওনার কথা মতো, আমরা ঠিকই আধা ঘন্টা হাঁটলাম, হেঁটে আমরা নদীর এই সি বিচে চলে আসলাম, আবার এসে খাল পাড়ালাম, খাল পেরোয় আবার ঘন্টাখানেক হাঁটলাম। হাঁটার পরে আমরা ঠিক ওরকম করে একটা নদী পেলাম, ওই নদীর পাশ থেকে হাঁটতে 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 অনেক দূরে হাঁটলাম আর কি। হাঁটার পরে দেখতেছি একটা গরু, মানে গরুটা অনেক বড় একটা গরু, জানি না একটা গরু কোথা থেকে আসবে, রাত তখন বাজে একটা বা দেড়টা এরকম বাজে, মানে আরো বেশি হতে পারে, সময়টা আমার খুব মনে নেই। তো অনেক দূর গিয়ে দেখলাম কি যে একটা আছে, ব্রিজ আছে, কাঠের ব্রিজ, মানে অবাক কাণ্ড, ও আর আমি কিন্তু দুজন, কাঠের ব্রিজ। তা আমি দূর থেকে দেখতেছি কাঠের ব্রিজটা হলো ভাঙা, এক পাশ ভাঙা আর এক পাশটা ঠিক আছে। কাছে যেয়ে দেখি ব্রিজটা সব ব্রিজটা ওকে আছে, মানে দূর থেকে দেখলাম ভাঙা আছে, কাছে গিয়ে দেখি ব্রিজটা ওকে ঠিকঠাক আছে। হ্যাঁ, আমরা দুজনে পাড়ালাম, পরে ওপার গিয়ে দেখি ব্রিজটা আবার ভাঙা। মানে এখন দুজনের মাথায় আসলে একটা গরু দেখে আসলাম, আবার ব্রিজ ভাঙা, এবারে বসে দেখি ব্রিজ ভাঙা, ওখানে ওখানে থেকে একটু দূর থেকে দেখছি ব্রিজটা ভাঙা, এখন আমরা দেখি ভাঙা, তাহলে আমরা আসলাম কিভাবে? মানে দুইজন বুঝতেই পারতেছিলাম আমাদের কিন্তু ওই নদী সাঁতরে ওপারে ওঠার কথা, মানে যেভাবে আমরা লোকেশন পেয়েছি বা যতটুকুই করেছি। তো আমরা কি করলাম, এখন আর মানে ছাড়া অনেক দূরে দেখলাম যে মানে বাতি জ্বলে আর কি, অনেক দূরে। তো আমরা দুজন দিলাম দৌড়, ভো দৌড় দিলাম আর কি, আর থাকার মতো অবস্থাটা ছিল না। তো দৌড়েতে দৌড়েতে হাঁপায় গেলাম, হাঁপায় যে দেখলাম যে একটা বাড়িতে মানে লাইট জ্বলে, তখন ওদেরকে নক করলাম যে আসলে আমরা এরকম বিপদে পড়ে আসছি, তখন 2:30 এরকম হবে, বিপদে পড়েছি, তো আমরা এরকম আসছি, তো আমাদেরকে একটু হেল্প করেন। পরে বলো যে আপনারা কিভাবে কোথা থেকে আসছেন? তো আমরা বললাম ওনাকে ঘটনা বললাম। তো উনি যে একটা মুরব্বী টাইপের লোক ছিল, অনেক শুকনো শাক, উনি বলল যে ওই জায়গাটায় অনেক ঘটনা, আপনারা যে জায়গাটার কথা বলছেন যেখানে মানুষ দেখছেন বা কিছু, এখানে গান বাজনার শব্দ শুনছেন, ওখানে এরকম হয় এবং অনেক মানুষ গেছে আর ফিরে আসেন এখান থেকে, মানে আমাদের পরিচিতর মধ্যে, তাদের পরিচিতর মধ্যে অনেক লোক ওখানে গেছে কিন্তু আর আসেনি। তো ওনার সাথে ঘটনা করার পরে উনি আমাদেরকে বলছে যে আপনারা আর ই করেন না, আপনি একটু বসেন, আমি অন্য একটা লোককে দিয়ে আপনাদেরকে পার্শ্ববর্তী একটা থানায়, থানা না একটা বাজারের মধ্যে আমাদেরকে দুজনকে পাঠাইছে যে আপনারা এখানে আর থাকবেন না যে কোনো ভাবেও, সব ঘটনাকে বলার পরে। তো একটা মোটরসাইকেল দিয়ে আমাদের দুজনকে একটা বাজারের মধ্যে পাঠায়। তো বাজারের মধ্যে পাঠালে কি হবে, মানে আমরা কিন্তু হাঁটছি, কোনো গরম মানে ঠান্ডা না কিছু না এরকম না, কিন্তু রাতে মানে আমরা একটা নোংরা বাসায় গিয়েও, মানে বাসা না একটা হোটেলের উপরে একটা থাকার জায়গার মতো আছে, হয়তো ওই হোটেলের লোকজনই থাকে, বিলিভ করবেন না যে এত নোংরা গন্ধ হচ্ছিল, এত ইয়ে হচ্ছিল যে ওই মানে খুব ঠান্ডা না, নর্মাল ঠান্ডা, এর মধ্যে খুব বেশি ঠান্ডা অনুভব করার দরকার হয় না এরকম। তো কি করবো, দুজনেই এত পরিমাণ জ্বরের মতো না কি জানি না, প্রচুর ঠান্ডা, কাঁপতেছিলাম দুজন, যে ওই কম্বল মানে লেপ টেপ যা ছিল সব গায়ে দিছিল, নিচের মজার ব্যাপার একটা কাঁথা বিছিয়ে নিচের তোষকটা উঠে লেপের উপরে দিছি, তারপর হলো ঠান্ডা কমছে না, এই পরিস্থিতি ছিল ওই রাতে। পরের দিন সকালে স্থানীয়, আমি তখন সাংবাদিকদের সাথে রিলেটেড ছিলাম বরিশালে, স্থানীয় লোকজন যখন সকালবেলা ওই হোটেলের কাজ লোকের কাছ থেকে শুনেছে, তো ওরা সকালবেলা এসে আমাদেরকে ডেকে তুলে তারপরে আমাদের কাছে সব শুনে টুনে খুব আফসোস করছে আর কি, যে আপনারা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থেকে আসছেন। তো স্থানীয় লোকালের মধ্যে ঘটনাগুলো আছে যে ওখানে কি হয় না হয়, তো সেই ঘটনা হয়তো বলার সময় নেই, এই জন্য আর বলতে পারলাম না।
ডেফিনেটলি আমরা আরেকটা দিন সেই ঘটনাগুলো শুনবো, অলমোস্ট 1:06 হয়ে গেছে, তো আজকের মতো ভূত স্টুডিওটাও এখানে শেষ করতে হচ্ছে। এবং থ্যাংক ইউ সো মাচ আনিস ভাই, আবারও ডেফিনেটলি ভূত স্টুডিওতে আপনার সাথে কোনো না কোনো একদিন আড্ডা হয়ে যাবে।
জবর ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট সময় পেলে আপনাদেরও সময় হলে আসবো,
আবারও হচ্ছে আমরা জমিয়ে বাকি গল্পগুলো
সবার কাছ থেকে দোয়া নিয়ে এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।
ডেফিনেটলি এভাবে আজকে আমিও বিদায় নিতে হচ্ছে, বিকজ একটা বেজে পাঁচ মিনিট, এক্সট্রা পাঁচটা মিনিট ছিলাম এবং অডিও লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি এখন এবং
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com